This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে, যাহা বলিব সত্য বলিবর চতুর্থ পর্বে। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, মুখোমুখি হবেন তারা। তবে তার আগে বলে নেই, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটি মঞ্চ, এমন একটি সত্যের আসন প্রতিষ্ঠিত এখানে, যেখানে বসে মানুষ তার জীবনের গূঢ় সত্য, জীবনের অপরাধ বোধ, জীবনের ভুলগুলো স্বীকার করেন, এবং একই সাথে তিনি স্বীকার করেন যে এই ভুলগুলোর জন্য, এই অপরাধের জন্য কতটা শাস্তি তাকে বর্তমান জীবনে পেতে হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটিকে এমন একটি প্ল্যাটফর্ম বানিয়েছি যে মানুষের জীবনে অসংখ্য ভুলের জন্ম হয় আমরা জানি, এবং সেই সব ভুল থেকে প্রতিনিয়তই সে এবং সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে তুলে ধরা, এবং একই সাথে যারা তার মতো পথে যেতে পারতেন ফলাফলটা আগে জেনেই ওই পথ থেকে নিজেকে নিবারণ করা। আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন সেটা আমরা চলুন প্রথমে একটু জেনে আসি।
Rolling, take one, light, camera, action!
ক্যামেরার পেছনে দাঁড়িয়ে এভাবেই নির্দেশনা দিয়ে চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন আমাদের আজকের অতিথি রুহুল আমিন বাবুল। তবে ছোটবেলায় স্বপ্নটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি খুবই ভালো ক্রিকেট খেলতেন। তার মতে সাভারে ক্রিকেট খেলায় বেশ পরিচিতি পেয়েছেন। প্রতি মাসে ক্রিকেট খেলেই 3,000-4,000 টাকা আয় করতেন, পুরস্কারও পেয়েছেন অনেক। তাই স্বপ্ন দেখতেন বাংলাদেশ জাতীয় দলে খেলার। গান গাইতেও পছন্দ করতেন রুহুল। যখনই মন চাইত গলা খুলে গান গাইতেন। বলা যায় ক্রিকেট খেলার মতো ব্যক্তিগত জীবনেও অলরাউন্ডার ছিলেন রুহুল। রুহুলের জন্ম কুমিল্লার দেবিদ্বারে, তবে বর্তমানে বসবাস করছেন সাভারে। বাবা কৃষিকাজ করতেন আর মা গৃহিণী। রুহুল যখন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় পড়ে তখন মা তার মাথায় হাত রেখে বলে,
বাবা রে, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, নতুন করে জীবন শুরু কর।
মায়ের এই কথাটি রুহুলকে জীবনে চলার পথে আজও শক্তি যোগায়। জিন্স আর শার্টে স্বচ্ছন্দ রুহুলের প্রিয় খাবার হালিম। জীবনের 26টি বসন্ত পার করে আজ রুহুল কোথায়, ক্রিকেটার নাকি পরিচালক? কি হয়েছেন রুহুল, সেই উত্তর নিয়ে লাখো শ্রোতার সামনে নিজের বিবেকের মুখোমুখি হতে আজ রুহুল হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
আমরা জানলাম আজকে কে রয়েছে আমাদের সঙ্গে, এবং আজকে যাহা বলিব সত্য বলিবতে মুখোমুখি হচ্ছেন দুজন, তারা সম্পর্কে স্বামী এবং স্ত্রী। আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যেই, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে আমরা আজকে একসাথে পেয়েছি। কে ভুল করেছেন এবং কার জন্য ভুল করেছেন, কি ভুলের শাস্তি তিনি পাচ্ছেন, সেটা ঘটনার ক্রমান্বয়ে একের পর এক আমরা জানতে পারবো। আমরা সেখানে যাব। যাবার আগে আপনাদেরকে একটু বলে নিই, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন, যাহা বলিব সত্য বলিবর আসনে বসে স্বীকার করতে পারেন জীবনের কোন ভুলটি আপনাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছে। আপনার বিবেক হয়তো বা জেগে গিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্তির জায়গাটা হচ্ছে বিবেক, আমরা বলে থাকি, এবং সেই বিবেক আপনাকে প্রতি মুহূর্তে যে শাস্তি দিচ্ছে সেই শাস্তিটা কতটা ভয়াবহ। আমরা
আপনার জন্য আমাদের এই মঞ্চটি খোলা রেখেছি, আপনার জন্য আমাদের আসনটি প্রস্তুত। আমাদের এখানে আসার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। প্রথম পদ্ধতিটি হচ্ছে টেক্সট। আপনি চাইলে সেলফোন থেকে টেক্সট করতে পারেন আমাদের এখানে, এবং টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ JBSB, স্পেস দিয়ে কনফেস, CONFESS, কনফেস লিখে শেষে আপনার নামটি লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, আমাদেরকে মেইল করার ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। এবং আরেকটি বহুল প্রচলিত পদ্ধতি আমরা বলে থাকি ফেসবুক। ফেসবুক এখন ব্যবহার করেন না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। ফেসবুক যারা ব্যবহার করছেন তারা চাইলে আমাদের ইনবক্সে টেক্সট করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার, এবং একই সাথে ABC রেডিওর মূল যে ফ্যান পেজটি রয়েছে সেটার মেম্বার হয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের অতিথির কাছে। প্রথমে আপনি কার কাছে আসবো? প্রথমে আপনার কাছে আমি আসি। আপনার নাম তো আমরা জেনেছি, এবং আপনার সাথে আপনার সহধর্মিনী, আপনার স্ত্রীও রয়েছে আজকে, দুজনের কাছ থেকে আমরা জানবো। আমি একটু জানতে চাই আপনি, হ্যাঁ আপনি কেন এই রকম একটা ভয়াবহ রকমের একটা সাহসী একটা অনুষ্ঠান, এবং এরকম একটা অনুষ্ঠানে আসলে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে, এটা জানার পরেও আপনি কেন যাহা বলিব সত্য বলিব তে আসতে রাজি হলেন বা আসলেন?
এটার মধ্যে আমি আসছি শুধু একটা কারণেই, যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো সম্পূর্ণই ভুল, আমি দেরিতে হলেও বুঝতে পারছি। আমি চাই আমার এই কথাগুলো শুনে এদেশের সব শ্রেণীর মানুষ কেউ যেন আমার মতো ভুল না করে, এই কারণেই আমি এখানে আসছি।
এবং আপনি আপনার ভুলের জায়গাটাতে অনুতপ্ত?
অবশ্যই অবশ্যই।
আপনার স্ত্রী রয়েছে আপনার হাতের পাশে, আপনার বাম পাশে, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। সাজিদা বেগম, আপনার কাছে জানতে চাইবো যে আপনার হাজবেন্ড তো প্রথমেই বলে নিল যে আমি জীবনে এমন কিছু ভুল করেছি সেই ভুলগুলোর কারণে আমি অনুতপ্ত এবং আমি আজকে সেটা স্বীকার করতে চাই। তো আপনার জীবনেও কিরকম কোন ভুল রয়েছে নাকি আপনার হাজবেন্ডের ভুলগুলোর সাথে আপনি জড়িত?
আমার হাজবেন্ডের ভুলের সাথে আমি জড়িত আছি।
আপনার হাজবেন্ডের ভুলের সাথে আপনি জড়িত আছেন। বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা, আজকে এখানে মূলত সত্য উদ্ঘাটন হবে হচ্ছে আমাদের এখানে রুহুল আমিন যিনি উপস্থিত আছেন তার, এবং তার এই ভুলগুলোর সাথে তার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনীও জড়িত, এবং সেগুলো তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। কখনো তারা মুখোমুখি অবস্থানে চলে যাবেন, কখনো জীবনের প্রয়োজনে তারা স্বীকার করবেন যে দুজনে মিলে আসলে কতটা সাফার করছেন সেই সব ভুলগুলোর জন্য। ওকে রুহুল আমিন, আপনার কাছ থেকে আমরা শুরু করি। আপনি যে ভুলগুলোর জন্য অনুতপ্ত এবং যেগুলো আজকে এখানে স্বীকার করতে চান সেটার শুরু থেকে আমরা জানতে চাই।
আমাদের সংসারটা মোটামুটি একটা ভালো সংসার ছিল, আমরা মধ্যবিত্ত পরিবারে ছিলাম। যখন ফুরে পড়ি তখন দেখি আমার বাবা খুব রাগী মানুষ, তাকে আমরা তো আমরা না শুধু সবাই ভয় পাই। প্রায় সময় দেখতাম বাবা আমাদের উপরে মারধর করত, কিন্তু কেন করত সেটা জানতাম না। একদিন আমি ঘুমে, সবাই ঘুমে, বাবা মা সবাই ঘুমে, ঘুম থেকে শব্দ পেলাম যে মানে কিসের যেন শব্দ হচ্ছে। ঠিক সেই সময় আমি শব্দে জেগে গেলাম, জেগে দেখতে পেলাম যে লাইটটা জ্বালে দেখলাম আমার বাবা আমার মাকে মারতেছে। যে বাবা আমার মাকে মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে আসলো তার পরনে আর কোনো কাপড় চোপড় নাই, কিন্তু আমি যে জেগে গেছি বাবা সেটা দেখে নাই, এভাবে মারতেছিল।
ওহো, আপনি যে সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো প্রাসঙ্গিক ভাবে এখানে নিয়ে আসছেন, আপনি যে এই মুহূর্তে যে ঘটনাটা বললেন সেটা কি আপনার সহধর্মিনী জানেন? কখন তাকে বলেছেন?
তখন
আপনি আমি তার মুখ থেকে শুনে, আপনি আপনি সাজিদা বেগম আপনি একটু বলবেন যে এই যে ঘটনাটি উনি বললো আপনার হাজবেন্ড তিনি, আপনি আপনি কি জানেন, আপনি কখনো তার মুখ থেকে শুনেছেন?
আমি এসব শুনিনি, কারণ
কিছুই জানেন না। আজকের অনুষ্ঠানের স্বার্থে প্রথম জানলেন। আমরা আবারও ফিরে যেতে চাই রুহুল আমিন আপনার কাছে। তারপর
পরবর্তী এক পর্যায়ে আমি কি করলাম, আগে দরজাটা খুললাম, দরজাটা খুলা পরে অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশের লোকজন ছিল যারা শুনতে পাইছে আমার এক চিৎকারে বের হয়ে আসছে। যাই হোক সবাই আসছে, আইসা মীমাংসা করছে,
ভয়াবহ রাগে একজন মানুষ। আচ্ছা সাজুদা বেগম, আপনি কখনো আপনার শ্বশুরকে সরাসরি দেখেছেন?
জি দেখেছি।
তিনি কি আপনার সাথে এই ধরনের ব্যবহার করেছেন কখনো?
জি না, আমার সাথে করে না, আমার সাথে ভালো ব্যবহার করছে, কারণ আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছে, এটা আমরা দেখছি। ওরা যখন ভাত রান্না করতো তখন একটু ঝগড়া লাগলো, একটু লড়াই লাগলো, ভাতের পাতে নামাই দিয়েছিল, ভেঙে ফেলে তো কান হলে পানি ঢেলে দেওয়া দিত, খেতেও দিত না, রান্না করতেও দিত না।
ঠিক আছে, আপনার গল্পে আমরা আবারও কিছু বলুন। তারপর
পরে আমি যে কোনো একভাবে জানতে পারলাম যে আসলে আমার বাবা বিয়ে করতে চায়। এক পর্যায়ে তখন আমি মনে হয় যতদূর মনে আছে, যদি আমার স্মৃতিশক্তি আমার সাথে প্রতারণা না করে থাকে, তাহলে আমি মনে হয় ফাইভে পড়ি, আমাদের গ্রামে একটা চুরি হয়। একটা চুরি হলে আমাদেরই দুঃসম্পর্কে ফুফাতো ভাই ওই চুরির অপরাধে তার ধরে নেওয়া যায়, যদিও হাতে নাতে না, সন্দেহমূলক ভাবে তার ধরে নেওয়া যায় যে ও চুরি করে। চুরি করে নেওয়া প্রচন্ড পরিমাণে মারে, মারার পরে আমি তো ছোট, মানে ও আব্বুর নাম বলে দেয়। পরে আব্বুরা বাড়ি থেকে আসে, সবাই আসে, এসে ধরে নিয়ে যায় স্কুলে, আমি যে বলি ওই স্কুলে ধরেন। ওই সময় যে মানে আমি তো কিছু করতেও পারি না, বেশি একটা বুঝিও না, সবাই খালি বলছে আমার বাবার নাম হাবিবুর রহমান, সবাই বলতেছে এতদিনে ধরা পড়েছে আবুল্লা চোরা। মানে কিন্তু আমার একটা স্যার ছিল, আমাদের একটা স্যার ছিল, স্যারটার নাম মুসলিম মাস্টার, উনি পাঁচ সাতটা ব্যাচ একসাথে করে প্রচুর ভাবে, আর কত মানুষে যারা আমাদের মুখের দিকে তাকায় কথা বলার মতো সাহস নেই, ওই সব লোকেরাও আমার আব্বাকে মারলো, কিন্তু আমার কিছু করার ছিল, আমি অনেক ছোট আর শুনতেছিলাম, এগুলো মানুষের কাছে খারাপ লাগতেছিল, মানুষের মুখে যখন শুনতাম আমাদের খুব খারাপ লাগত।
যখন লোকজন দেখলেন এভাবে বাবাকে আপনার আপনার জন্মদাতাকে এভাবে পেরাচ্ছে, সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কি ছিল আমাদের একটু বলবেন?
তখন তো আমি ছোট, তখন অনুভূতি বলতে আমার এইটুকু মনে হয়েছিল যে আমার বাবাকে না মেরে যদি আমাকে দিত, আমাকে মারত, আমার কাছে অনেক ভালো লাগতো, কষ্ট মনে হইত না। সেদিন আমার মনে হয়েছিল যে আমাকে দাও, আমাকে মারো, যদি আমার বাবা দুষ করে থাকে আমাকে মারো।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। তে আজকে সত্যের আসনে বসে আছে রুহুল আমিন এবং তার স্ত্রী, তারা দুজনই আজকে স্বীকার করবে তাদের জীবনের অপরাধগুলো বা অপরাধ সাপোর্টের বিষয়গুলো। যে ছোটবেলার মুখোমুখি আমরা আজকে হয়েছি অত্যন্ত নিদারুণ অসহায়, আমরা ধারণা করছিলাম যে এই পিতাকে আমরা দোষ দিয়ে যাবো একের পর এক, কিন্তু আরেকটি অ্যাঙ্গেল ঘুরে গেল এবং সেই ঘুরে যাওয়া অ্যাঙ্গেলটির সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট শিশু এবং তার দোষী পিতা, সমাজ কি দায়িত্ব পালন করছে দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি ছবি তৈরি হয়েছিল, ছবিটির নাম হচ্ছে বাইসাইকেল থিপস। আপনারা যদি ছবিটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ছবির শেষ দৃশ্যটা হচ্ছে এরকম যে বাবা একটা সাইকেল চুরি করে পরিবারের ভরণ পোষণ করার জন্য। সাইকেলকে চুরি করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং ধরা পড়ার পর লোকজন তাকে যখন প্রহার করবে ঠিক সেই মুহূর্তে তার সন্তানের সামনে পড়ে যায় এবং লোকজন তাকে ছেড়ে দেন। বাবা অপরাধ করেছে সেটা শাস্তি ভয়াবহ হতে পারে, আমি স্বীকার করছি, কিন্তু যার সামনে, যে সন্তানের সামনে তাকে শাস্তিটা দেওয়া হচ্ছে, সেই সন্তানের জন্য এটা কতটা ভয়াবহ হতে পারে, যারা ওই সময় বাবা ছিলেন কিংবা যারা ওই সময় সন্তান ছিলেন তারা কি চিন্তাটি করেছেন। আমাদের সমাজের একটি ঘটনা, আমরা বিশ্বাস করি এরকম সমাজে এরকম ঘটনা হর হামেশাই ঘটে থাকে। আপনি শুধু আপনার জায়গা থেকে একটু চিন্তা করে দেখুন, আপনার বাবা শত অপরাধী হলেও আপনার সামনে যদি আপনার বাবাকে প্রহার করা হয়, সেটা সন্তান হিসেবে আপনি মেনে নিতে পারবেন কি পারবেন না? যদি আপনি ক্লাস ফাইভে এবং ফোরে পড়া একটা স্টুডেন্ট হয়ে থাকেন, সেই মুহূর্তে আপনি তো কিছুই করতে পারবেন না, কিন্তু আপনার মনের অবস্থা কি হতে পারে ইট কান্ট বি ডিসক্রাইব, এটাকে বর্ণনা করা সম্ভব নয়। আমরা সেরকম একজনকেই পেয়েছি, আমরা অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করব তার সত্য বলার সাহসটিকে। তারপর
চালান করে দিল। পরে আমার একটা কাকা ছিল, উনি যেভাবে হোক আব্বুকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আব্বা চিন্তা করলো কি যে আমি আর এখানে থাকবো না, মানে আমি আবার জানতে পারলাম কি এই ঘটনাগুলো ঘটেছে আমাদের এলাকার মেম্বার, নাম হচ্ছে মান্নান মেম্বার। যাই হোক, আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমার বাপের চুরি করে নাই, ওইটা আমি কিভাবে জানি, সে ওই দিন আমাদের বাসায় ছিল, বাড়িতে ছিল, আমাদের সাথে ছিল, এর মাঝে আব্বা সিদ্ধান্ত নিল আর এখানে থাকবে না। পরে যেটা হলো, আমরা মানে কাকা মারা গেল, আমরা এলাকা ছাড়লাম, এলাকা ছাড়ার এক পর্যায়ে তখন আমি পড়ি সেভেনে, আব্বা আমাকে রাখা মানে আমাদের বাড়িতে, যেহেতু আমাদের ঘরটা সবকিছু আছে, আমাকে রাখলো আর আব্বা আমার চলে গেল নানি বাড়িতে। তো এদিক দিয়ে আমার আব্বার কি হয়েছে, সে বিয়ে করবে এইটা চলতেছিল, মানে বিয়ে সে তার চেষ্টা করা যাচ্ছে আর কি, বিয়ে করবে, তবে এখন অত্যাচারটা একটু কমে গেছে, তো বেশি একটা অত্যাচার করে না, যেহেতু শ্বশুর বাড়িতে এখন যদি আম্মাকে মারে নানি সবাই দেখবে, হয়তো বা এটা হবে আর কি। যাই হোক, আমি সেভেনে পড়ি, পরবর্তীতে আমি বললাম কি যে আব্বা আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না, আমার ভালো লাগে না এখানে, আমি স্কুলে পড়বো না, আমার নিয়ে যাবো। পরে আব্বু যাই হোক এখানে বলতো ঠিক আছে সেভেনটা শেষ কর এইটাই নিয়ে আসবো এখানে। এইটা আমি গেলাম, আমাকে নিয়ে আবার ওই স্কুলে ভর্তি করে দিল, ওইখানে যা পড়াশোনা করতেছি। এর মধ্যে আমি এইটা থাকা অবস্থায় আব্বু বিয়ে করে, আব্বু বিয়ে করে এমন একটা মহিলাকে, যাকে আমি তার নামটা বলতে যাচ্ছি না, আসলে আমাদের মধ্যে লোক, এই জন্য বলতে যাচ্ছি না আরকি। তো যাই হোক আর কিছু বলি না, কষ্ট করছি, আম্মাও বুঝায় দেখ সমস্যা কি করছে, তোর আব্বা বিয়ে করছে করছে, আমি তো বলছি করার জন্য, শুধু আমি আর আম্মা জানলাম আর কেউ জানে না। পরে উনি ঢাকায় চলে আসলো, পরে আমার এসএসসি পরীক্ষা শেষ হইলো, আমি পাস করলাম। এক পর্যায়ে আমার মামাতো ভাই, বড় মামাতো ভাই ইসমাইল, ও একটা কথা উঠেলো কি আমার মামানির সাথে আমার দৈহিক সম্পর্কের কথা। আমার মামানি মানে মামাতো ভাইয়ের মা, আমার মামানি বলি আর কি, মামি বলে অনেকে। তার সাথে এরকম একটা কথার কথা বললো, তো সবাই বিশ্বাস করতেছিল ব্যাপারটা। আমি প্রথম ভাবছিলাম বলতে যাই তো যাচাই করবে তো জানবে তো কেউ, মানে পড়াশোনা করতে পারেনি বাবার কারণে, এই যে ও চাইতো না যে আমাদের ভালো কোনো কিছু হোক, কখনোই চাইতো না। আমার নামে ওর মাকে দিয়ে এরকম একটা কথা উঠালো।
ওর মার সাথে কি আপনার এমনিতেই কোনো ভালো সম্পর্ক ছিল?
ভালো সম্পর্ক ছিল, আমি তো মামার বাড়ি থেকে পড়াশোনা করতাম, তো মামার সাথে ভালো সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক। আমার মামা একটা, আমার নানি বৃদ্ধ, তো সে সবসময় আমাকে রান্না বান্না যা কিছু আছে সংসারের সবকিছু তো সে করে, তার সাথে আমার ভালো সম্পর্ক থাকবেই।
কিন্তু নিজের মার এগেনস্টে কেউ এই ধরনের কথাবার্তা বলবে, এটা কিন্তু লোকজন বিশ্বাস, উনি যখন বলবে তখন তো সবাই এটা বিশ্বাস করবে।
হ্যাঁ, এটার জন্য আপনারা যদি কোনো প্রমাণ চান সেক্ষেত্রে আমার মামানি আজও আসে, তো তার সাথে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন যে সে বলতে পারছে বলছে।
ওকে, তারপর
তার যে ছোট ভাইটাই আছে তারা বলে নাই, এবং তাদের সাথে আজও আমার চলাফেরা হয়, তারা হয়তো মনে হয় কিন্তু বিশ্বাস করে নাই, কিন্তু আমার মামা বিশ্বাস করছে। যাই হোক, আমি যখন দেখি কেউ আমাকে জিজ্ঞাসা না করে শুধু আমাকে ঘৃণাই করলো, বিশ্বাস সবাই করলো, তা আমি বাড়ি থেকে পালাই যাই যে এইভাবে আমি মুখ দেখাইতে পারবো না, কিভাবে সম্ভব এটা। পালাই যাইয়া জীবন তো বাঁচানো লাগবে, কোনো কাজটা যায় না, সবাই মাত্র আসে চেবাস করলাম, ই করলাম গাড়িতে হেল্পারে কাজ নিলাম, আব্বাও দিদি আমার বিশ্বাস বাইর করে ফেলাইলো, বাড়িতে চলে আসলাম। এর এক পর্যায়ে ওই আব্বু অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হয় কি সাধারণভাবে যখন কুমিল্লায় তার হাঁটতে থাকে না একটা রাস্তায়, আব্বু অ্যারেস্ট হয়, তার 54 অ্যারেস্ট করে।
54 মানে
54 সন্দেহ আছে।
আচ্ছা ঠিক আছে, 54 ধারাতে।
জি, 54 অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে আব্বু জেলে চলে যায়। একদিন আব্বুর দেখতে গেলাম, আব্বু আমারে মানে পায়ের মধ্যে হাত দিয়ে বলছিল, বাবা তার ছোট ভাই গুলার দেখে নাই সংসারটা একটু দেখে রাখিস। আমি কি করলাম, বাধ্য হইয়া মনে করেন ওই কোনো কাজ পাই না, আমি কি কাজ করবো, পত্রিকার হকারের কাজ নিলাম, পত্রিকার হকার, পত্রিকা গাড়িতে গাড়িতে বিক্রি করতাম, এইভাবে চলতে লাগলো আর কি। তো যাই হোক, একদিন পত্রিকা একটা বিজ্ঞাপন দেখলাম, মানে ঢাকাতে মালিবাগ চৌধুরী পাড়া, ওইটার নাম ছিল হচ্ছে আপনার হেভেন স্টার ইন্টারন্যাশনাল, ওইখানে এসএসসি পাস লোক আসলে আমার যতদূর মনে পড়ে 20-25 হাজার টাকা বেতনে চাকরি করতে পারবে। আমি ওই দিন পত্রিকা গুলো বিক্রি করে সাথে সাথে ওইখানে ফোন দিই, ফোন দেওয়ার পরে এক ভদ্র মহিলা রিসিভ করে কত সুন্দর সুন্দর কথা, আমি তার খুব আপন ভাবলাম, কিন্তু চাকরি গেলেই হয়ে যেতেছে, 20-25 হাজার টাকা মাসে আমি ইনকাম করতে পারি, আমাদের সংসারে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে আমি সেখানে চলে যাই, আমি আর পত্রিকা বিক্রি করবো কেন, এখানে চলে আসি। আইসা সেই মালিবাগের মালিবাগ চৌধুরী পাড়াতে আমি ওই হেভেন স্টার ইন্টারন্যাশনালে যাই, পত্রিকার ঠিকানা অনুযায়ী এবং তার কাছ থেকে ফোনে অনেক কিছু জেনে ওইখানে পৌঁছাই। ওই হেভেন ইন্টারন্যাশনালে পৌঁছাইলাম, পৌঁছানোর পরে যাই হোক গেলাম, একটা মহিলা মানে আমাকে এক লোক নিয়ে দিল মহিলার সাথে কথা বলার জন্য, আমি ডিটেলস সবকিছু ওনার সাথে বললাম, যোগাযোগ করলাম, উনি আমাকে বললো হ্যাঁ আপনার চাকরি হয়ে যাবে, তো আপনাকে 10,000 টাকা দিতে হবে চাকরিটার জন্য। মানে অনেক কিছু বুঝাইলো আমার, যে আপনার ট্রেনিং দেবো আমরা, ট্রেনিং আরো থাকা খাওয়া হবো, যাই হোক 10,000 টাকা দিতে হবে।
আচ্ছা,
আমি বললাম 10,000 টাকার বিনিময়ে, মনে মনে ভাবতেছি এত বেশি টাকা বেতনে চাকরি পাবো, সমস্যা কি 10,000 টাকা দেবো। টাকা বাড়িতে গেলাম, ওই দিন যাওয়ার সময় কি এখানে একটা কি যাওয়ার সময় উনি আবার ওনার হাতটা, অনেক সুন্দর একটা মহিলা, ওনার হাতটা আমার দিকে বাড়াই দিল, আমি অবাক হয়ে গেলাম, যেরকম মহিলা আসছে একটা কোম্পানিতে মানে ই করে, হয়তো মালিকই সে আমাকে হাতটা বাড়াই দিল, তার মন মানসিকতা কত ভালো। আমি আরো তাড়াহুড়া করে বাড়িতে গেলাম, যাই আর টাকা জোগাড় করলাম, আমার নানা টানা যারা আছে সবাইকে বলে টাকা
বাড়াই দিল, মানে হচ্ছে আপনার সাথে হ্যান্ডশেক করলো,
হ্যান্ডশেক করলো।
ওকে, হ্যাঁ,
যাই হোক টাকা নিয়ে আসলাম, টাকা সবার কাছ থেকে জোগাড় করে নিয়ে আমি আসলাম আইসা, পরে যিনি টাকাটা ওনাকে দিলাম, টাকাটা ওনাকে দেওয়ার পরে উনি আমাকে থাকার জন্য এমন একটা জায়গায় পাঠাইছে, সেটা হচ্ছে কি রামপুরা সাইডে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল আছে ওই গলিটা, ওই গলিটা যে ভিতরে ঢুকা লাগে, যাই হোক ঢুকছি, ঢুকার পর আমি তো তখন ঢাকা শহর ততটা চিনি না, ঢুকছি, ঢুকার পরে আমার যে রুমে নিয়ে গেছে, আর তখন তো আমি জানতাম না যে ওই মাটির নিচে ফ্লোর করে, মাটির নিচে একটা ফ্লোর ছিল, ও আটতলা দশতলা ভবনের মাটির নিচে একটা ফ্লোর ছিল, নিচের দিকে আমার ঢুকাইতেছে, ঢুকাইছে, আমি ঢুকছি, ঢুকা দেখি কোনো মানে লাইট নাই, অনেক মানুষের শব্দ পাওয়া যেতেছে, কি ব্যাপার, মানে ভয় লাগতেছিল, একটা লোক বলছে একটা চৌকি ওই জায়গায় বসো আমি আসতেছি, বসে আসছি আমরা তিন চারজন, তো ওই লোক আর আসতেছে না, কারেন্ট তো দিতেছে না, অনেক লোকের কথা শুনতেছি কিন্তু কাউকে দেখতেছি না। পরে আমি হঠাৎ করে বললাম কি রে ভাই, গ্রামে থাকতে তো লোক পাঁচার টাচার করার কথা শুনছি শুনতাম, এই কি পাঁচার টাচার করে দিতে আছে নাকি, বুঝতে পারছি না তো আসলে কি, ভাই আমাকে তো ভয় লাগতে চুপ থাকেন। এমন সময় বাড়িটার ম্যানেজার নাকি জানি না উনি আসছে, আসার পর একটা লাইট জ্বালে, ওই দেখতে পেলাম, মনের ভিতরে একটু শান্তি লাগলো, নিয়ে গেল একটা রুমের ভিতরে, যাই দেখলাম আমার মতো, আমার মতো কমপক্ষে আরো ৫০০ ছেলে পেলে ওই সব অনেকগুলো রুমের ভিতরে আছে, আর যাওয়ার পরে সবাই মানে আমাকে খারাপ ভাষায় গালাগাল করতেছিল।
আপনাকে কেন খারাপ ভাষায় গালাগাল করবে?
আমাকে বলতেছে একবারে মা বলে রাগ করে আইসো, আইসো ভালো আইসো, বুঝবানে মজা, আমরাও রাগ করে আইছিলাম, মানে তারা এই জায়গায় প্রতারিত, তারা অনেকদিন আগে থেকে আছে, তারা জিনিসটা জানে গেছে যে এখানে তো কিচ্ছুই হবে না, আমরা যেমন রাগ করে আসছি ও মনে এরকম কোন একটা রাগের চাকরির জন্য আসছে, এখানে তো কিচ্ছুই হবে না, যে টাকাটা এনে দিছে ওই টাকাটাই চর যাবে, তারা বুঝতে পারতেছে।
একটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনাকে হেভেন ইন্টারন্যাশনালে কি ধরনের কাজের কথা বলেছিল, আপনাকে কি কাজ দেবে?
গার্মেন্টস বাইং হাউস।
আচ্ছা,
আমার কাজ দেবে,
এই জন্য আপনার কাছ থেকে ১০,০০০ টাকা লাগবে।
হ্যাঁ,
তারপর ওখানে যাওয়ার পরে কি হলো?
কিছু দেখলাম অবস্থা, ওরা আমার বকাবকি করতেছে, পরে যাই বসলাম, ভাই বকেন কে, আমি তো বুঝতে পারতেছিলাম না কেন বকতেছে, আমার তো প্রশ্ন ছিল। বসার পরে তারা বললো যে এখানে কোনো কাজ টাজ কোনো কিছু দেওয়া হয় না, পত্রিকার বিজ্ঞাপন দেখে আসতো না, হ্যাঁ আমরাও দেখে আসছি, কিন্তু এখানে শুধুই প্রতারণা, কিচ্ছু নাই, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ওইখানে গেলে উল্টাপাল্টা কথা গেলে মাইর মুড়ি খাইবে। আমি তো ভাই আমার যেই টাকা, ভাই আমি যেভাবে টাকা আনছি, আমার মাইর খাইলেও আমার টাকা আমার লয়ে যেতে হবে, আমি যাবো কালকে যাবো, তো কালকে না তুমি ১০-১৫ দিন দেখো কি হয়। যাক, এভাবে দেখলাম, দেখার পরে একদিন যা জোর করে টাকার জন্য ধরলাম, ধরার পরে অফিসে আমার মারলো, হেলেনস্টাইন ইন্টারন্যাশনাল ভিতরে মহিলা করে পিটাইছে আমাকে, আমি চিন্তা করলাম আসলে তো কথা সত্য, এখানে তো আর এটা সম্ভব না, চলে গেলাম, চলে যাই, আমার মনে কাজ করতেছে আমি ১০,০০০ টাকা আনলাম, সবাই জানে আমি অনেক বড় চাকরি পাই গেছি, আমি এখন কি করবো, তাদের সাথে কিভাবে মুখ দেখো তাদের সামনে, আমি একটা উচিলা বাইর করলাম, কি যখন মুলা ছিল, মুলা মুলা রামপুরা ড্রেনে ফেলা রাখতো, তো ভাতিজা বললাম কি আমি চাকরি করবো না, টাকা ঠিক আছে, স্যালারিও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার খাবার দেয় প্রতিদিন মুলা, যে মুলা ড্রেনের মধ্যে ভালো রাখে, এটা আসলে না, খাবার খারাপ দিত, কিন্তু আমি কিন্তু খাবার খারাপের জন্য যাইনি, আমি কিন্তু গেছি যেখানে কোনো কাজ পাওয়া যায় না, লজ্জায় মানে কাজ পাওয়া যায় না এই কারণে, আর ওই কথাটা বলছি লজ্জায়, আমি কিভাবে বলবো যে এখানে কাজ পাওয়া যায় না। পরে আবার আর একটা পত্রিকার বিজ্ঞাপন দেখলাম একদিন, দেখে সেম নিপ্পন ওই কোম্পানিটার নাম ছিল, সেটা ছিল সবুজবাগে, ওইখানে গেলাম, যাওয়ার পরে নিপ্পন কোম্পানি এরা কি এদের ওই কসমেটিক সামগ্রী মার্কেটিং এর জন্য লুক নেবে, হ্যাঁ স্যার, আমি গেলাম, যাওয়ার পরে সে তার সাথে কথা বললাম, ওই একইভাবে টাকা পেল, সে আরো ১৫,০০০ টাকা পেল, সে আমি চিন্তা করলাম কি এটা মনে হয় একটু সত্য, কারণ সে আমার সবকিছু দেখাইলো, স্যাম্পল ট্যাম্পল সবকিছু দেখাইলো, ব্যাগ ট্যাগ এসার এই কাজগুলোই করে, এনে কোনো ভুল নাই, সমস্যা নাই, সেই করছে আমার, বলছে কি তুমি তো এসার ঠিক আছে, কিন্তু তুমি এক কাজ করবা, আমার আরো কিছু এসার নিয়োগ দেবা, আরো কিছু এসার নিয়োগ দিলে তোমাকে আমি তোমার পদবিটা একটু উপরে দিয়ে দেবো, তোমার স্যালারিটা দেবে একটু, তার নাম ছিল কাশেম, ওই কোম্পানির মালিক আমি মনে করতাম আর কি, তারে আমি তার কথা বিশ্বাস করিয়া আমার স্যাম্পল ট্যাম্পল দিয়ে দিয়েছে, আমি কাজ করি না, আমাকে বলছে তোমার কাজ করা দরকার নেই, আমি চাই ভাবে ওই কুরগায় থেকে আর ওই স্থানীয় ছেলে পেলে তিনটা দুইটা না তিনটা জন্য জোগাড় করলাম, জোগাড় করে তাদেরকেও টাকা দিয়া ওইভাবে আমার মতো কাজটা দিলাম, তারা বাস সময় ভালো কথা, চাকরি হয়েছে, টাকা ১০,০০০ টাকা গেলে কি হয়েছে, যদি এক মাসে উঠে আসবে, আমরা অর্ডার কাটার পরে আমাদেরকে স্যাম্পল টাম্পল সব দিয়েছিল, সারলি তারপরে কসমেটিক সামগ্রী যা আছে সবই দিয়েছিল, অর্ডার কাটলাম ব্যাগ ট্যাগ নিয়ে, কাটার পরে সে মালা ডেলিভারি দেয় না, ওরা আবার আমার সাথে যোগাযোগ করলো, কারণ ওরা আমাকে বস ভাবতেছে, আমাকে ও নিয়ে দিতে ওই বস আমার সাথে যোগাযোগ করলো, আমি এবার ওদেরকে নিয়ে ওনার সাথে যোগাযোগ করলাম। ওদিকে তো আমিও তো টেনশন আছে, আমার মাল তো ডেলিভারি দিতে আসে না, তাহলে মার্কেটে কিভাবে যাবো? কিছু কি ফোন যখন দিলাম পাঁচবার সাতবার ফোন রিসিভ করে না, আর রিসিভ করে বেটা পরে ফোন কর ধমক টমক দেয়। যাই হোক, পরে আমি সরাসরি অফিসে গেলাম, যাওয়ার পরে জানতে পারলাম যে এই অবস্থা। ওই সবুজবাগের আর কয়েকটা স্থানীয় পোলাবান টাকা দিছিল, ওরা এসে দেখতেছি রাগারাই করতেছে, তুই আমার চিনিস হ্যান ত্যান, মানে ওদের টাকা ওরা যাই হোক দিয়ে দিতে বাধ্য হয়েছে। আমরা তো আর ওইটা করতে পারবো না। আমি চিন্তা করলাম যে এখন যেটা ঘটে গেছে ওদেরকে বইলা দিলাম যে এই অবস্থা, দরকার নাই আর। হ্যাঁ, আর আমি ভাবলাম আমি টাকাটা এখন খুঁজে দেব, আমি একটু যাই আমার মায়ের নিয়ে আসি, আমার মায়ের অবস্থা দেখলে বা মায়ের দেখলে হচ্ছে মায়ের লাগতে পারে টাকাটা দিয়ে দিলে। আমার মা বললে পরে মায়ের নিয়ে আসলাম, ওইদিন ঢুকতে দেয় না এবারে। পরে বাধ্য হইয়া উত্তরা যে র্যাব অফিস আছে না, র্যাব কত সেটা আমি জানি না, মনে নাই, ওইখানে গেলাম, যাই ওইখানে বললাম, বলার পরে তারা ব্যাপারটা এইগুলো আমাদের ব্যাপার না, এগুলো আমরা কিছু করতে পারবো না, যাবো আমি ছোট দেখতে ছোটখাটো দেখা যায় তখন একবার ছোট মনে হইতো, আর হয়তো এই কারণে না কি কারণে যাই হোক আমার গুরুত্ব দেয় নাই, আমি গেলাম চলে গেলাম। তো এখন তো আর আগেরটার মতো লুকানোর কোনো সিস্টেম নাই, যেহেতু অন্য মানুষও টাকা পায়, তো সবাই যাই হোক টাকার জন্য ধরলো টরলো। আমার ছোট মা ঘরে যা কিছু আছে মনে করেন এই খাট সুকেস কিন্তু যা ছিল ফার্নিচার টার্নিচার যা ছিল ওগুলো বিক্রি করে সবার টাকা পয়সা দিয়ে দিচ্ছে। ওই আর মধ্যে আব্বা চলে আসলো, আব্বা চলে আসলো জামিনে, জামিনে চলে আসে আব্বা সবকিছু শুনছে। এখন আমি তো এদিক দিয়ে ওইগুলার কারণে আব্বাকে দেখতেও যেতে পারি নাই, আমার প্রতি তার কত রাগ। পরে সে আমার বাড়ি থেকে বাইরে করে দিল, যা তোর মতো বললো আমার দরকার নাই, তুই বাড়ি থেকে বাইরে যা। তোর পাওগুলো ধরে গেছিলাম তুই সংসারটা একটু দেখিস, অথচ তুই কি করলি সংসার তো দেখলি নাই, আরো সংসারের টাকা পয়সা সম্পদ যাই ছিল ওইগুলো নষ্ট করলি। আমি বাইরে চলে গেলাম, বাবা তো আর তার থেকে বুঝাইতে পারতেছি না যে আসলে ব্যাপারটা এইরকম হয়েছে নাকি আমি তোমাদের ভালোই চাইছিলাম কিন্তু খারাপ চাই নাই, ঢাকা শহরের হিসাব নিকাশ জানতাম না তো এইরকম তো চলে। পরে যাই হোক আমি আলাদা বাসা নিলাম, মানে তখন আমার রান্নাবান্না করে খেতে খুব ভালো লাগতো না। আমার ওয়াইফের যে বাড়িটা মানে আগে আমার ওয়াইফ যে সংসারে ছিল আমাদের পাশের বাড়ি, তার সাথে মানে আমি পড়াশোনা বেশি ই করতাম ভালো ওই দিকগুলো জানতো, সেখান থেকে আমার সম্পর্ক ভালো তাদের সাথে, আমরা চলতাম ফিরতাম। আমি একদিন বললাম কি এইভাবে আমাকে খাওয়াবেন, আমি মাসে সে এত টাকা দেবো
আপনার ওয়াইফকে,
ওয়াইফকে তখন সে আমার ওয়াইফ না কিন্তু আমার প্রতিবেশী। তো বললাম ঠিক আছে খাওয়াবো সমস্যা নেই, এভাবে তার এখানে খাইতে থাকলাম।
আমি এই পয়েন্টে আপনি সাজেদা বেগম একটু আসতেছি আপনার কাছে, আপনি একটু বলবেন যে যে সময়টাতে রুহুল আমিন আপনার কাছে গিয়েছিল সেই সময়টা সে দেখতে কেমন ছিল বা কিভাবেই আপনি তাকে খাওয়ানোর ব্যাপারে রাজি হলেন আমাকে একটু জানাবেন? সেই ওনাকে কি আপনি আগে থেকে চিনতেন?
হ্যাঁ চিনতাম, আমার পাশাপাশি বাসায় থাকতো।
আচ্ছা,
আমরা ওরা একই বাসায় থাকতাম আর কি, সবকিছু দেখাশোনা হইতো, চিনতাম জানতাম। পরে ওর আব্বা মানে ওর আগারাগে করে চলে গেল, তখন আমরা রান্না করে খাওয়া, রান্না করে খাওয়া একদিনকে ভাতের মার গালতেছিল, হাতের মধ্যে মার পড়ছিল। পরে আমার যে দেখাচ্ছে দেখাচ্ছে আমি খুব ভালো হয়েছে, তোমার আব্বা আমার সাথে একটু কম নেই তুমি চলে গেছো, আমার হাতের মধ্যে হাত পুরা দেয় ভাত রান্না খাও। কয়টার আপনি আমার খাওয়াবেন? আমি কিসের জন্য তোমার আমি খাওয়াবো? তোমার আব্বা আমার কাছে যাইতে পারো না, তোমার আব্বা আমার কাছে যাও। তারপরে যায় না, তারপর দেখলাম হাত পুরে গেছে, মায়া লাগলো, মায়া লাগার কারণে আমি বললাম ঠিক আছে তুমি খাও কোন অসুবিধা নেই, তারপরে ঠিক আমি খাওয়ানি ধরলাম।
আচ্ছা, ওই সময়টাতে আপনি খাওয়ানো শুরু করলেন, আপনি কি ওই ওই ফ্যামিলির মানে প্রধান কেউ ছিলেন? কারণ এরকম তো আসলে একটা মেয়ে একটা ছেলেকে এরকম একটা ছেলেকে খাওয়াচ্ছে এরকম একটা ব্যাপার খুব সচরাচর দেখা যায় না, ওই ফ্যামিলির আপনি কি ছিলেন?
আমি তো যে সংসার থেকে খাওয়াইলাম ওই রোজকালি আমি একটা ফ্যামিলি ছিলাম, কারণ আমার শ্বশুর ছিল, শ্বশুর ছিল আমার শাশুড়ি ছিল।
আপনি তার মানে শ্বশুর শাশুড়ি ছিল মানে হচ্ছে আপনি বিবাহিত ছিলেন?
জি আমি তখন বিবাহিত ছিলাম, আমার শ্বশুর ছিল না শাশুড়ি ছিল, আমার হাজব্যান্ড বাইরে গেছিল।
আপনার হাজবেন্ড বাইরে ছিল সেই মুহূর্তে? ওকে, প্রিয় শ্রোতা আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি যে আপনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড তখন বাইরে ছিল এবং ওনারা এই পর্যায়ে শুনে মনে হতে পারে যে না ওই খাওয়ানোর প্রেক্ষাপটেই বোধ হয় সে তার স্ত্রী হয়েছিল বা কোনো একটা কিছু হয়েছিল, ঘটনা আসলে আজ করবেন না কারণ ঘটনা শেষ পর্যন্ত কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না। ওকে হ্যাঁ, তারপর
যেটা হলো মানে সে আমাকে খাওয়াইতেছে, দু এক মাস খাইলাম, তা একদিন এক ঘটনাক্রমে আমার আব্বা আমার আমার মাস
আবার
আবার আমার বড় মারে, তখন ওইটা আমার খুব মানে আমি যাই না আমার খুব রাগ হয়ে গেছে যে কেন মারলো, উনি তো সবকিছু ওনার আশা পূরণ করছে, আমার আম্মার চেয়ে বিয়ে করছে এখন কেন মারবে, যার জন্য আমি রাগান্বিত হয়ে আমার বাবারে মারতে গেছিলাম, মারতে গেছিলাম। আমাকে অনেক লোকজন ধরে রাখছিল, ধরে রাখলে কি হবে মানে আমি কিন্তু মারতে গেছে, আমার রাগ আছে। আমি যদি ইচ্ছা করলে আমার কাছে মনে হয়েছিল আর কি, যে লোকগুলো ধরে রাখছে এদেরকে ঝাড়িয়ে ফালে আমি আবার মারতে যেতে পারি, কিন্তু যাচ্ছিলাম না। এমনি বকাবাধ্য করতেছিলাম, যাচ্ছিলাম না, কারণ কাজ করতেছিল, মারবো হাত তুলবো কার গায়ে, যাচ্ছিলাম না। কিন্তু আব্বা বাচ্চা শিখি যে ও ছুটতে পারলো তো আমার মায়ের ফেলে তো যাই, আমার মামারে নিয়ে আসে, মামারে নিয়ে এসে মামা আমাকে মারবে ধরার জন্য ই করতেছে, পারতেছে না। আমি আবার ওই রাত্রেবেলা ওনার শাশুড়ি এবং উনি আমাকে ওনাদের ঘরে থাকতে দেয়, তুমি এখানে পলাই থাকো, তাহলে তোমার বাসায় দেশে জানবে। ওনার শাশুড়িও আছে, মানে আমার ওয়াইফ, আগে তো আমার ওয়াইফ ছিল না, যাই হোক ওই ঘরে আমি থাকি। থাকার এক পর্যায়ে আমার মামা যায় না যায়, মামা জানা যাওয়ার পরে আবার ধরতে যায়, ওরা আবার জানা যায়, জানিয়ে বলতে তোমার মামা আসতে আসে তুমি চলে যাও। আমি আবার ওদের মাটির ঘরটা ছিল, মাটির একটা জানলা ছিল, ওই জানলাটাই করে ওদিক দিয়ে বাইরে চলে যাই। পরে আমার মামা যায়, তার সম্পর্কে আমার ওয়াইফ সম্পর্কে অনেক কথা বলে, যাই হোক পরে আমার আর পাইলো না। যেভাবে যেভাবে হোক আমি পরে ধরা দিলাম, যেমনি যেমনি হোক মীমাংসা হয়েছে। মীমাংসা হওয়ার এক পর্যায়ে আমি আবার কি, আমার সাথে আরেকটা লোকের পরিচয় হইলো, সে ওই সিনেমা হলে চাকরি করে। তা বললো কি, শোনো এইভাবে না ঘুরা, তুমি একটা কাজ করো, সিনেমা তুমি তোমার দেখতে শুনতে একবার খারাপ লাগে না, তুমি সিনেমা কাজ করো। আমি বললাম ভাই লাইন তো আমার নাই, জানা নাই, কয়ে আমি পরিচয় করে দেবো। বললাম ঠিক আছে। যাই হোক এক পর্যায়ে আমার নিয়ে আসে ঢাকাতে, ঢাকাতে নিয়ে আসে, সেটা হচ্ছে কাকরাইলে, নাম ছিল তখন গণবাণী নামে ছিল, গণবাণী চলচ্চিত্র, আর এখন সেটা হয়েছে বিশাল ফিল্ম কর্পোরেশন।
ওকে,
ওইখানে নিয়ে আসে, নিয়ে আসা ওইখানে ট্রেকার, ওইখানে ট্রেকার, ট্রেকারের সাথে আমার পরিচয় করে দেয়। তো উনি ওনারা আমি বলি, ওনার বাড়িটা আমার ধামরাইয়ে, তো বললে যাই উনি আমার খুব আপন ভাই বানায়, নিয়ে একটা লোকের কাছে দেয় পরিচালকের কাছে, তখন সে মেন পরিচালক না, সহকারী মোহাম্মদ, ফিল্ম ডিরেক্টর মোহাম্মদ হান্নান সাহেবের প্রধান সহকারী পরিচালক, সে আমাকে মানে চলচ্চিত্রে কাজ করাবে, চলচ্চিত্রের কাজ। আমার অভিনয়ের ইচ্ছা নাই, আমি মানে আমার ইচ্ছা যে ঠিক আছে আসি, যেহেতু পরিচালকের কাজটা শিখবো, ভবিষ্যতে একটা কিছু হয়তো বা করতে পারবো। এখন এইখানে সে আমার কাছ থেকে ওই, আমি আবার পরে আব্বা আমার কাছে ধরা দেয়, আব্বা আমার টাকা দিবেই না, দিবেই না, পরে যেইভাবেই হোক তাদেরকে রাজি করে যে আমার এই লাস্ট চান্স দিয়ে দেখেন। পরে নিয়ে আসলাম, টাকা দিল, এই 10,000 পরে মনে করেন সে আমার কাছে টাকা চাওয়া শুরু করলো, হ্যান লাগবো ত্যান লাগবো, এটা করা লাগবো সেটা করা লাগবো, ওই তো কাঠের ভিতরে মান্না ভাই সই করে নাই, মানে বিভিন্ন ওই দেখে আমি তো আর বুঝিনি গেলাম। তো আমি টাকা দেওয়া শুরু করি, এখন 10,000 তো একবার দিয়েছে আর দিবে না, টাকা লাগবেও না আমি বলছি, এখন তো টাকা কি করবো আমি, বাধ্য হয়ে ঘরের মোবাইল টোবাইল এগুলো চুরি করা শুরু করলাম, আব্বুর মোবাইল বা ঘরে আমাদের ফ্যামিলি তো বড়, যাদের মোবাইল টোবাইল ছিল সব চুরি করা শুরু করলাম, চুরি করতেছি আমি, বিক্রি করতেছি তার টাকা দিতেছি, মোবাইল বিক্রি না করে তাহলে মোবাইল তার দিয়ে দিতেছি, যেভাবে হোক তার মন রক্ষা করতে।
আপনি চুরির জগতে ঢুকে গেলেন,
হ্যাঁ
অপরাধের জগতে ঢুকে গিয়েছে প্রিয় শ্রোতা, এবং দেখলেন যে একজন অপরাধী কিভাবে অপরাধ জগতের দিকে ঢোকে। তার উদ্দেশ্য কিন্তু মহৎ ছিল, একটা কার্যকর করা, এবং সেই কার্যকর করতে গিয়ে বিভিন্ন ভাবে তিনি ফাঁদে পড়ছেন, প্রতারিত হচ্ছেন, এবং সেই ফাঁদই একের পর এক সে বিশ্বাস করে যাচ্ছে, কারণ উপায় হাতে নেই, এবং এক পর্যায়ে তিনি অপরাধের দিকে ঢুকছেন। শুরুটা হলো পরিবার থেকে সেলফোন চুরি, দেখা যাক আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামি।
তারপর টাকা যেভাবে চাই এইভাবে দেই, আমি আমার সংসার থেকে কমপক্ষে 50টা মোবাইল চুরি করে নিয়ে বিক্রি করছি।
সংসারের মধ্যে 50টা মোবাইল কে পাবে,
কে পাবে? আমি বিক্রি করি, আব্বা তখন তার ব্যবসা করে, আমার চাকরি করে, তার যোগাযোগের জন্য মোবাইল লাগে না। আবার আব্বুর সাথে ওই যে বললাম, আমার আব্বু ব্ল্যাকের ব্যবসা করতো, অনেক বন্ধু বান্ধব তার কাছে আসতো, তারা আসতো তাদের মোবাইল নিয়ে যেতাম।
এইভাবে আপনি প্রায় 50টি মোবাইল চুরি করেন, কমপক্ষে 50টা, তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে
অবশ্যই।
ওকে, ওকে চুরি করে বিক্রি করেন, আপনার পরিবারের কেউ জানতো না যে এগুলো কে চুরি করছে? তখন
সন্দেহ করতো,
সন্দেহ করতো আপনাকে, কিন্তু আপনাকে
বলতে পারতাম।
আচ্ছা ঠিক আছে, তারপর
যাই হোক, পরে এক পর্যায়ে বিষয়টা জানা যায়, তিনটা মোবাইল একসাথে চুরি করি।
তার কার চুরি করেন?
আব্বুর, আম্মুর, আব্বুর কাছে একটা তার বন্ধু আসছিল মফিজ নামে, ওই মোবাইলটা চুরি করি পরিচালককে দেওয়ার জন্য।
জি,
তখন জানা যায়, তার বিষয়টা জানা জানি হয়ে গেছে।
পরিচালকের কাছে আপনি আসলে আপনাকে কি চিন্তা করেছিল, যে আপনাকে সিনেমাতে অভিনয় করাবে এরকম কিছু?
না, আমাকে এরকম কোনো কিছু বলে নাই, আমাকে সে শুধু বলছে তুই তো পরিচালকের কাজটা শিখতে চাস, তোরা আমি একজন পরিচালক বানাবো, আর আমার বড় বড় পরিচালকের সাথে হাত আছে, তো আমার ওস্তাদ তো জানোসি মোহাম্মদ হান্নান, তারপরে বড় বড় আমার মনে কর চাষি নজরুল, কাজী হায়াত সাহেব, যারা আছে সবার সাথে আমার ইয়ে আছে, সম্পর্ক আছে, আমি অনেকদিন ধরে কাজ করি, তোরে ওই জায়গায় একটা ভালো কিছু আমি করে দিব, এবং ছোটখাটো যে ক্যারেক্টার গুলো আছে আস্তে আস্তে তুই এগুলো করবি, আর তোর তো একটু শরীর স্বাস্থ্য হইলে তুই লম্বা সময় যাচ্ছে আরো খারাপ হইব না, তুই তো ভালো কিছু করতে পারবি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, এ পর্যায়ে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা ঢুকে গিয়েছি মূল জায়গাটিতে। রুহুল আমিন এবং তার সহধর্মিনী স্ত্রী আজকে আছেন কনফেস করার জন্য। ধীরে ধীরে তাদের সত্য বলার এই সাহস তাদেরকে কোন জায়গাটায় নিয়ে দাঁড় করাবে, এবং একই সাথে আমরাও জানি না আসলে কোন বিষয়ের উপরে আজকে তারা এখানে কনফেস করতে এসছে। তবে আমরা এটুকু জানি যে তারা জীবনে অপরাধ করেছেন, তারা ভুল করেছেন। ভুলের শুরুটা আমরা দেখতে পেলাম, ভুলের শুরুটা কিভাবে হয় সেটাও আমরা দেখতে পেলাম। ছোট্ট একটা বিরতি নিচ্ছি সংবাদে। সংবাদের বিরতির পরপরই ফিরে এসে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাবো। যে আসনটিতে বসে আছে রুহুল আমিন এবং তার স্ত্রী, যে মঞ্চের সাথে আপনি যুক্ত আছেন, যাহা বলিব সত্য বলিব মঞ্চ, সেখানে ছোট্ট একটা বিরতি। এবং বিরতির আগে আপনাকে বলে দিচ্ছি, আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে বিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আজকে বিয়ার টিম সুমন এবং রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু। আমরা যাহা বলিব সত্য বলিবতে আজকে সত্যের আসনে পেয়েছি রুহুল আমিন এবং তার স্ত্রী সাজিদা বেগমকে। আমরা তাদের গল্পে ফিরব, তবে তার আগে বলে দিই, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটি অনুষ্ঠান, এমন একটি মঞ্চ যেখানে এসে আপনি আপনার জীবনের ভুলগুলো আপনার বিবেকের তাড়নে আপনি স্বীকার করতে পারেন, এবং একই সাথে বলতে পারেন তাদেরকে যারা আপনার মতো ভুল করলে আপনার মতো এই জায়গাটিতে থেকে কতটা কষ্টের শিকার হবেন বা কতটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হবেন। আমরা বারবারই বলে থাকি আমাদের অনুষ্ঠানে যে প্রত্যেকটি মানুষই ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং একটা মানুষের মধ্যে যখন বিবেক ঘুমন্ত অবস্থায় থাকে তখন সে ভুল করে। সে বিবেকটি জীবনের কোন একটি পর্যায়ে যদি জেগে যায় তাহলে সেই যে ভুলের শাস্তি, সে ভুলের শাস্তি সমাজ, রাষ্ট্র, দেশ কেউ যদি তাকে না দেয়, নিজে থেকেই যে শাস্তিটা সে পায় সে শাস্তির উপর বড় কোনো শাস্তি হতে পারে না। তেমনই শাস্তির শিকার হচ্ছে আজকে রুহুল আমিন এবং তার স্ত্রী, সেই শাস্তির সাথে কিভাবে জড়িত সেটাও আমরা আবিষ্কার করব। যাহা বলিব সত্য বলিব চলাকালীন আপনি যদি আমাদেরকে কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান কিংবা আসতে চান, আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরছি আবারও গল্পে। রুহুল আমিন, যে জায়গাটিতে ছিলাম আমরা, আপনি বলছিলেন যে একের পর এক আপনি সেলফোন চুরি করে যাচ্ছেন এবং তাকে টাকা দিয়ে যাচ্ছেন, তারপর
দিয়ে যাচ্ছি। সে বললো ঠিক আছে, তোমার ফেস ভ্যালু ভালো আছে, আমার অনেক ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে, আমি তোমার জন্য একটা ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, তার এই কথা শুনে আমি আরো বেশি ই পাইলাম যে সে আমার ভালোভাবে দেখবে। আর আমার বুঝতে পারছি, আমি আমার সে তার ফ্যামিলির একটা সদস্য করে নিচ্ছি, একজন ভাই করে নিচ্ছি।
খুব ভালো ব্যবহার করবে আপনার সাথে। হ্যাঁ, তারপর
করে যাই হোক, এভাবে চলতে থাকে। অনেক টাকা মানে আর পরিবার থেকে চুরি করতে পারে না, তারা খুব সচেতন হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না। এখন কি করবো, এখন তার টাকা দেবো কোথেকে, তার মন রক্ষা করবো কোথেকে, আর আমি কিভাবে ফিল্মে একটা কিছু করবো। তার বাধ্য হয়ে এই খারাপ পথে আমি পাওয়া এলাম।
কি করলেন আপনি?
খারাপ পথে বাবার এলাম মানে আমি তো ওই এলাকাটা ছিলাম কুরগায়ে, স্মৃতিশক্তি চিন্তা চিন্তায় হয় এটা আমি আগে থেকে জানতাম। একবার একটা গ্রুপের সাথে যোগাযোগ করলাম
যে ভাবে করলেন
ওর চিনতাম।
আচ্ছা,
যে শরীফ এভাবে এখন ভাই আমার এত করবে গেল, তো আমার অনেকটা মানে মস্কারা টস্কারা করলো, কেয়ার জন্য নাচ হয়ে গেছস, হ্যান হয়ে গেছস, ত্যান হয়ে গেছস, এগুলো আমি আগের থেকে শুনতেছি। যখন কোনো কিছু করতে পারতাছি না আর পালা বেলা থাকতে যখন চুরি করতেছি, এগুলো সবাই বলতেছে আমার ভিক্ষার দিচ্ছে নায়ক হবে। আসলে কিন্তু আমি নায়ক হওয়ার জন্য যাইনি। তো যাই হোক, ওর সাথে ও আমার বলছিল যে এই লাইনটা আবি, এই লাইন তো মারাত্মক খারাপ লাইন, খারাপ আর ভালো এটা আমি জানি না। টাকা আছে তো? হ্যাঁ টাকা আছে, তবে জীবনের রিস্ক আছে, জীবন থাকলে থাকুক না থাকলে নাই কোনো সমস্যা নাই, তবে আমার টাকা লাগবে। এই ফার্স্ট সে আমাকে তার দলে নিয়ে নিল। দলে নিয়ে নেওয়ার পরে আমি এই জীবনের প্রথম চিন্তাই করতে গেলাম সবার স্মৃতিশোধ।
আমরা একটু জানতে চাই আপনি কাজগুলো কিভাবে করেছেন। এই এই জায়গাটাই হচ্ছে আপনার জীবনের অপরাধ শিকারের মূল জায়গা। আমরা ধীরে ধীরে ঢুকে গিয়েছি আসল জায়গাটিতে এবং এই জায়গাটি অনেক লম্বা সময় নিয়ে। প্রিয় শ্রোতা, আপনি আছেন যাহা বলিব সত্য বলিবতে। রুহুল আমিন কনফেস করছে তার জীবনের চরম ভুলগুলো, এবং সেই ভুলগুলোর শুরুটা কিভাবে হলো, কোন কারণে হলো, সেটাও আপনারা দেখেছেন প্রথম ঘন্টাতে 11টা থেকে 12টার মধ্যে। এবারে আমরা যাচ্ছি কি ছিল সেই ভুলগুলো, কিভাবে সেগুলো হতো। আমরা একটু জানতে চাই যে প্রথম যে ঘটনার কথা আপনি বলছিলেন সেটা কিভাবে আপনি সংগঠিত করলেন, ডিটেল।
আমি তো ওদের সাথে তখন যোগ দিচ্ছি, ওদের তো চক্র বড় আছে আগে থেকেই, তো ওরা কি করতো মানে আমি বলতাম তো ভাই আমার কি করা লাগবে, আমি বলতো তুই খালি সাথে থাকবি। প্রথম দিন কাছে গেলাম সাবার স্মৃতিসৌধে, ওদের কাছে পিস্তল ছিল 32, 38, এগুলো ছিল, দুজন ছিল, দুজনের কাছে দুটো আছে, সাত চাপাতি আছে, ছুরি টুরি আছে, আমার হাতে ছোট একটা ছুরি দিল, তুমি কিচ্ছু করা লাগবে, শুধু ডেমে দাঁড়িয়ে থাকবে। গেলাম দেয়া, মানে যারা বেড়াতে আসে না, দেখা গেছে বিশেষ করে মানে ই করতো, একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে, কারণ মেয়েটা দুর্বল জায়গা, ছেলে যদি কোনো কিছু করতে চায় তাহলে মেয়েটার উপর আঘাত করবে, তাহলে ছেলেটা এমনিতে ঠান্ডা হয়ে যাবে। যাই ধরতো, পরে ধরলো ওইভাবে একটা মেয়েরে ধরলো, একটা ছেলে একটা মেয়েরে ধরলো, ধরার পরে তার কাছ থেকে ওইগুলো দেখা গা সব টাকা পয়সা নিয়ে নিল। আর এইভাবে ধরলে ছেলেরা এমনিতে বলে, ভাই টাকা পয়সা যা আছে আমাদের কাছে যা আছে সব নিয়ে যান প্লিজ, আমার ওই প্রেমিকা বা ভাই বোন যাই হোক তার গায়ে হাত দিবেন না।
আচ্ছা,
তো এখানে অনেকেই ওদের গায়ে হাত দিত, আবার অনেকেই দিত না, এটা পছন্দ, অনেকেই পছন্দ করতো না। তো প্রথম কাজটা এভাবে করলাম, আমি সাথে শুধু ছিলাম। যাওয়ার পরে সব বিক্রি টিক্রি করে ওরা অনেক টাকা পাইলো।
বিক্রি মানে কি বিক্রি করলো?
ওদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিলো, গলার চেন নিয়ে নিলো, হাতের আংটি নিয়ে নিলো, নগদ টাকা ছিল এগুলো নিয়ে নিলো, সবকিছু বিক্রি করলো।
কোথায় বিক্রি করে এগুলো?
এগুলো বিক্রি করে হচ্ছে ইসলামপুরে, ইসলামপুর থেকে ডান দিকে দুইটা ওইখানে একটা বাড়ি আছে, নাম তার রহমান, তার গাড়ির ব্যবসা আছে, মানিকগঞ্জ আর গাতলি বিলেজ লাইন গাড়িগুলো, ওই গাড়িগুলো তার চলে, তার মানে চার পাঁচটা গাড়ি আছে, আবার ওইখানে একটা চারতলা না পাঁচতলা বাড়ি আছে,
উনি এগুলো কেনেন?
উনি এগুলো কেনেন।
আচ্ছা, হ্যাঁ, তারপর
যে জায়গা ওইখানে বিক্রি করলো, বিক্রি করার আরো জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গায় নিয়ে গেছে। তো যাই হোক, আমি পরে বলবো। ওইখানে বিক্রি করলো, বিক্রি করে ওরা কত করে পাইছে সেটা আমি জানি না, আমার কিছু বলে নাই, আমার 1000 টাকা দিল। তখন আমার মনটা খারাপ হয়ে গেল, চিন্তা করলাম কি রে টাকার জন্য এলেন আসছি, এখন কত টাকা নিয়ে নিচ্ছে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছি, আমার দিল 1000 টাকা, ভাগে তো না পাইলো তো 5-7 হাজার টাকা পাবো। কি দিল? পরে কইলাম, ফরিদ ভাই কি দিলেন? ভাই বেটা কি দিলাম, মানে না এলে না এরকম শুরু করে দিছ, মানে এই যে মেশিন আছে মেশিনের ভাড়া আছে না, আর তুই নতুন তোরে কি সমান সমান দিব নাকি? তো যাই হোক, আমি আর কথা বললাম, ঠিক আছে ভাই সমস্যা নেই। এই তখন থেকে আমার মাথার ভিতরে চিন্তা শুরু হইলো ওদের সাথে কাজ করবো না। তারপরে করছি কয়েকদিন ওদের সাথে করছি, টাকা পয়সা এইভাবে পাইছি। পরে আমি একটা লোকের সাথে পরিচয় হই, তার কাছে সব কথা বলি, বলার পরে সে আমাকে পিস্তল দিতে রাজি।
কিভাবে পরিচিত হলেন? এই লাইনের লোকজন,
এই লাইনের লোকজন, জিনিসপত্র তার কাছে বিক্রি করতো।
ওকে,
তো এইখান থেকে চিনে আমি সাহস করে একদিন তার কাছে চলে গেলাম যে ভাই আমি এই লাইনে যা কামামু সব আপনার কাছে এনে বিক্রি করবো, অন্য কোথাও যাবো না, আপনি আমার এই জিনিসপত্র সব ব্যবস্থা করে দিবেন নাকি? হ্যাঁ দিব, সমস্যা কি, আমাকে টাকা দিতে পারবো না, টাকা নেই। বলতে তুই যে আমার সব বিক্রি করস, তাহলে আমি গেলে দিব। ঠিক আছে, বিক্রি করুন। গেলাম ওইখান থেকে, তার কাছ থেকে আমি ফার্স্ট জীবনে মানে ওইখান থেকে নিলাম আর কি, তার কাছ থেকে, আর সেই প্রথম আমার জীবনে প্রথম আমার হাতে পিস্তল।
পিস্তল নিলেন আপনি, আপনার তখন বয়সটা কত ছিল?
আমার বয়সটা ছিল হচ্ছে এসএসসি পাস করছি, এসএসসি পাস স্বাভাবিক 17-18 বছরে বা 16-17 বছরে,
16-17 বছর আপনার বয়স তখন,
তার এক বছর বা 1 বছর,
17-18 বছর আপনি পিস্তল তখন প্রথম হাতে নিলেন। ওই সময়ের ফিলিংস আপনার কি ছিল পিস্তল হাতে নেবার পর?
পিস্তলটা হাতে নেওয়ার পর প্রথম প্রথম আমার ভয় লাগতেছিল, এই জিনিসটা হাতে নিলাম কি হইলো, কেন নিলাম, মানে এরকম ভাবতেছিলাম। পরে আবার চিন্তা করলাম ধর আমার টাকা লাগবে, টাকা ইনকাম করার জন্য এসব ভালো কোনো জিনিস নেই।
সাজদা বেগম, একটু আপনার কাছে আসতে চাই যে এই ঘটনাগুলো রুহুল আমিন স্বীকার করছে, এগুলো কি আপনি আপনার জীবন দশায় বা তার সাথে থাকা অবস্থায় কখনো জেনেছেন? আজকের যে এখন পর্যন্ত যতগুলো স্বীকার করলো
এগুলো আমি কিছু জানতাম না, কারণ আমি জানতাম ও তো ভালো ছেলে।
এগুলো আপনি আপনার সংসার জীবনেও জানেন না? এগুলো
আমি জানতাম না।
আচ্ছা,
ও তো ভালো ছেলে।
ওকে, তাহলে আজকে যে ও একের পর এক স্বীকার করছে, স্বীকার করার পরে আপনার ফিলিংসটা কি, আপনি ওকে কিভাবে জানবেন সেটা আপনার কাছে আমরা যাবো। আর উনি যখন বলছেন তখন স্ত্রী হিসেবে আপনার যদি কিছু বলার থাকে আপনি
তারপরে আমি কি করলাম, এইভাবে আমি বললাম যে ভাবলাম আমার টাকার দরকার, কোনো কিছু দরকার নেই, আর টাকা আনতে এলে এর চেয়ে ভালো কোনো মাধ্যম নেই, এর চেয়ে ভালো কোনো জিনিস নেই, সবাই ভয় পায়। বুঝে গেলাম তো, ওদের সাথে ছিলাম কয়েকদিন, বুঝলামই তো এই জিনিস দেখিনি টাকা দেওয়া যায়। তা আমি আবার একটা চক্র তৈরি করলাম, একটা গ্রুপ তৈরি করলাম, ওই গ্রুপটা নিয়ে ফার্স্ট আমি কাজে নামি, আমি এইটার প্রধান, কাজ করতে যাই। তখন আমার এলাকার অনেক লোকজন বাধা হয়ে আমার সামনে দাঁড়ায়, এখানে কাজ করলে টাকা দিতে হইবো, হ্যান ত্যান অনেক কিছু করা লাগবে। আমি এক কথাই বলি, না অসম্ভব, জীবনের রিস্ক নিয়ে কাম করবো আমি।
মানে আপনাদের মধ্যে চাঁদাবাজি আছে, এক গ্রুপ আরেক গ্রুপকে চাঁদা দিবে?
অবশ্যই দেওয়া লাগবে, না পারলে যারা যেখানে পাবে সেখানে মারবে, স্মৃতিশোধে যেটা হয় এটা বলছি আর কি। আমি তো আমি বলছি অসম্ভব, টাকা দেওয়ার মতো পিলার আমি না, মরে যাবো সমস্যা নাই, তাইলে মুক্ত। কিন্তু এত কষ্ট করে টাকা আনবো জীবন দ্বারে মায়না করে, ওই টাকা তুমি করে দিবো ওই পিলার আমি না, তুই পারলে আমার কাছে টাকা নিস, কেমনি নিবি নিজ যা, আমি টাকা দিবো না। ওইভাবেই মানে যে কাজটার কথা প্রথম বললাম বা পরে কয়েকটা কাজ করলাম, ঠিক মানে সেম সিস্টেমে আমরা অনেকগুলো কাজ করতে থাকলাম। এবং আমি কাজ করতে যাইয়া আমার গ্রুপে যে 5টা ছেলে ছিল, আমি সহ সবাইকে সমান সমান দিতাম, যা বিক্রি করতাম সবাইকে প্রত্যেককে সমান সমান টাকা দিতাম।
এক জায়গায় নন এথিক্স আরেক জায়গায় এথিক্স। দেখুন মজার একটি বিষয়, কত ভাবে পাশাপাশি থাকে। ও যে প্রথম যে কাজটি করেছে, অপরাধটি করেছে, সেখানে ওর কম টাকা পেয়েছে বলে আরেকটা গ্রুপ করলো, এবং সেখানে ওকে সমান পরিমাণ টাকা দেওয়া যা ওই জায়গাটার এথিক্স ছিল, সেটা হয় নাই। কিন্তু এখানে একটা আরেকটা এথিক্স আমরা খুঁজে পেলাম, কাজটা হচ্ছে নন এথিক্যাল, খুবই গর্হিত অপরাধ, কিন্তু সেই অপরাধের মধ্যেও এক ধরনের এথিক্স থাকতে পারে। অদ্ভুত বিষয়, জীবন আসলে এরকমই। আচ্ছা আমি একটু জানতে চাই, একটু প্রসিডিওরটা বলবেন। ধরেন আপনার আপনার সামনে একটা গ্রুপ বসে আছে, যাদেরকে আপনারা চিন্তাই করবেন, প্ল্যানটা কিভাবে করেন, যাওয়ার পরে কি বলেন, কিভাবে টাকাটা নেন, নেওয়ার পরে কিভাবে বিদায় করেন, ডিটেলটা জানতে চাই আপনার কাছে।
এটা হচ্ছে কি, মনে করেন একটা ছেলে একটা মেয়ে বসে
আছে, একটা এক্সাম্পল দেন আপনি যেভাবে করেছেন।
হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে বসে আছে, তখন আমাদের একটা মানে আমাদেরকে আমরা টার্গেট করতাম যে এরা কি আসলে মানে একটা উচ্চবিত্ত সমাজের মানুষ নাকি একবার নিম্নবিত্ত, মানুষদের শুধু বোঝা যায় টাকা কি থাকতে পারে, সে বড় লোক না গরিব। আমরা এটা আগে ই করতাম, যখন ভাবতাম যে না সে ধনী পরিবারের, তখন আমাদের একটা লোক পাঠাইতাম, দেখে তো যায় ঘুরে দেখে তার কাছে কি কি আছে। পরে ও যাইতো, যায় দেখতো যে আয়া কই তো ভাই গলায় সেন আছে তো অনেক মোটা, এত একটু বুঝতে পারে, তারপরে হাতে দামি ঘড়ি আছে, আংটি আছে, অনেক কিছু, আনুমানিক কত টাকা বাড়তে পারে, লাখখানে এরকম দায়ী হইতো একটা বলতো আইডিয়া দিতে আছে। তো আমি আচ্ছা নগদ টাকা থাকতে পারে, মনে হয় যে অবস্থা এদের কাছে নগদ টাকা থাকবেই, আচ্ছা তাহলে চল। না আমাদের কাছে যা থাকতো সবকিছু নিয়ে আমরা আগে যেতাম, যাইয়া আমি জিজ্ঞাসা করতাম ভাই ভাই আপনারা কোথেকে আসছেন, খুব ভদ্র ব্যবহার করতাম, কোথেকে আসছেন। পরে বলতো ভাই অমুক জায়গা থেকে আসছি, তা আমি বলতাম অমুক জায়গা থেকে আসছেন এইখানে কেন, ভাই স্মৃতিসৌধ কখনো আসেনি তো এই জন্য স্মৃতিসৌধ আসছি, এত ঘুরার জায়গা থাকতে স্মৃতিসৌধ আসছেন ঘুরানোর লেগে না আর জায়গা বানা। মেয়েটা মেয়েরা কিন্তু এত মানে তারা যাইতো লাভার সাথে যাইতো, হয়তো যার সাথে যাইতো একটু ভালো মন্দ কথাটা বলতো, বিরক্তিটা পছন্দ করতো না মেয়েরা, রেগে যেত। আপনি আপনার কাছে বলতে হবে কেন, আমরা কোথায় যাবো না যাবো, আপনি কি আপনার কাছে কি বলবো, যখন রেগে যেতো আমি কে মানে খারাপ ভাষায় বোকা টোকা দিতাম যে আমি কে মানে তুই চিনো সামারে, তাহলে দেখ আমি কি, সাথে সাথে কোমরে পিস্তল থাকতো, পিস্তল বের করতাম, ওরা সবাই চাপাটি চাপাটি বের করতো, যা আসার কাছে চলে এলো
দিনের বেলায়।
হ্যাঁ অবশ্যই দিনের বেলায়।
আশেপাশের লোকজন,
আশেপাশের লোকজন তাকায় থাকতো, এখনো থাকে।
এরকম অভিজ্ঞতার শিকার হয়েছেন এরকম অনেক মানুষই আজকে, যাহা বলিব সত্য বলিব শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, আজকে দিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং আশা করছি কি মনোভাব এই রুহুল আমিনের উপর প্রশ্ন করবেন তার আমি জানি না, পারলে তো ছিঁড়ে ফেলবেন এরকম একটা অবস্থা আমি অনেকে টেক্সট পড়ে বুঝতে পারছি। অভিজ্ঞতার শিকার এরকম অনেকেই হয়েছেন আমি বিশ্বাস করি তারা আজকে এবিসি রেডিও শুনছেন। হ্যাঁ তারপর
তারপর আর কি,
তারপর কি করতো, তারাও কি বলতো যে গালিগালার যে জায়গা থেকে ওদের চেঞ্জটা কিভাবে আসতো, ওরা তো গালিগালাজ করছিল একটু আগে, তখন ওরা কি বলতো,
এগুলো দেখলে তো অটোমেটিকলি তারা ঠান্ডা হয়ে যেত, বুঝতে পারতো যারা চিন্তাকারী নিয়ে নেবে সব, কোন কথা কবি না যা শব্দে এবার চিন্তাস্ত আমি কে সবকিছু দে, সবকিছু খুলে টুলা নিয়ে নিতাম, নিয়ে ওরা আমার কাছে দিত। তো আমার গ্রুপে যেটা ছিল তারা আমার বেমানি করতো না, অন্যান্য গ্রুপের ছেলেরা কি করতো হাতাহাতি করে খুলতো, কেন একটা সিরা মাটি নিচে রেখে যেত, পরে এসে নিত, মানে তাহলে তার কেউ ভাগ পাইলো না, এটা ওই পাইবো। আর জিজ্ঞাসা করলে দলের নেতা জিজ্ঞাসা করলে বলতো আর টানাটানি করে নিচ্ছে ভাই সিরা গেছে এই সেই, কিন্তু আমার গ্রুপের ছেলেরা কখনো এরকম করতো না, আমাকে পুরো রায় দিত, যাক আমারও বিশ্বাস ছিল ওদের উপরে, আমি ওদেরকে সমান ভাগ দিতাম। এইভাবে স্মৃতির সাথে আমি আমার এই কর্মকাণ্ড চালাতে থাকি আর টাকা ওই যে সে যেভাবে চাচ্ছে এইভাবেই টাকা দেওয়া যাচ্ছে। এখন তার চাওয়া পাওয়া আমার প্রতি অনেক বাইরে গেল, আরো বেশি কিছু লাগবে। এক পর্যায়ে সে আমাকে বললো কি দেখ আমার মনে হয় তুই যেভাবে টাকা মোটামুটি ই করতাস এইভাবে খরচ টরচ না কইরা তুই এক কাজ কর, একটা সিনেমা প্রডিউস কর। প্রডিউস কি বুঝি না তো, আরে গাধা মানে প্রডিউসার হলো কি সবকিছু টাকা পয়সা সে বহন করবে, আর আর্টিস্ট ফার্টিস্ট যারা আছে সবকিছু দিয়ে তার টাকা দিয়ে একটা সিনেমা বানাবে, সেই হলো প্রডিউসার, ঠিক আছে।
ওই লোকটা সিনেমার কি করতো আপনি যার নামটা বললেন একটু আর
বললাম না, সে এখন তো আগে হান্নান সাহেবের প্রধান সহকারী পরিচালক ছিল, এখন সে পরিচালক এবং তার রিলিজ সিনেমা।
দেখুন প্রিয় শ্রোতা, বাংলা সিনেমার এত আলোচনা এত সমালোচনা, আজকে যে মানুষটির নাম আমরা এখানে ব্যবহার করছি তার নামটা আমরা মিউট শব্দ ব্যবহার করছি, পুরো নামটা প্রকাশ করতে পারছি না, কেন হয় কিভাবে হয় কোন চেন, এবং এই সরলমতি ছেলেগুলোকে যারা বাংলা সিনেমার হিরো দেখে কখনো হিরো হবার সব জাগে, বাংলা সিনেমার হিরোকে দেখে কখনো মনে হয় যদি এরকম একটা ছবি আমি বানাতে পারতাম, কিংবা এই জগৎটাতে ঢোকার পরে যদি মনে হয় যে যাদেরকে এরা হিরো বানায় তাদের মতো যদি হতে পারতাম, সেই সব কোমলমতি ছেলে মেয়েদেরকে কিভাবে তারা সবাই যে করেন তা কিন্তু না, কিন্তু এর মধ্যে দু একজন যদি সুযোগ নিতে চান তাহলে কিভাবে ভয়াবহভাবে সুযোগটা নেন, সেটার বেস্ট এক্সাম্পল আজকে যাহা বলিব সত্য বলিব। তারপর
আর কি,
আমি যখন তখন আপনাকে বলতো যে আপনি একটা ছবি প্রডিউস করেন,
হ্যাঁ আমি বললাম কত লাগে, মনে করেন আলেক অমিত্র যদি বানাই, আলেক অমিত মানে আলেকজান্ডার বউ অমিত হাসান আর মিশা সদাগর থাকবে, এদেরকে যদি বানাই তো মনে কর সেন্সর পর্যন্ত 60 লাখ টাকা হইলেই হবে। তো আমি বললাম 60 লাখ টাকা আমি কি করবো, এত টাকা কি সম্ভব নাকি। পরে আবার আরেকদিন চিন্তা করলাম কি, ওই টাকা তো খুব বেশি না, আমি তো প্রতিদিন 20-25 হাজার টাকা ইনকাম করতেছি, ইনকাম করতেছি, ওই টাকা নিয়ে আমি চলে যাচ্ছি একটা খারাপ জায়গায়, একটা নিষিদ্ধ পল্লীতে। আমি নাম বলি, দৌলতদিয়াতে চলে যেতাম।
আচ্ছা,
সেখানে যা খারাপ মেয়েদের সাথে মেলামেশা করতাম
কন্টিনিউয়াসলি,
মানে টাকা হইলে চলে যেতাম, টাকা শেষ না পর্যন্ত আমি আসতাম না, টাকা শেষ করে তারপর আসতাম।
ওই পতিতা পল্লীতে আপনি
পতিতা পল্লীতে
কি করতেন? আপনি ওদের সাথে শারীরিক সম্পর্ক হতো, এছাড়া আপনি আর কি করতেন এই টাকা দিয়ে?
টাকা দিয়ে কি করতাম? মদ খেতাম মাঝে মধ্যে, এই তো, আর অন্য কোনো কিছু।
বাড়িতে কোনো টাকা পয়সা দিতেন
না? আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে অবৈধ টাকা আমার মা বাবাকে আমি এক টাকা পাবো না, এগুলো সব অবৈধ টাকা।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, এগেন নোট অন দ্যাট পয়েন্ট। দেখুন, একজন মানুষের মধ্যে ভালো মন্দ দুটো সত্তা কিভাবে কাজ করে। আমরা গত সপ্তাহে একজনকে পেয়েছিলাম এখানে, এনাম। মিস্টার এনাম এসে স্বীকার করে গেছেন তার জীবনের অপরাধগুলো, কিন্তু একটা অসম্ভব সুন্দর জায়গা ছিল তার মধ্যে, সেটা হচ্ছে সে একজন বাবা। সেই বাবার জায়গাটাতে তিনি কোনো ভুল করতে চাননি, যে কারণে দুটো স্ত্রীকে তিনি বিদায় দিয়ে দিয়েছেন তার কাছে, তার সন্তানরা যেন তার পরিচয় বড় না হয়। এবং একই সাথে তিনি এটাও করেছেন যে কোনো না কোনো ভাবেই হোক, তার যে অবৈধ অর্থ, সেই অবৈধ অর্থের তারা করি একটা পয়সাও তিনি তার সন্তানের রক্তে প্রবেশ করতে দেননি। অসাধারণ একটা এথিক্স তার জীবনে পেলাম, এবং পাশাপাশি সে একজন চরম ভয়াবহ একজন খুনি, একজন বিশাল অপরাধী। আজকে একজনকে পেয়েছি, দেখুন কত মিল একজন অপরাধীর মধ্যে, যে যখন একজন মানুষ খারাপ কাজ করছে তার মধ্যেও বিবেকটা কাজ করে। সেই বিবেকটাকে যদি ঘুরিয়ে সেই খারাপ কাজের দিকে যদি নিয়ে এসে একবার শুধু আলোকপাত করা যায় যে তুমি যে কাজটা করছো তোমার মধ্যে তো বিবেক আছে, তুমি সেই খারাপ কাজটা কেন বিবেকের কারণে তুমি স্টপ করতে পারছো না, তাহলে এই মানুষটিকে ভালো করা সম্ভব। সেই বিবেকটি আজকে রুহুল আমিনের জেগেছে, এবং আমাদের বিশ্বাস যে এই বিবেকের তারা বোধ অনেক রুহুল আমিন যারা আজকে সাবার স্মৃতিসৌধে চিন্তাই করেন, হাইজ্যাক করেন, অনেককেই আজকে শুদ্ধ করে দেবে। কারণ আমরা বিশ্বাস করি তারা এই বিষয়টিও শোনেন, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিব শোনেন। তারপর রুহুল আমিন,
তারপর আর কি, এভাবে আমি চিন্তা করলাম যে এত টাকা ইনকাম করি, তাহলে ওই দিকে টাকা পয়সা নষ্ট না করলে আমার মনে হয় 50-60 লাখ টাকা বেশি লাগবো না। তারপরে তারা বললাম, ভাই একটু চিন্তা ভাবনা করে বলেন, 50-60 লাখ টাকা নাকি আরো কম হইলে চলবো? আরে গাদা, সিনেমার টাকা তো একবারে লাগে না, সিনেমার টাকা বিভিন্ন ধাপে ধাপে টাকা দেওয়া লাগে। কি হবে? প্রথম মনে কর সিনেমার নামটা এন্ট্রি করালি, এনে কিছু টাকা, দুশিতে একটু সদস্য পদ নিলি, এনে কিছু টাকা, আর্টিস্টের সাইনিং মানিটা দিলি, দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করলি, এইভাবে আস্তে আস্তে টাকা লাগে। আবার শুটিং শুরু করলি তখন টাকা, একসাথে টাকা লাগে। আমি চিন্তা করলাম তাহলে তো ভালোই তো, আমি ভাই তাহলে মানে সে যে আমার সাথে প্রতারণা করবে বা করতেছে এটা কিন্তু আমি বুঝতেছি না। তা আমি আবার কি করলাম, ওইখান থেকে মানে কিছু কিছু টাকা আবার তার দেওয়া শুরু করলাম। থ্যাংক ইউ ভাই, প্রাথমিক কাজগুলো আপনি শুরু করেন, টাকা আমি যেভাবে ব্যবস্থা করে দিতে আপনি চিন্তা করেন না। এবং তার কাছে একদিন খুলে বললাম যে ভাই আমি কিন্তু এইসব এইগুলোর সাথে জড়াই গেছি। সে বললো ঠিক আছে, দেখে শুনে করো, সমস্যা হলে জানাই। হঠাৎ একদিন চিন্তা করলাম, আমি যতই করতেছি আমি নিষিদ্ধ বললে স্যার আমি আসতে পারতেছি না। আমি ভাবলাম যে না, এইভাবে হবে না, টাকা আমার একসাথে কালেক্ট করতে হবে। তো টাকা একসাথে কালেক্ট করতে হবে, আমি যে এদিকে এত খারাপ হয়ে গেছি আদৌ কিন্তু ওইটা মানে কেউ জানে না। আমার মধ্যে আরেকটা জিনিস কাজ করতো, আমি খারাপ হবো, আমার টপে যাওয়ার দরকার নাই, আমার নাম সবাই জানুক এটা আমার দরকার নাই, আমার শুধু টাকা ইনকাম করতে পারলেই হয়। আমার মধ্যে জিনিসটা কাজ করতো। যাই হোক, আমি এটা বাদ দিয়ে দিলাম। তবে আমার আব্বা আম্মা তো পুরা বলতেছে সে নষ্ট হয়ে গেছে, খারাপ কাজ টাজ করে। ঠিক আছে, পরে যাই হোক, আমি আবার এলাকায় ফিরে গেলাম তার সাথে, আমার ওয়াইফের সাথে আর কি।
তখন তো সে আপনার ওয়াইফ হয়নি?
না, তখন হয়নি। আমি তার সাথে কথাবার্তা বলতেছি, যাই হোক, দেখলাম কি তার স্বামী বাড়ি থেকে টাকা পয়সা পাঠাইতেছে, ওই টাকার দিকে আমার নজর গেল।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, একটু আগে আমরা সাথে তাকে স্বীকার করেছিলাম যে সে যখন এই ছেলেটিকে খাওয়াতো তখন উনি বয়সে কিন্তু অনেক বড় সাজেদা ওনার হাজব্যান্ডের চেয়ে, এবং যখন খাওয়াতো তখন সে ছেলে ছিল, একটা ছেলে স্বাভাবিকভাবে, এবং তাকে তিনি হেল্প করতে চাইলেন, খাওয়াতে চাইলেন মাসিক কিছু টাকার বিনিময়ে। এবং ও মোটামুটি তার সম্পর্কে আবিষ্কার করে ফেললো, আত্মীয় ছিল, এবং সে কারণে আবিষ্কার করে ফেললো যেহেতু হাজব্যান্ড তার বাইরে থাকে, সুতরাং টাকা পয়সা পাঠায় এবং টাকা পয়সার দিকে নজর গেল। সাজেদা, আপনার কাছে একটু আসতে চাই, ও তো মোটামুটি পরিষ্কার করেই ফেলেছে যে টাকা পয়সার দিকে নজর গেল, সেই সময় কি আপনি বুঝতে পেরেছিলেন প্রথম দিকে যে না, ও আপনার টাকা পয়সার দিকে নজর, সে কারণে আপনার সাথে ভালো ব্যবহার করছে বা অন্যরকম সম্পর্ক রাখার চেষ্টা করছে?
আমি বুঝতাম না, তখনও বুঝতাম না, কারণ আমি আমার হাজব্যান্ড বিদেশ গেছে, তখন আমার কাছে কেউ নাই, আমার হাজব্যান্ড টাকা পাঠাইতো। ওর টাকাটা
কোন কোন দেশে থাকতো আপনার হাজব্যান্ড?
হাজব্যান্ড মালয়েশিয়া থাকতো।
মালয়েশিয়া থাকতো, কি পরিমাণ টাকা পাঠাতো আপনার হাজব্যান্ড?
হাজব্যান্ড মালয়েশিয়া থাকতো, প্রত্যেক মাসে মাসে এক মাসে হার খরচ রাখে, এমন আছে এক মাসে খরচ বেশি রাখছে, এমন আছে এক মাসে খরচ কম রাখছে, রাখে রাখে, এমন আছে এক মাসে 40,000 পাঠাইছে, 50,000 পাঠাইছে হার খরচ, এমন আছে দুই মাসে খরচ, এক মাসে যে মাসে রাখছে ওই মাসে টাকা কম পাঠাইছে, এমন আছে এক মাসে খরচ রাখছে, এক মাসে রাখে না, ওই মাসে টাকা বেশি পাঠাইছে। তখন পাঠাইতো, তখন গয়না রাখার মতো মানুষ ছিল না আমার কাছে, তখন ওরে আমি ডাকতাম, ডাকার পরে ওর কাছে আমি টাকা পয়সা দিতাম, গয়না গয়না রাখতো, রাখার পরে বলতাম তুমি আমার ব্যাংকে রেখে আসো, আমার ব্যাংকে রেখে আসো, ব্যাংকে রাখতো।
ওর উপরে ওকে আপনি এতটা বিশ্বাস কেন করলেন?
এতটা বিশ্বাস করছি কারণ ওরে আমি অনেক ভালো জানতাম, ওর আব্বা আমার কাছে ছিল, ওর সবাই বকে, ওর কেউ আদর করে না, ওর আব্বা আম্মা কেউ ওর আদর করে না, কেউ অন্য ভালো ব্যবহার করতো না।
আপনার একটা মায়া জন্মে গিয়েছিল,
একটু মায়া লাগলো। আমি বললাম কি যে ওর সাথে কেউ ভালো ব্যবহার করে না, মানুষের সাথে তো মানুষের ভালো ব্যবহার করে, ওর সাথে তো কেউ ভালো ব্যবহার করে না, আমি একটু ভালো ব্যবহার করে দেখি ভালো হয় কিনা, এ কারণে আমি অনেক ভালো জানতাম, ভালো ব্যবহার করতাম। রাখতে দিতাম, ও রাখতে দিতাম কিন্তু আমার অ্যাকাউন্টে দিতাম, ও রাখতো না আমার অ্যাকাউন্টে।
আচ্ছা ঠিক আছে,
রাখতো না রাখতো আমি জানতাম না।
আপনি জানতেন ওনা কোথায় কি করতো? আপনি ব্যাংকের হিসাব টিসাব কাগজপত্র কখনো চাইতেন
না? আমি কইতাম রেখাইছো, হ্যাঁ রেখাইছো ঠিক আছে ভালোভাবে রাখছি। পরে ওর কাছে একদিন আমার টাকা চাই, রুল আমার টাকা লাগবে, আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে তোমার টাকা পয়সা কি করো, তোমার এত টাকা এত ইয়ে হয়, টাকা পয়সা কি করো, সংসারে খরচ করো, টাকা কি করো, এই সে অনেক হিসাব চায়, হিসাব আমি দেয়া করতেছি না। কারণ ওরে আমি পরে একদিন বললাম তুমি আমার টাকাটা কি করছো, আমার টাকা দাও, আমার টাকা লাগবে, আমার শাশুড়ি হিসাব দিতে চাইছে, আমি টাকাটা হিসাব দিতে পারতেছি না।
আচ্ছা ঠিক আছে, এই টাকাটা থেকে আপনার কাছে আমি আবারও আসবো। রুহুল, আপনি যেটা বলছিলেন যে আপনার সিনেমা জগতে আপনার যাওয়ার জন্য আপনি এই টাকার উপরে আপনার নজর
গেল,
কি করতেন আপনি টাকাগুলো দিয়ে, কিভাবে কিভাবে হাত করতেন এগুলো?
সেভাবে মানে বাইরে থেকে তার হাজবেন্ড টাকা পাঠাইতো, টাকাগুলো আমাকে ব্যাংকে রাখার জন্য দিত। ব্যাংকে এর মধ্যে মানে সে আমাকে খারাপ একটু জানতো কি, ও যে ঘর থেকে চুরি করছি মোবাইল টোবাইল, একটু খারাপ জানতো, তারপরে সে আমার খারাপ মনে করতো না কোন কারণে।
স্নেহের চোখে দেখতো
যে আমি ওরে একটু দেখি ভালো কি করে, ও ভালো হয়ে যাবে না, এগুলো আর করবে না।
আপনি তাকে কি নামে ডাকতেন ওই সময়টাতে?
জি,
ওই সময় আপনি তাকে কি বলে সম্বোধন করতেন?
ভাবি বলতাম।
ভাবি বলতেন, ওকে। হ্যাঁ, তারপর
তার টাকা দিকে নজর গেল। যখন তার আবার কি বড়লোক ছিল না, বড়লোক হয়েছে কিভাবে, এখানে জায়গা জমির দাম হঠাৎ করে বাইরে গেছে ইপিজেড হওয়ার কারণে, অনেক জমি জমা অভাব নাই, সেই কারণে মানে তাদের দাম বেশি, বুঝলেন? এত টাকা পয়সা মানে জমি বিক্রি করলে মিনিমাম এরা 20 কোটি টাকার মালিক হবে।
আপনার স্ত্রী?
হ্যাঁ।
আচ্ছা, আত্মীয় স্বজন?
আত্মীয় স্বজন কি, তার হাজবেন্ড,
তার হাজবেন্ড মালিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ।
তো কিন্তু এদের ঘরটা মাটির ঘর।
আচ্ছা।
হ্যাঁ, বলতো যে টাকাটা রেখে আসো আমার অ্যাকাউন্টে, আমি টাকা নিতাম, নেওয়ার পরে আমি ওই প্রথম অ্যাকাউন্ট করি।
আপনার নিজের অ্যাকাউন্ট?
জি, অ্যাকাউন্ট করে, কারণ আমার তো টাকার প্রতি লোভ, আমি তার টাকাটা আমার অ্যাকাউন্টে রাখি। এরকম করতে করতে অনেকদিন চলে, অনেক টাকা হয়, হওয়ার এক পর্যায়ে এর স্বামী কিন্তু বিদেশে যাইতো না, বিদেশে গেছে, এদের একটা জায়গায় নিয়ে একটু গন্ডগোল ছিল, যাদের সাথে গন্ডগোল ছিল আর মাইরা ফেলানোর হুমকি দিছে। যাই হোক, জানের ভয়ে কাউকে না জানে, ইভেন আমরাও জানি না, আমাদের সাথে ভালো সম্পর্ক, যাবে যখন আমরাও জানি না, সে চলে গেল আর কি বাইরে। পরে যাই হোক, যেন যেন হোক, এরাই জায়গাটা বিক্রি করছে, বিক্রি করে একদিনে 22 লক্ষ টাকা ক্যাশ পাইল। ক্যাশ পাইয়া সেই টাকা রাখার জন্য আমাকেই ডাকলো, যাও টাকাটা নিয়ে অ্যাকাউন্টে রেখে আসো।
আপনার বর্তমানে স্ত্রী সে ডেকেছিল?
জি, সে এবং তার শাশুড়িও ছিল।
ওই পরিবারে আর অন্য কোনো মেম্বার ছিল না, সদস্য ছিল না?
না,
তার হাজবেন্ড ছাড়া।
দেবর ছিল একটা, কিন্তু দেবর তো মানে কি একবারে বোকা টাইপের,
মানে এই পরিবারের মেম্বার হচ্ছে এই কয়জন মোটামুটি। তারপর 22 লাখ টাকা বিক্রি করে তারা কি করলো? আপনাকে ডাকলো টাকা রাখার জন্য। তাদের কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল?
তাদের অ্যাকাউন্ট ছিল সোনালীতে।
তারা নিজেরা কখনো টাকাগুলো রাখতে চাইত
না,
এত বেশি বিশ্বাস করতো যে আপনার উপরে সবকিছু। আপনি পরিবারে কি কি করতেন, আর কি করতেন এই বিশ্বাস বাড়ানোর জন্য? বাজার টাজার করে দেওয়া, অন্য কোনো
বাজার টাজার মাঝে মধ্যে করে দিতাম যখন বলতো। তার একটা মেয়ে ছিল, মেয়েটারে পড়াশোনা করাতাম ছোট,
মানে আপনার স্ত্রীর একটা
মেয়ে ছিল।
আচ্ছা, তার বয়স কত ছিল ওই সময়?
তার বয়স তখন 7-8 হবে, না 7-8।
সাজেদা বেগম, আপনার তার উপর যথেষ্ট বিশ্বাস ছিল এই ছেলেটির উপরে, তাই তো? আপনি মানে অন্ধের মতো ওকে বিশ্বাস করতেন?
হ্যাঁ, ওর অনেক ভালো জানতাম, অনেক বিশ্বাস করতাম।
এবং আপনি 22 লাখ টাকা, এত এত বেশি পরিমাণ টাকা, এই টাকাটাও আপনি তার হাতে দিলেন জমা দেওয়ার জন্য ব্যাংকে?
কারণ আমার কাছে কোনো লোক নাই, আমি কি করবো, তখন আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম।
আপনি তো তার সাথে যেতে পারতেন ব্যাংকে, আপনি কেন জান নাই?
যাই নাই, কারণ আর আমি বিশ্বাস করে বিশ্বাস করছি, বিশ্বাস করার এত বড়
বিশ্বাসের কাছে কোনো যুক্তি খাটে না, যেহেতু আপনি বিশ্বাস করেছেন। তারপর
বিশ্বাস করতো, ও বিশ্বাস করতো, এবং ও আমি তো বিশ্বাস এইভাবে রাখতাম, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিতাম, টান দুজন লেখাপড়া বুঝেই না, এসে বলতাম এই আমি জমা দিচ্ছি কিনা না দিচ্ছি দেখবেন না আপনি, দুজন লোক রাখতেন, দেখেন এই যে স্লিপ,
আপনার অ্যাকাউন্টে স্লিপটা দেখা দিতেন,
মানে আমাদের তাদেরকে দেখাতাম যে স্লিপ
জানতো না, এটা বুঝে না, সে
না না, আমি তো জানতাম যে বুঝবে না, কি জমা দিছি না উঠেছি কি বুঝবো না তো, আমি আরো শক্তি খাটাইতাম। হ্যাঁ, চিন্তা করতো এইভাবে বলতেছে, তাদের মনে ওইরকম চিন্তা ঢুকার তো কথা না,
এত কনফিডেন্ট নিয়ে বলতেছে।
আমি যদি শোনা নেই এরকম করে না, আপনার জিনিসগুলো যাচাই করা দরকার, আমি কি করতেছি তাহলে তো জানেন, আমার মানে জোর যার কারণে আর বেশি করতে চাই না। না ঠিক আছে,
আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আচ্ছা সাজেদা বেগম, এই যে ঘটনাগুলো যখন ওইভাবে বলছে, তখন আপনার মনের মধ্যে ঠিক এই মুহূর্তে কি ফিলিংসটা হচ্ছে আমাকে একটু বলবেন? তখন এখন আপনার কেমন লাগছে? এখন তো আপনি এগুলো জানতে পারছেন, এগুলো আপনি জেনেছেন পরে, এই মুহূর্তে ওর প্রতি আপনার অনুভূতিটা কি হচ্ছে, মন থেকে কি ধরনের অনুভূতি, আপনার ঘেন্না হচ্ছে, খারাপ লাগছে, বা কি অনুভূতি হচ্ছে?
ঘৃণা হলো তো কিছু করার না, কারণ সে এখন আমার স্বামী, তার এখন ঘৃণা,
সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। ঘৃণা হলেও সে আপনার স্বামী, কিভাবে স্বামী হলো সেটাও আমরা জানবো, তবে এই মুহূর্তে আপনার মনে কি হচ্ছে? আপনি স্বামী স্বামী সবকিছু ঠিক আছে মাথায় রাখেন, তারপরে আপনি মনের জায়গাটাতে বলেন তো আসলে ওনাকে আপনার কি করতে ইচ্ছে করছে, মানে কি ফিলিংসটা হচ্ছে?
ফিলিংস কি করতে ইচ্ছা করবো তো আমি নিজেও কল্পনা করে বাইরে পাইতেছি না, আমি কি করতে ইচ্ছা করতেছে।
আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমরা আবারও আসবো। প্রিয় শ্রোতা, যে বন্ধনে তারা আবদ্ধ সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এই জায়গাটা থেকে বলা খুব কঠিন যে আসলে এই এই যে মানুষটি আজকে অপরাধ, আপনি 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 কি তাকে কিছু বলবেন, তাকে সে সাহসটা দিবেন যে আপনার প্রতি যে ফিলিংসটাই হোক না কেন সে আজকে প্রকাশ করবে সবার সামনে?
না, আমি তাকে অবশ্যই বলবো আজকে তোমাকে যেটা বলা হইতেছে, আমি ঘটনাটা জানার পর মনে করো মানে এরকম তোমাকে বলা হইতেছে, সে তো পড়াশোনা কম জানে, জানেই না বললে চলে, হয়তো অনেক কথা বুঝতে পারে না। আমি বলবো কি তোমার মানে মনে করো তুমি কোনো কিছু জানো না, এখন শুনতেছো, তুমি ওই স্বামী সংসারে আছো, আমার এই ঘটনাগুলো এখন তুমি জানতেছো, তখন আমার উপর তোমার কেমন ভাব লাগতেছে, মানে এই মুহূর্তে তুমি আমার কি করবা বা কি করা উচিত তোমার মনে হইতেছে, তোমার যেরকম লাগে আমাকে ঠিক সেরকমই বলো, আমি সেটাই মাথাবে জানি।
ফাইন, আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে আপনার হাজবেন্ড, আপনার স্বামী, আপনার যা ফিলিংস হয় আপনি কোনো কিছু গোপন করবেন না, আপনি আপনি আপনার জায়গা থেকে সেটা প্রকাশ করবেন। আসি এবার বলেন আপনি। হ্যাঁ, তারপরে ওই
তারপরে টাকা নিলাম, ওইগুলো জমা দিলাম আমার অ্যাকাউন্টে। আমি পরে দেখলাম কি যে আমার অ্যাকাউন্টে প্রায় 40 লাখ টাকার উপরে হয়ে
গেছে, 40 লাখ টাকা। এবং সব টাকাই হচ্ছে আপনার। ওই ভদ্রলোকের নামটা একটু বলবেন, যে ভদ্রলোক ওনার হাজবেন্ড ছিল?
হ্যাঁ বলবো।
আচ্ছা দেখো, যদি ওনার ওনার কোনো ক্ষতি হয় আমরা নামটা জানতে চাই না, আপনার স্ত্রীর আগের হাজবেন্ডের টাকা 40 লাখ টাকা।
আর এদিক দেখ
This track was downloaded from FusionBD.com.
কিন্তু আমি পরিচালক সাহেবের বলছি, সে আমারও ফোন দেয়, কি এবার কি দেবেন টাকা পয়সা কি জোগাড় করতে আসছে? আমি ভাই চুপ থাকেন, আমি টাকা পয়সা একবারে নিয়ে আসছি, আপনি একটু ঠান্ডা থাকেন, আমি সিনেমা বানাবো, একটু চুপ থাকেন, আমি টাকা ম্যানেজ করে রাখবো, আমি টাকার দাম দায় করতে আসছি। পরে যেটাই হোক, আমি কি করলাম, এই 40 লাখ যখন হয়ে গেল আমি ওই টাকা মানে টাকা কিছু উঠাইলাম, উঠে কারণ পরিচালক তো বলছে, আমি একটা জিনিস চিন্তা করলাম কি, সে তো বলছে টাকা একবারেই লাগে না, তাহলে আমার তো ই করার দরকার নাই। এখান থেকে আমি আর খারাপ কাজে মানে তত একটা যাই না। পরে যাই হোক, এই টাকা এদিক দিয়া ওই তারে দিলাম, তারে দেওয়ার পরে
কত টাকা দিলেন প্রথমে?
প্রথমে 5 লাখ টাকা দিলাম।
আচ্ছা,
5 লাখ টাকা দিলে সে সিনেমার নামটা এন্ট্রি করবে, এবং এন্ট্রি করবে এর জন্য মানে আমাকে বলছে এন্ট্রি করে ফেলেছে, একটা কাগজ আমাকে দিল, সেই কাগজটা এখন আমার কাছে আছে, চাইলে দেখতে পারেন।
জি প্লিজ, কাগজটা দিবেন আমাকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ডিরেক্টর, স্টাডি রুম, বিএফডিসি, দেশগাঁও, ঢাকা। ফোন নাম্বার এত, সময়সীমার উপরে কিছু লেখা নেই, ছবির নাম অনুমোদনের জন্য আবেদন। আমি সৈয়দ মাহমুদ, আমি অমুক, পরিচালকের নাম হচ্ছে, আমরা একটা নামটা ব্যবহার করবো না এখানে, মেসার্স এই চলচ্চিত্র প্রযোজিত চাচুই আমার বাবা, ছবির নাম হচ্ছে চাচুই আমার বাবা। এই ছবিটা কি পরবর্তী মুক্তি পেয়েছে বা এরকম কোন ছবি হয়েছে?
জি না।
ওকে, চাচুই আমার বাবা নামে পূর্ণ দৈর্ঘ্য ছবি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য, সহযোগী সদস্য, আমাকে উক্ত নাম তালিকাভুক্ত করে সনদপত্র দেওয়ার জন্য আবেদন করছি। আচ্ছা, আমি অঙ্গীকার করছি যে আমি উক্ত নাম হস্তান্তর করতে পারবো না, কিংবা উক্ত ছবি পরিচালনার দায়িত্ব অন্য কাউকে দিতে পারবো না। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অথবা কোন স্টুডিওতে আগামী 1 বছরের মধ্যে তালিকাভুক্ত না হলে এই সনদপত্র বাতিল বলে গণ্য হবে। আমি আরো অঙ্গীকার করছি যে নির্মিতব্য ছবিটি ইতিপূর্বে নির্মিত কোন চলচ্চিত্রের কপিরাইট নয়, কাহিনী বা অন্য ছবির নকল নয়, গানের সুর বা বাণী নকল নয়, অশ্লীল ও নীতিমালা বহির্ভূত কোন দৃশ্য চিত্রায়িত করব না। তারপরে আমি পরিচালকের নাম, যে পরিচালকের নাম আপনি বলেছেন, আমরা এখানে আমরা গল্পের স্বার্থে আমরা নামটা ব্যবহার করছি না, অমুককেই যাত্রী আমার বাবা নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ করে পরিচালকের সর্বাত্মক সহযোগিতায় প্রতিশ্রুত মানে দিচ্ছি বা এরকম কিছু একটা। এখানে যে কাগজটি আমি পেয়েছি সেই কাগজটি আসলে কতটুকু অথেন্টিক সেটা বোঝানোর কোন সুযোগ নেই। কারণটা হচ্ছে যে এখানে যিনি থাকবেন সদস্যের স্বাক্ষর আছে, কিন্তু প্রযোজকের স্বাক্ষর আছে। প্রযোজক কে এখানে? প্রযোজকটা আপনি?
আমি, আমি প্রযোজক।
তাহলে এখানে এই স্বাক্ষরটা কাজ
আমার,
এটা আপনি আন্দাজে একটা মোটামুটি করে দিয়েছেন?
আচ্ছা,
তার মানে এরকম একটা কাগজ দেখি আপনার কাছ থেকে জিনিসটা আদায় করা খুব সহজ, কিন্তু এই কাগজটা আসলেই অনুমোদন হয়েছে কিনা, সভাপতি মহাসচিব কারোরই স্বাক্ষর নাই এখানে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের কারোর কোনো সিল স্বাক্ষর নেই, কিচ্ছু নেই, কিন্তু এরকম একটা কাগজ বের করা খুব কঠিন একটা কিছু না, ফর্ম একটা কিছু না, কিন্তু এরকম একটা মানুষকে ভোলানোর জন্য এরকম একটা কাগজ যথেষ্ট। আচ্ছা, এই 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 ছবিটা যেটা আপনি ফর্ম হিসেবে জমা দিয়েছিলেন এখানে ইয়ে সহ, আমরা এটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখন ফেসবুকে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন, এবং যে ফর্মটি দেখিয়ে ওনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সেই ফর্মের ছবি এই মুহূর্তে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর
আচ্ছা যাই হোক, তারপরে সে বললো আমার নাম এন্ট্রি হয়ে গেছে, এখন যে কাজটা হচ্ছে ইলাকি করা লাগবে, মানে তুমি তো শুটিং টুটিং করবা একদেশি ফ্লোরে, ফ্লোরের জন্য একটা কি মেম্বারশিপ না জানি কি নেওয়া লাগে উনি বললো। তারপরে আমি বললাম তুই কি টাকা লাগবে, আরো লাখ পাঁচেক টাকার উপরে লাগবে। ঠিক আছে তাহলে নিয়ে নেন, আমার তো একদিশে কাজ করা লাগবে, কারণ একদিশে লাইট ক্যামেরা সবকিছু তো আমার লাগবে। দেন আমি আবার উঠাই না তারে ওই টাকাটা দিলাম। আমার তো মনে কোনো সন্দেহ নাই, আমি প্রডিউসার এখন দিচ্ছি। সে আবার কয়েকদিন পরে বললো হ্যাঁ সবকিছু ওকে হয়ে গেছে তো কোনো সমস্যা নাই। আমাকে ভাই ঠিক আছে তাহলে থাকেন, এখন কি করা লাগবে, এখন আর্টিস্ট কন্ট্যাক্ট। তো আর্টিস্ট কন্ট্যাক্ট আর্টিস্ট কারে নেবেন, আর্টিস্ট নিবো মারুফ পূর্ণিমা। তো আমি বললাম কি মারুফ পূর্ণিমা নেবেন, হ্যাঁ মারুফের নতুন মার্কেটে আসছে তো এখন মান্নার পরেই মারুফের স্থানটা। আচ্ছা ভালো কথা নেন, সমস্যা নেই। এইভাবে মোটামুটি আমি তো আবার ওদিকে ব্যস্ত, ওইদিকে ব্যস্ত আমি খারাপ কাজে আছি, খারাপ কাজ করতেছি। তো আর্টিস্ট কন্ট্যাক্ট উনি করবে, তো কত টাকা দেওয়া লাগবো ইকর তুই চাইলে লাখ দশ টাকা দিয়ে দে, আমি আর্টিস্ট কন্ট্যাক্ট করি, সব আর্টিস্ট কন্ট্যাক্ট করি। আমি আবার এক পর্যায়ে তারে নিলাম, আমার এলাকায় তারে নিলাম, নেওয়ার পরে আর্টিস্ট কন্ট্যাক্ট মানে আর্টিস্ট কন্ট্যাক্টের যে টাকাটা সেটা তার কাছে দিয়ে দিলাম, সে নিয়ে চলে আসে।
এই টাকাটা হচ্ছে আপনারা ওই ভদ্রমহিলা সাজদা বেগমের হাজবেন্ডের টাকা। ওকে তারপর
দিয়ে দিলাম, সে নিয়ে আসলো, নিয়ে এসে আমি কই ভাই আমি তো এইভাবে কাজ টাজ করলে তো আমার ইনকাম হইতেছে বুঝেন নাই, তো আপনি করেন আপনি এইগুলো করেন আমি সব কিছু করতেছি। সাবধানে করি তার কোনো সমস্যা আমি আস। একদিন আমি ই করলাম, ঘুরতে গেলাম এক জায়গায়, সেটা হচ্ছে ইপিজের বলিভদ্র এলাকা। ওইখানে গেলাম, যাওয়ার পরে আমরা সিনেমা দেখলাম, আমার গ্রুপের যে পোলাপানা ছিল তার মধ্যে একটারে নিয়ে, তখনও আমাদের সাথে পিস্তল আছে, পিস্তল আমার কাছে নাই ওর কাছে, তার নাম ছিল মাসুদ। তো মাসুদ পরে আমরা সিনেমা দেখে বেরোছি, বেরো দেখি একটা মহিলা যাচ্ছে, সেটা ছিল আশুলিয়া থানার এক দারোগার বোন, আমরা তখন জানতাম না, তার গলায় খুব মোটা একটা চেন। আমি বললাম কি আমি বলছি মাসুদ দেখ নিতে পারলে তো ভালোই তো, কিন্তু এনতে নেওয়া সম্ভব না, ভেব বেটা এনতে নেওয়া সম্ভব না, মানে চুপচাপ আমি নিব। পরে আমি যা কান্দে লয়ে ফেলাইছি, মায়েরা শুধু বললো আল্লাহ এটা কি হইলো। এরকম করতে করতে লোকজন মানে এক কথা দুই কথা ইপিজের ছুটি হয়েছে, অনেক লোক যাইতেছে সিনেমা হলেছে, তখন তারা শুরু করছে। মাসুদ কি করলো, ওই জায়গায় ওর কাছে পিস্তল ছিল, ও ফায়ার করলো, ফায়ার করার পর লোকজন মনে হয় এরকম ভাবলো যে কোন মন্ত্রী মিনিস্টার আইতেছে, একটা জায়গা খালি করে দিই ও যাইব। পরে ওর জায়গায় ও খালি পায়ে ওদিক দিয়ে দৌড়ে গেল, আমার সাইডে যে লোকজনগুলো আসলে ওদিকে ফায়ার করে নাই, আমি আর যেতে পারলাম না, ও একা চলে গেল, একা চলে গেল। পরে আমার যেভাবে হোক ধরে
ফেলায়,
ধরে ফেলায় ধরে ফেলাইলে আমি তো ধরা ফেলামি প্রচুর পরিমাণে মারে, ওই মারপিটের বর্ণনা দিতে গেলে আমার একদিন লাগবে। যাই হোক আমি শুধু এটুকু বললাম যে প্রচুর পরিমাণে মারে স্থানীয় লোকজন। পরে রাত এগারোটা বাজে যায়, চেনটা কিন্তু আমার কাছে আছে,
তখন আপনার কাছে চেন, মারিয়া আপনার কাছ থেকে নিতে পারে নাই।
আমি চেনটা মুখের ভিতরে রাখছি, এরা আমার মুখে লাইট মারছে, চার্জ লাইট আছে না, চার্জ লাইট মারছে, মাইরা দেখতেছে, কারণ ওরা আবার যারা ধরতে যায় আমার মারতেছে, ওরাও এলাকায় খারাপ খারাপ কাজ করে, ওরা আমার কইতেছে এলাকায় কাজ করবে, আমার কই যাবি না, হ্যান করবি না, চেন করবি না, মানে হুমকি টামকি যা কথা করতেছে। পরে আমি আবার তো মিথ্যা কথা বলেছি, কারণ যান বাঁচানো খরচ, ভাই আমি করার কোনো ইচ্ছা ছিল না, ওই ছেলেটা আবার নিয়ে আসলো, ওই ছেলেটা বলে গেছে, টান আমিও দিই নাই, দিছে অন্য মানুষ ওই দিছে। পরে মাইডার আবার আনছে, মাইডা না ওই তো টান দিছে, আমি সে আবার আপনি মিথ্যা কথাটা বললেন এই, সে মানে কেন কেনটা কইতেছি, না আমি মিথ্যা কথা বলিনি, আর টান ওই দিছে। এই কারণে চেনটা ওরা আমাকে আর বেশি বিশ্বাস ছিল, ওরাও দান্দাবাজ পার্টি আর কি, এখন দোষে খারাপ মানুষ ওরা নেতা ফেতা হয়ে গেছে। ঠিক আছে তো আমার কাছে চেঞ্জটা নিয়ে নিবো, একটা বিলের ভিতরে নিয়ে নিল, নিয়ে অনেক রকমের চেষ্টা করলো আমার মুখে। আসলে কি এখন যদি আমার বলা এরকম কোনো কিছু করতে আমি রাখতে পারবো না, রাখার কথা হলো কি ধরো জানো, সেই বারো আনি ওজনের চেন আমার মুখের ভিতরে ওরা পাইলো না। যাই হোক পরে ইয়ে থেকে আনছে, মানে ওই দারোগা আসছে, শুনে ওই দারোগা আসছে, আসার পরে ই করছে, আমার লোকজন খবর দিছে, আমার লোকজনের সামনে দারোগা আসার পরে দারোগার মারে নাই, দারোগা কি করছে তার বোনেরাই না তার কাছে ক্ষমা চাইছে আর লয়ে গেছিল, মানে একটা দারোগার বোন ছিল আর কি, আরেক দারোগা আসছে, ওই দারোগার বোনের নিয়ে আসছে, আইনে ক্ষমা চাইছে, পাও দিয়ে ক্ষমা চাইছে, আমি চাইছি। তারপরে দারোগা আমার নিয়ে গেল, নেওয়ার পর চেন তো আমার মুখে আছে, আমার গেলে তো আর শাস্তি এখন একটাই, তুই ই করবি ওই একটা টেবিল ছিল ওটা, ওই টেবিলের উপরে পাউডি দিবি আর নিচে মাথাটা দিবি, দিয়ে হাত দিয়ে ধরে রাখবি দশ মিনিট, যে তুই দশ মিনিট মাটিতে হাত মানে উপরে পাও, নিচে হাত, মাথাও নিচে, এভাবে থাকবি, তোর সাজাইলো এটা। তা আমি আর দশ মিনিট থাকতে পারলাম না, আমার যে পরিমাণ মারছে আমার শরীরে, আর এইভাবে দশ মিনিট থাকা সম্ভব না আমার মনে হয় আর কি।
আচ্ছা আপনারা কি এরকম মারলে তো, সাধারণ মানুষ এরকম মারলে তো মরে যাওয়ার কথা, আমি জানি দুই একটা মারের কোনো, আমরা রাস্তাঘাটে বেরোলে এরকম মাঝে মাঝে দেখি চিন্তায় গাড়ি চোরকে ধরে ভাবে লোকজন মারে, আপনারা কি কোনো ধরনের কোনো ওষুধ কোনো কিছু খান এই মার থেকে বাঁচার জন্য?
আসলে সবার কথা আমি জানতাম না, অনেকে তো নেশা করে, কিন্তু আমি ওরকম নেশার দিক দিয়ে আমি একবারে ওরকম পেশাদার হই নাই, নেশা মাঝে মধ্যে করতাম, কিন্তু আমি কোনো কিছু করতাম না।
আপনি সহ্য করলেন কিভাবে এই মারটা,
সেটা আমিও জানি না। কিভাবে সহ্য করলাম,
মানে ভয়াবহ রকমের, মানে
ভয়াবহ মানে এক পর্যায়ে আমার একটা লোক মারতে আসছিল, মানে অনেক মোটা, সে আসে আমার বুকটার ভিতরে পাড়াতে মেরে ফেলেন, তার একটা পাউ পুরো ভর দিলে আমার আর বাঁচা সম্ভব না। যাই হোক, লোকজন এসে তার ধাক্কায় লোকে নিয়ে গেছিল, না হয় মনে হয় ওই জায়গায় মারা যেতাম আর কি, তো সহ্য করতে হয়তো উপায় নাই তো।
আচ্ছা ঠিক আছে স্যার, তারপর
পরে আর কি, যাই হোক আমার ওইখান থেকে নিয়ে গেল, আমার গার্জিয়ান খবর দিল, খবর দেওয়ার পরে আমার গার্জিয়ান এসে টাকা চাইলো 10,000, 10,000 টাকা দিয়া নিয়ে গেল আমার। পরে ওই যে ডিরেক্টরের সাথে আমার যোগাযোগ, তার এই কাহিনী বললাম যে ভাই এই ঘটনা হয়েছিল, আমি তো মোটামুটি সুস্থ হয়েছি, তো আমার জানাবি না, মানে একটা ভাব জানাইলো, আমার জানাবি না এরকম হয়ে গেছে, জানাই নাই, থাক সমস্যা নাই তো, ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। পরে আচ্ছা ঠিক আছে, তখন ওই দিকটা তো আমি তো নাম্বারটা আমার বন্ধ হয়ে পুরো টেনশনে পড়ে গেছি, নাম্বার বন্ধ, এখন কেমনি কি করা লাগবো, তো ভাই এখন কেমনি কি কন আর কি করা লাগবো, টাকা আমার কাছে আছে সমস্যা নেই। এদিক দিয়ে পরে ওই চেনটা আবার আমি বিক্রি করলাম, আমার মুখে যেটা ছিল বিক্রি করছিলাম, যাই হোক বিক্রি টাকাটা আমার কাছে। পরে আমার কইলো কি, শোন আমি তো আর্টিস্ট শিডিউল নিয়েছি, এখন তো আর শুটিং করবো অনেক পরে, আপাতত তার টাকা পয়সার দরকার নাই, এখন একটা কাজ কর, তুই একটা নাটক বানা, একটা নাটক বানাইলে এখান থেকে ভালো ব্যবসা আসে। আমাকে নাটক বানতে কয় টাকা লাগে, কয় 4-5 লাখ টাকা হলে যথেষ্ট। আমি ভাবলাম ভবিষ্যতে না থাকলে নাটক বানাইলে তো টাকাটা আসবে, তেমনি কি হবে এটা, আমি আমার বড় চ্যানেলের লোকে, ভালো ভালো চ্যানেলের লোকে আমার হাত আছে, ওইখান থেকে আমি স্ক্রিপ্ট মানে আগে পাস করে নিয়ে আমি এরা স্ক্রিপ্ট লিখে দিব, ওই স্ক্রিপ্ট দেওয়া নামু, মনে কর বানিয়ে দিলেই টাকা, ঠিক আছে করেন, তো কিভাবে করা লাগবো, কারণ আমি আর বললাম কি 5 লাখ টাকা লাগবো, তো আপাতত কিছু টাকা দিচ্ছি, বাকি টাকা আপনার পরে দিবেন, আপনি এইভাবে দিলে হইব না, সিনেমা তো এই সিস্টেমে চলে। পরে হ ঠিক আছে, আমি আবার কি করলাম, মানে আমি এখান থেকে টাকা ভাঙবো না, কারণ আমার সিনেমাতে পুরো টাকা লাগবে, একটা ছেলের সাথে যোগাযোগ করলাম, নাম তার জয়, সে জয়ের অনেক পাম্পটি ভুলায় বোলায় তার কাছ থেকে টাকা নিয়ে আসলাম, তার কাছ থেকে টাকা নিয়ে এসে নাটক বানানোর জন্য দিলাম, তো তার কাছ থেকে টাকা নিয়ে আসি 1 লাখ টাকার উপরে আইনা তারে দিলাম, বললাম তুমি আমার সাথে শেয়ারে বানাও, এত টাকা লাগবে তুমি দাও, সে আবার অনেক অনেক বড় লোকের একটা সন্তান, একটা মাত্র সন্তান, তাদের একটা বাড়িতে রুম আছে প্রায় 40-45টা ভাড়া দেয় 2,000 টাকা, যাই হোক অনেক টাকা পয়সা সে দিল। ও আর বললো কি, যদি এই কাজটা ভালো হয় তাহলে আমি সিনেমা বানাবো, টাকার কোনো সমস্যা নেই, আমার আবার এখান থেকে তার সাথে কোনো সলসাদির করার ইচ্ছা নাই, সিনেমা বানাবো, তাহলে আমরা একটা গ্রুপ হয়ে গেলাম, অনেক ই হয়ে যাবো, শক্ত হয়ে যাবো। পরে কি করলাম, ওয় একদিন আর কইলো কি, যে শোন মানে এই মুহূর্তে মানে অন্ত ই হয়েছে, ওই শিডিউলের সময় আয় পড়ছে, এই মুহূর্তে নাটক স্টপ,
ওই ডিরেক্টর আপনাকে বলছে,
হ্যাঁ নাটক স্টপ, না নাটক করে, নাটক নিয়ে পরে দৌড়া, নাটক করা লাগবে না, তো আগে সিনেমাটা পিছনে দৌড়া, এবার বললা এদিক দিয়ে আবার সিনেমা মানে সিনেমার পারপাস আমার কাছ থেকে আরো 10 লাখ টাকা নিল, নেগেটিভ কিনবে পজিটিভ কিনবে কি কত কিছু কিনবে উনি, নিয়ে নিল, আচ্ছা ভালো কথা, নিয়ে নেন, নিয়ে এসে বানাবে, বানানোর পরে যেটা হয়েছে কি, ওই যে নাটকটা বানাবো, নাটকটা বানাইলে আমার অনেক কাগজপত্র দেখালো, ঠিক আছে মানে সেই স্ক্রিপ্ট পাস করে নিয়ে আসছে, এর প্রমাণের যে কাগজগুলো আমাকে দিল, আমি যতটুকু বুঝতাম ওইগুলো এখানে আছে, চাইলে দেখতে পারেন,
টেলিমিডিয়ার নাম আছে এখানে, নির্মাণ সম্প্রচার, ওকে নামটা আমি বলবো না, এটা তো বনুলতা সেন টেলিফিল্ম,
হ্যাঁ টেলিফিল্ম তো বানাবে আর কি, এটা সে
ওইটা বাদ দিয়া ছবি বাদ দিয়ে এখন টেলিফিল্ম বানাতে চাই,
টেলিফিল্ম তো ওই যে বাদ দিয়ে বানাতে চাইলো, পরে আমি ওই যে আরেক ছেলে জয়, জয়ের কাছ থেকে টাকা আনলাম,
এই যে টেলিফিল্ম এটা তো আলটিমেটলি সিনেমা বাদ দিয়ে বানাতে চাইছিল তাই তো,
হ্যাঁ হ্যাঁ মানে এখন আর্টিস্ট যারা আছে এত শিডিউল অনেক পরে দিছে, এরা তো ব্যস্ত, এই ফাঁকা সময়টা কি করবো বসে থাকবো,
তো সেটাই আপনাকে এটা এটা দেখালো নাকি নাটক, নাটকটার কথা বলছিলেন সেটা এই নাটকটাই তো এটা,
হ্যাঁ বনলতা সেন,
আচ্ছা যাই হোক আপনি যে চ্যানেলটার নাম বলেছেন সেই চ্যানেলের সাথে এখানে কোনো সম্পর্ক নাই এবং এখানে চ্যানেলের কোনো কিছু নাই, এটা একদম ধোকাবাজি একটা কাগজ দেখে বোঝা যাচ্ছে, ওকে হ্যাঁ আমরা চ্যানেলটির নামও এখানে উজ্জ্বল রাখছি, কারণ এটা যেটা যেটা ইয়ে হয়েছে এখানে চ্যানেলের কথা বলেছে ঠিকই কিন্তু এই চ্যানেলের সাথে চ্যানেলের কোনো সম্পর্ক নাই, আচ্ছা তারপর
যাই হোক আমি তো আর জানতাম না সম্পর্ক আছে কিনা নাই, সে নিল আমার কাছে,
আচ্ছা এই কাগজগুলো দেখি আপনার কাছ থেকে নিয়মিত নিচ্ছে, তারপর
এইভাবে এই যে কথাটা বললাম শ্রোতারা কতটুকু বিশ্বাস করবে সেটা আমারও মানে ই হচ্ছে, তবে বিশ্বাসের জন্য ওই যে যার কথা বললাম জয় প্রয়োজনে আমার তার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, আপনার ইচ্ছে করলে তার সাথে যোগাযোগ করতে পারেন,
ওকে প্রিয় শ্রোতা আমরা গল্পের এই ফাঁকে আমরা জয়ের সঙ্গে সরাসরি কথা বলছি, দেখা যাক জয় আমাদের সাথে কি বলে এবং ও যে বলছিল জয়ের সাথে কিভাবে যোগাযোগ করেছে, জয় ওকে কত টাকা দিয়েছিল, কিভাবে সেটা স্টপ হলো আমরা এখন জানবো। আমি কিবরিয়া বলছি, এবিসি রেডিও থেকে, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে, আমরা আপনার সম্পর্কে
ওনার কাছ থেকে জেনেছি। তো আপনি একটু ডিটেল বলবেন যে আসলে আপনার কাছ থেকে নামের যে পরিচালক ছিল বা এর সাথে তো রুহুলও জড়িত, রুহুল নিজেও জড়িত, কিভাবে টাকাটা খেয়েছিল এবং টাকাটা পরিমাণটা কত ছিল, কত সালের দিকে, আপনি একটু যদি আমাদেরকে একটু গুছিয়ে বলতেন।
এটা মনে হচ্ছে 2007 সাল শেষের দিকে বা এরকম আছে আর কি। মানে তো গণনা টাকাটা আমার এরকম ছিল, আমার ওই একটা মিউজিক ভিডিও কাজ করে দিবে আর কি, ঠিক আছে। সে বাবদ আর কি প্রথম অবস্থায় মানে ওনার সাথে কন্ট্রাক্ট ছিল 50,000 টাকা, মানে তার আগে পরিচয় ছিল রুহুলের সাথে আর কি। মানে রুহুলের সাথে কথা বলে রুহুল আমাকে নিয়ে গেল ঢাকা, ওই যে ভাইয়ের সাথে পরিচালক ভাই, তো তার সাথে কথাবার্তা বললাম। বলার পরে ঢাকাতে আপনার পরিচয় ঢাকাতে কথা বললাম, ওইখানে একদিন দুই দিন যাতায়াত করলো দেখাইলো, তারপর আপনার আমার কাছ থেকে 50,000 টাকা চাইলো যে আমি এক সপ্তাহের ভিতরেই কাজ করে দিয়ে ওনাদের মিউজিক ভিডিও আবার কমপ্লিট করে দিবে।
কত টাকা চেয়েছিল? 15,000
না, প্রথম ওনাকে ওনাকে দিয়ে আসছিলাম আমি 20,000 টাকা,
20,000 টাকাতে
বসে 20,000 টাকা দেওয়া আসার পর তারপরের দিন আবার রুহুলের হাতে বাকি 30,000 টাকা আমি দিয়ে দিচ্ছি আর কি।
50,000 টাকা টোটাল,
টোটাল 50,000 টাকা। তার কিছুদিন পরে আরো 5,000-6,000 টাকার মতো ওনাকে আমি দিচ্ছি রুহুলকে আর কি।
আচ্ছা, তার মানে 56,000,
56,000 টাকার মতো আমি ওনাকে ক্যাশ দিচ্ছি আর কি।
আচ্ছা,
তারপরে আমার কাজ দেয় কাল দেয় কাজ দিবে এই সেই, তারপরে এফডিসিতে গেছি আমি, এফডিসিতে আমাকে নিয়ে মানে এফডিসিটা কার্ড দিয়েছিল সে কার্ডটা পরে দেখলাম ভুয়া কার্ড, মানে আমি ওই তদন্ত করছি যে মেরে নিল। তারপর রুহুলকে ধরলাম, রুহুল দেয় আজ দেয় কাল দেয় স্ট্যাম্প করা আছে আমার কাছে।
থানার সহযোগিতা নিয়েছিলেন, পুলিশের কাছে গিয়েছিলেন শেষ পর্যন্ত?
হ্যাঁ, পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ ওনাকে ধরে নিয়ে আসতাম, পুলিশ আমার বাচ্চু বাঁচিতেন বাঁচাতে নিয়ে আসছিলাম।
তারপর
তারপর আমি যে ওনাদের পুলিশের সহায়তার মাধ্যমে আমি সিস্টেম লিখিত লিখে রাখছিলাম, আমার সিস্টেমটা এখনো আছে।
আচ্ছা, তো শেষ পর্যন্ত আপনি টাকাটা পাননি?
পাইনি।
ওকে, আপনার কি মনে হয়, আপনার কিছু বলার আছে এই অনুষ্ঠানে ওনার সম্পর্কে, যে উনি আসলেই এরকম ভাবে আরো অনেকের কাছ থেকে টাকা খান বা এরকম কিছু আপনার পরবর্তীতে আপনি জেনেছেন বা জানেন, এরকম কিছু কি জানেন?
হ্যাঁ, আমি এরপরও শুনছি যে না ওনার আরো টাকা আর কি মানুষের কাছ থেকে আনছে, আয়না মনে করেন হয়তো কাজ দিলে দিলে বলে কোনো কাজ দেয় নাই, এরকম ভাবে অনেক কথা আমি শুনছি আর কি।
আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ওকে, আল্লাহ হাফেজ।
প্রিয় শ্রোতা, আমরা জয়ের সাথে কথা বললাম, জয়ের সাথে কথা বলার পর আমরা আবারও ফিরে এসেছি মঞ্চে, এবং শুধুমাত্র জয় নয়, আমরা অনুষ্ঠান চলাকালীন আমাদের টিম দিয়ে পুরো একটি পরিকল্পনা মাথায় নিয়েছি এই পরিচালকের সাথে কথা বলার জন্য। আমরা ঠিক জানি না যে এই মুহূর্তে তিনি যাহা বলিব সত্য বলিব শুনছেন কিনা, তবে আমরা অনুষ্ঠানের কোনো একটি ফাঁকে আমরা এই পরিচালকের সাথে সরাসরি কথা বলবো এবং সেটা ছদ্মবেশে, কারণ আমরা যদি আমাদের পরিচয়টা দিয়ে দিই তাহলে তিনি কোনোভাবেই সত্য স্বীকার করবেন না। আমরা প্ল্যান করছি কিভাবে তার কাছ থেকে সত্যটুকু বের করা যায়। আপনারা আমাদের সাথে থাকুন, অনুষ্ঠানের চম্বুক অংশ যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কারণ আমাদের টিমের মেম্বার যারা রয়েছেন আর যে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, তারা কাজ করছে এবং যে কোনো মুহূর্তে আমরা এই পরিচালককে কানেক্ট করব। আপনি যে পরিচালকের কথা বারবার বলছেন এখানে, যে পরিচালককে আপনি লাখ লাখ টাকা দিয়েছেন, সেই পরিচালকের নাম্বার আছে? সেই পরিচালকের সাথে সরাসরি কথা বলতে পারবেন?
অবশ্যই আছে, অবশ্যই আছে। তার
এখনো কি তার সাথে আপনার সম্পর্ক আছে?
এখনো খুব ভালো সম্পর্ক, আমি ডাকি এসে আমার এলাকায় যায়, কারণ এখনো তার প্রতি আমি ওইরকম কোনো ভাব দেখাই নাই। মাঝে মধ্যে যখন আমি এক পর্যায়ে জানতে পারছি সবই ছিল প্রতারণা, তখন আমি মানে ফার্স্ট আমার বাবার নিয়ে যাই, এগুলো বলি, সিনেমা স্বীকার করছে সবকিছু, কারণ সিনেমাতে আমি যত টাকাই দিছি ও আর কোনো প্রমাণ আমার কাছে নাই। এক সেইটাই বলছে, কি প্রমাণ আছে আর কি প্রমাণ আছে? তো প্রমাণ আমি আর বেশি কিছু বলবো না, প্রমাণ আমার আল্লাহ আছে আর কিছুই নাই।
কত টাকা দিয়েছেন আপনি শেষ পর্যন্ত ওনাকে?
ক্যাশ টাকা তো 30,00,000 টাকা দিলাম। 30,00,000 টাকা দেওয়ার এক পর্যায়ে জানলাম যে সে আমার টাকাগুলো মাইরা দিস, মানে আমি আর পাবো।
কিভাবে জানলাম?
জানলাম ওইটা তো বলি নাই, এটা হচ্ছে কি জানলাম পরে, নাটক তো শেষ হইলো, সিনেমা ই করবে, নেগেটিভ পজিটিভ কিনবে, তাহলে তো আমার শুটিং শুরু হবে, করতেছে না করতেছে না, এই কালকে হইব পরশু হইব হ্যান হইব ত্যান হইব, ফোন দিতে আসে ফোন ধরে না, মানে বকিজবি শুরু করে দিল আমার সাথে। তো অনেকদিন পরে আমি বুঝতে পারলাম যে না, হার এটা হচ্ছে না, সে আমার সাথে আসলে বাটপারি করতেছে। তো আমি বুঝতে পারলাম, বুঝার পরে যাই হোক অনেকদিন আবার তার সাথে, মানে আমার খুব খারাপ লাগতেছিল, কি এত টাকা এইভাবে টাকা ইনকাম করলাম, তাহলে কি হইলো এই টাকা, কি হইলো আমার? আবার মাঝখান দিয়ে ওই জুয়ার ভিতরে গেলাম, জুয়ার ভিতরে আমি ওয়ান টেন খেলতাম,
ওয়ান টেন
খেলে বাকি বাদ বাকি টাকা নষ্ট করে,
মানে ওনার যে ব্যাংকে যে টাকা ছিল সমস্ত টাকা আপনি নষ্ট করে ফেলেন?
হ্যাঁ, ওয়ান টেন খেলে ওটা নষ্ট করলাম।
আর এই পরিচালকের কাছ থেকে আপনি কবে জানতে পারলেন যে আপনি প্রতারণার শিকার?
ওই যে সে আমার শুটিং করতেছে না, শিডিউলে সময় পড়ছে, নাটক বন্ধ করে সে সিনেমার কাজ নিল, ওইখানে টাকা নিল। সেই কথাটা জয় যখন বলছিল, জয়েরও পরিচয় করে দিয়েছিলাম যে যার কাছে 1,00,000 টাকা নাটকের জন্য নিয়ে আসা হয়েছিল। জয় যখন জানতে চাইছে, জয়ের ভাই জয় বলছে, ভাই আমি না আপনার টাকা দিলাম, আমি সামনে থেকে টাকা দিলাম, কি প্রমাণ আছে? একই কথা।
উনি তো জানতেন, যিনি পরিচালকের কথা আপনারা বারবার বলছেন, উনি তো জানতেন যে আপনারা এক ধরনের দুর্ধর্ষ খুনি বলা যায় দিতে পারে, আপনারা চিন্তাই করেন এই ধরনের মানুষও মেরে ফেলতে পারেন, তো ওনার জীবন তো রিস্কের মধ্যে চলে যেতে পারে আপনাদের কাছ থেকে টাকা খেলে।
ওনার জীবন রিস্কের মধ্যে চলে যেতে পারে, আমি বলছিলাম যে ওনার মাইরাই ফেলামো, মাইরাই ফেলামো, এবং নিশ্চিত করছিলাম শুধু এইভাবে না, মারার একটা বিরাট একটা প্ল্যান করছিলাম এবং মারতাম। তার পরিবার সহ আমি সাভারে যাইতে বলছিলাম, সাভারে যাইতে বলছিলাম মানে খুব তার ওয়াইফের উপর খুব অত্যাচার করবো, কারণ আছে তার ওয়াইফ ও আমার সাথে সলসাতুরি করতো, মানে
পুরো পরিবারের সাথে অ্যাফিলিয়েট, মানে পুরো পরিবারের সাথে জড়িত হয়ে গেছে।
হ্যাঁ
হ্যাঁ, প্ল্যানটা থেকে আপনি সরে আসলেন নাকি এখনো প্ল্যান আছে?
না এখন আর প্ল্যান নাই।
প্ল্যান থেকে সরে আসলেন কেন?
প্ল্যান থেকে সরে আসছি, যাই হোক, যে পর্যায়ে আমার এই রাগটা ছিল সে যখন যায় নাই, এবং মাস্ক আমি এখানে আরো যে একটা কাজ করছিলাম, যেটা আমার তো আসল কথাটাই বলা হয় না, যে টাকাটা যখন নিয়ে আসছিলাম আমার ওয়াইফের টাকাটা, তখন টাকাটা যখন নিয়ে আসি সে আমার কাছে টাকাটা চায়, ওই টাকাটার জন্য মানে আমি এটা আগেই বললাম যে টাকাটা কিভাবে ব্যয় করা হলো, এখন টাকাটা মানে নিয়ে আসছিলাম আর সে তখন কি বলছিল সেটা বলি, বলছিল যে মানে তার শ্বশুর তো নাই, শাশুড়ি যখন বললো টাকাটার জন্য প্রেশার দিল, তখন আমার বললো, হ্যাঁ বলছে শোনো এইভাবে টাকা তুমি পাইবা না, আমার কাছ থেকে টাকা পাইবা না, কারণ ওই আমি টাকা আনার জন্য তোমার দিই না, টাকা সব আমার কাছে। সে আমাকে বললো যে তুমি কি বলতেছো টাকা দেবে না, মানে আমি বলছি না এই টাকা আর দেওয়া যাবে না, দেখো এই টাকার জন্য আমার তাহলে আমার ঘর ভেঙে যাবে, ঘর ভেঙে যাবো সমস্যা কি, ঘর ভেঙে গেলে তুমি আমাকে সাহায্য করো। বলে যাই, দুই তিন দিন এরকম কথাবার্তা হইলো, পরে আমার কথা একটাই, ঘর ভেঙে গেলে তুমি আমাকে সাহায্য করো, আমি তো
টাকা তো আপনি রিটার্ন দিতে পারবেন না।
না
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিব, এ পর্যায়ে বিরতির ঘন্টা বেঁচে গিয়েছে। আমরা জানি না যে গল্পের শেষটা কোন দিকে যাচ্ছে, বা একটু হলেও আমরা আজ করতে পারছি সেই শেষটা কোন দিকে হতে পারে, যেহেতু আপনারা প্রথমে জেনে গিয়েছেন তার স্ত্রী। আমরা একটা বিরাট একটা চক্রের মধ্যে একজন মানুষকে বড় হতে দেখছি, এবং সেই চক্রের যিনি মূল হোতা, বেশ কয়েকটা মূল হোতা এখানে আমরা দেখেছি, মানে ফাঁদ দেখেছি, তার মধ্যে আরো একজনকে দেখলাম, এবং সেই চলচ্চিত্র পরিচালক, সেই চলচ্চিত্র পরিচালকের সাথে এখনো তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমরা ঠিক ফিরে এসেই আমরা একটা কাজ করবো, কোনো তার সাথে আমরা কনফারেন্স করিয়ে দেবো, তার সাথে সে কথা বলবে, তার মাঝখানে আমি ঢুকবো একবার, এবং ঢুকে আমি তাকে জানানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে পুরো দেশ আপনাকে শুনছে, এবং আপনি যদি স্বীকার করতে চান আপনি স্বীকার করতে পারেন, কারণ সমস্ত কাগজপত্র আমাদের হাতে রয়েছে, তার নামটা আমরা উইথড্র রাখছি, সে যদি স্বীকার করতে চায় বা সে আসলে কি বলতে চায় সেটা আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা ছোট্ট একটা বিরতি নেই, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এই যাহা বলিব সত্য বলিবতে আজকে হয়তো একজন সত্য বলবে বা দুইজন সত্য বলবে, কিন্তু যাদেরকে আমরা প্রাসঙ্গিকভাবে এখানে নিয়ে আসছি তারা সত্য বলবে কিনা আমরা নিশ্চিত নয়, বিশেষ করে ফোনে যাকে আমি একটু পরে নিব, এই ঘটনার মূল হোতা। একটু পরে ফিরে আসছি, আশা করছি সাথে থাকবেন। যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আরো জানতে হলে, যাহা বলিব সত্য বলিব আসতে হলে আপনি যেটা করতে পারেন, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, আমাদের সাথে কানেক্টেড থাকার নিয়মটা হচ্ছে ফেসবুক, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রয়েছে আর জি কিবরিয়ার গেস্ট, যিনি আজকে সত্যের মন্ত্রে আলোকিত করেছেন জীবনের সবচেয়ে গূঢ় সত্য, সবচেয়ে বড় অপরাধগুলো তিনি আজকে স্বীকার করছেন। তিনি শুধু একা নন, তার সঙ্গে এসছে তার স্ত্রী। আমরা সেই প্রসঙ্গে আবারও ফিরব, তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব হচ্ছে এমন একটি মঞ্চ, এমন একটি আসন দিয়েছে আপনাকে সত্যের আসন, যে আসনটিতে আপনি বসতে পারেন আপনার বিবেকের তাড়নায়। আমরা বারবারই বলে থাকি, জীবনে আপনি এমন কোন ভুল করেছেন সেই ভুলের শাস্তি হয়তো কেউ আপনাকে দেয়নি, কিন্তু আপনি নিজেকে প্রতি মুহূর্তেই দিচ্ছেন, সমাজ দিয়েছে, রাষ্ট্র দিয়েছে, তারপরেও সেই শাস্তি আপনার কাছে খুব বেশি অপ্রতুল মনে হয়, প্রতি মুহূর্তে বিবেকের কাছে হেরে যাচ্ছেন।
তাহলে আপনার জন্য জায়গাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। নিজের অপরাধ স্বীকার করার জায়গাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এখানে আসতে পারেন এবং এসে স্বীকার করতে পারেন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন এবং সেই ভুলের শাস্তি আসলে কি। আমরা বিশ্বাস করি আপনার ভুল এবং আপনার অপরাধ থেকে লাখো লাখো মানুষ সচেতন হবে এবং আপনার মতো ভুল করা থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেবার আগে বলেছিলাম যে আমরা ফিরে এসে যে লোকটির দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হয়ে আজকের অতিথি জীবনের এই গূঢ় অপরাধগুলো করেছেন, যে লোভের বশবর্তী হয়ে সে প্রতিনিয়ত নিজেকে ধোকা দিয়েছে, সমাজকে ধোকা দিয়েছে, রাষ্ট্র এবং তার চারপাশের মানুষকে ধোকা দিয়েছে, সেই লোভ তার সামনে ঝুলিয়ে রেখে যে মানুষটি প্রতিনিয়ত অন্যায় করে চলেছেন সেই মানুষটির সাথে আমরা এখন কথা বলব। আমরা এই পার্টে যে কাজটি করেছি, আমরা আমাদের অতিথি রুহুলকে বলেছি যে মানুষটি অর্থাৎ যে পরিচালকের হাত ধরে তার এত বড় বড় অপরাধ, এত টাকা চুরি করে তার কাছে নিয়ে যাওয়া, সেই পরিচালকের সাথে তার এখনো যোগাযোগ আছে আমরা জেনেছি। আমরা তাকে বলেছি যে আপনি তার সাথে গোপনে যোগাযোগ করুন এবং সেখানে ক্লায়েন্ট সাজান যে কোনো একজনকে, যে ক্লায়েন্টকে আপনারা দুজনে মিলে প্রতারণা করতে যাচ্ছেন এবং এই ফোনটিতে সেই ক্লায়েন্ট ছিলাম আমি। কিভাবে কথোপকথন হচ্ছে, কথোপকথন হবে এই মুহূর্তে আপনারা সবই শুনতে পাবেন। চলুন আমরা শুরু করি।
আমার দিবেন তাইলে ভাই আমি কাজ করবো, নাইলে অযথা আমি কোন পার্টি টাটি লোকের সত্য কথা দিলে কথা কমু না, বাদ দিয়ে দিব। আমি অনেক কষ্টে
পার্টি কথা বলতে,
ওই তো কথা মানে কথা তো আমি তো কইলাম এদিক দিয়ে, যেমন জয়ের আমরা আগে শুনেন জয়টা যেভাবে করা হয়েছিল না,
আর জয় তো মনে করতে ওটা 10-15 হাজার টাকার ব্যাপার মামলা, 20-15 হাজার ওটা তো আর কোন ন্যায় না, তো লাখ টাকার মামলা।
জয়টা কি কম ছিল, জয়টা কি কম ছিল আমার হচ্ছে কি সত্যি কথা আমি কিছু মনে করেন নাকি আমার মানে কই তো খারাপ লাগতেছে, আপনি তো আমার সাথে কাজ করবো ঠিকঠাক ভাবে করেন নাই, টাকা পয়সা যেমনি চাইছেন এমনি দিছি। এই যে মোবাইল আগে কত মানে একবার শুরু থেকেই টাকা দিতে পারি নাই, আপনার আমি মোবাইল সহ দিয়েছি ভাই না, এই মোবাইল বিক্রি করেন বা যেটা বিক্রি করতে পারছি বিক্রি করে টাকা দিছি, তারপরে বাড়ি থেকে কত কাঁঠাল মাঠাল এই সেই জুতা মোতালে আপনার বাসায় গেছি, গেছি না কন্ত ভাই। এইটাই তো আপনি তো আমার সাথে কাজ বাজ ঠিক করে দাদা, জয়ের এই সমস্যার জন্য দেখলাম আব্বার একবার নিয়ে আসছিলাম, মানে আমার ভয় এই কারণে লাগে আর কি, তারপরে বিশ্বাস আমি আপনার উপরে রাখি কারণ আমি আপনার ভাইয়ের মতোই দেখি। ঠিক আছে না, এখন ভাই আমি মনে করেন সবকিছুই ভুলে গেছি, যা হয়েছে না হয়েছে অতীত, একবারে অতীত হিসাবে নিয়েছি আমি, অতীত নিয়ে আমি আর ভাবতে চাই না।
আমিও তো মনে করি নাই সব ভুলে গেছে,
আমার তো কথা এই দেয়। এখন ঘটনা হচ্ছে কি ভাই, আমি আপনার আবারও কই মনে করেন পার্টি এমনি পয়সার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই এক, আর দ্বিতীয় কথা স্যার তার আমি ওই যে এই সিনেমা বানাতে 60 লাখ টাকা লাগবে এই কথা বলছি একবার রিলিজ পর্যন্ত। আমি পার্টির কাছে 3 লাখ টাকার কথা বলছি, এখন আপনি কি দেখেন কি তাও চিন্তা ভাবনা করে নেন যে 3 লাখ যদি পার্টির কাছে লই আবার তো আপনি দিয়ে দেই, তাহলে আপনার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা।
হ্যালো,
হ্যাঁ ভাই আমি বুঝলামই তো, যাই হোক কোন এগুলা কই লাভ নাই, মানে আপনি কোন কোন সিস্টেমে ওই পার্টিতে কিভাবে কি করবেন আমার মেইন বুদ্ধিটা আপনি দেন তো দেখি।
পার্টির সিস্টেম পার্টির সাথে চুক্তিভুক্ত হবে, চুক্তিভুক্ত হইব আমার চুক্তিভুক্ত হইব পার্টির নামে, ওই যে প্রোডাকশন একটা তার নামে ওই যে হসপিটালে চুক্তিভুক্ত কাগজপত্র সুবিধা তার সমিতিতে তার নামের প্রোডাকশনের নামে নাম এন্ট্রি দেবো, সব কাগজ পেপার ইয়ে হইব বুঝতে পারে না যেন সেগুলিকে লেখা পড়া জানে শিক্ষিত খেলেই তো নাকি
হালকা পাতলা তেমন না,
যাই হোক ওটা মনে করো মোটামুটি কিছু একটা প্রুফ করাইতে হইব, তো এন্ট্রিতে নিয়ে তার নাম এন্ট্রি করাইতে হইব, প্রথমত মনে করেন যেটা হওয়ায় যে সোশ্যাল মিডিয়া 3 লাখ টাকা সাইনিং মানি করতে হয়, হাটের টাইমিং নাইট নায়িকা কো টাইমিং করতে হইব, যেমন যে পোড়া মনের নায়িকা বা ওই যে ভালোবাসা রঙাদের নায়িকা নাইট নায়িকা কো টাইমিং করতে হয়। এক একজন বাপি নেয় 5 লাখ, মাই নেয় 5 লাখ, ঠিক আছে, আর যে রেড ক্যামেরায় শুটিং করে তার এখানে নেয় 10 লাখ। এইসব সবার সবাই দেয় যে টাকা মনে করে লিস্ট করে যা টাকা নিবি, অমুক অমুক জায়গায় টাকা দিয়ে দেবো, স্ন্যাক নেগে সাইনিং করে দেবো, 1 লাখ দিল, 5 লাখ দিল, জেনে দিল, দিয়ে সব কমপ্লিট করে দিয়ে তারপরে কাজ শুরু করা।
সবই তো বুঝলাম, আমার কথাটা সবই তো বুঝলাম। তো করার পরে লাস্টে তো আমি তো আপনি কইছি যে ওইটা তো মনে করেন আমি আর আপনি দুইজনে খাই দিই মুহূর্তে লাস্টে।
হ্যাঁ, এই জন্য সবার টাকা কমপ্লিট করে দিয়ে মানে খালি শুধু নাম থাকবো প্রোডাকশনের, আর সমস্ত কাগজপত্র কাগজ লাগা থাকবো, নাম যেমন ওর নাম কি?
ওর নাম সায়েম।
সায়েম, মানে সায়েম প্রোডাকশনের সায়েম নামে থাকবে, সায়েম ফিল্ম এই এই থাকবো, আর কোনো কিছু না, সায়েম ফিল্ম ওর নামে তো।
নিলাম ঘটনা হয়েছে কি, ছবিটা বানাইছে তো আপনার 1-2 টাকা লাগতেছে না, 50-60 লাখ টাকা তারে আমি একটা বাজেট দিছি, পুরো টাকাটা তো আইব, মানে এই টাকাটা তো আমি আর আপনি নিব, তাই না?
হ্যাঁ,
তখন ওইটা কেমনে কি করবেন ক্লিয়ার? আমার আমার কথা হচ্ছে আপনি যেন 1 টাকা কম না পান, আমিও যেন 1 টাকা কম না পাই।
এই টাকা এই টাকা হিসাব অবশ্যই হিসাব ছাড়া তো করবে না।
হ্যাঁ,
যে কোনো অ্যাকাউন্টে তো আর অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে হিসাব করে জমা দিতে হবে।
হ্যাঁ, মানে আমরা দুইজনের মধ্যে একটা চুক্তি থাকবে এরকম নাকি?
নিজের সিগনেচার ওটা নিজে ওটা খরচ করা,
এভাবে করলে তো লাস্টে মনে করেন ওর মানে জোর দাবি করতে পারবো না যে টাকা গুলো আমার।
হ্যাঁ, লিখিত তার করতে হবে, লিখিত থাকবো, ব্যাংকে জমা থাকবো,
মানে আপনি যা কিছু করবেন, ডিড ডকুমেন্ট যা করবেন, এর মধ্যে এরকম ভাগ ফাকর আছে তো যেন স্যার একবারে বোল্ড আউট করে দেওয়া যাবো নাকি?
রিলিজ যদি হয় 1 মাস পরে উপায় নিল, না নিলে নাই বা সাইন নামে ফিল্ম নামে থাকবো,
পরে মানে রিলিজ করবো, তাহলে পরে রিলিজ করলে স্যার একটা দাবি করবো না যে আমার ছবি আমি টাকা পয়সা দিছি, তখন তার সরামু কিভাবে?
সমস্ত সবকিছু তোমার আমার
অথরাইজড
নিয়ে, কিন্তু তার থেকে টাকা অ্যাডভান্স অন্তত 10 লাখ টাকা অন্তত অ্যাডভান্স নাও।
আপনার কথা শুনেছে, আপনি কিভাবে বাবুলের কাছ থেকে টাকা নিয়েছেন এবং একই সাথে আপনারা কিভাবে চলচ্চিত্রের নাম করে আপনারা কিভাবে ছেলে মেয়েদের কাছ থেকে টাকাগুলো হাজির করেন সেটা পুরো ঢাকা শহর এই মুহূর্তে শুনেছে। আপনি আমাকে একটু বলবেন, আপনি ফোনটা কাটবেন না, এই যে ছেলেটির কাছ থেকে মানে যে আমাদের সামনে এখন পাশে বসে আছে ওর কাছ থেকে আপনি প্রায় 30-40 লাখ টাকার মতো এভাবে লম্বা সময় ধরে হাতিয়ে নিয়েছেন, এটা আপনি কিভাবে করেছেন? ও আমার পাশাপাশি আছে, আপনার কনফেস করার সুযোগ আছে, আপনি চাইলে কনফেস করতে পারেন।
হ্যালো,
চলচ্চিত্র পরিচালক সাহেব আপনার সঙ্গে কথা বলছি আমরা। আপনি যে ছেলেটির সঙ্গে এতক্ষণ কথা বলেছেন আমরা কথাতে বুঝেছি সে আপনার দীর্ঘদিনের পরিচিত এবং তার কাছ থেকে আপনি 30-40 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, এটা সে দাবি করেছে। আপনার কিছু বলার আছে ব্যাপারে? আপনি তো এতক্ষণ স্বীকার করলেন, এতক্ষণ তো একজনকে ফাঁসানোর জন্য সাইম নামে একজনকে ফাঁসানোর জন্য আপনারা প্ল্যান করছিলেন দুজন মিলে, তাহলে এটা কি মিথ্যা? আপনার পুরো কথা আমরা শুনেছি, পুরো কথা আমরা রেকর্ড করেছি, আমরা পুরো কথা আমরা ঢাকা শহরকে শুনেছি এই মুহূর্তে। আপনি চাইলে ব্যাপারটাকে বন্ধ করে দিতে পারবেন না, কারণ আপনি কিন্তু প্ল্যান করেছেন কিভাবে আপনি টাকাটা নেবেন, কিভাবে কি করবেন, টাকাটা তার কাছ থেকে কিভাবে মেরে খাবেন, ডিটেল প্ল্যানটা আপনি করেছেন। আপনি ওর কাছ থেকেও 20-30 লাখ টাকা খেয়েছেন, ওর স্ত্রী আমাদের এখানে এসেছিল, তার স্ত্রীর হাজবেন্ডের টাকা, সে টাকা মেরে খাওয়ার জন্য সেই স্ত্রীকে সে বিয়ে করতে বাধ্য হয়েছে। আপনি সবকিছুই জানেন, ওর পরিবারের সাথে আপনার সম্পর্ক রয়েছে, আপনি কি এগুলো অস্বীকার করবেন? আপনি টাকাটা খেয়েছেন, আপনি খেয়েছেন কি খাননি? আপনি মিথ্যা কথা বলে তাহলে আপনি এই প্ল্যানটা কিভাবে করছেন? আপনার তো বেশ কিছু ছবি আছে, আপনি আমার কথা শেষ করতে দেন, আপনার তো বেশ কিছু ছবি আছে মার্কেটে তাই না, খুব পপুলার কিছু ছবি আছে না, আপনার ছবিগুলোর নাম বলবেন? একজন পরিচালক, আপনি সমাজের একজন বিবেকবান মানুষ, ও তো স্বীকার করেছে ও ছিনতাইকারী, ও অপরাধী, ও টাকা ম্যানেজ করে নিয়ে আসবে, আপনি সেটা এগ্রি করছেন এবং আপনি প্ল্যানটা করছেন কিভাবে কোন কাগজে সাইন দেবে, এফডিসির নাম কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে কি করে তারপরে সেটা আপনার টাকাটা আপনারা কিভাবে খাবেন ছবি পরিচালনা শেষ করার পরে। আপনি তো ওর সাথে বসে প্ল্যানগুলো করেছেন, কালকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ফোন ট্র্যাক আমাদের কাছে আছে, আপনি অস্বীকার করতে পারেন? জয়ের কাছ থেকে আপনি টাকা খেয়েছেন, সে টাকা ছোট অ্যামাউন্টের হলেও আপনি টাকাটা খেয়েছেন। আপনি তো নাবালক না, আপনি তো 12 বছরের বয়সের নিচে না, আপনি তো বুঝেন, বোঝার পরেও আপনি এটা করেছেন, আপনাকে সে কেন ফাঁসাবে?
জয়ের কাছ থেকে 1-15 বছর আগে 10-15 বছর আগে এই নাটক বানানোর জন্য 10-15 হাজার টাকা এনে দিয়েছিল।
আপনি 10-15 হাজার টাকা খেয়েছেন? আপনি চাইলে জয়ের সাথে কনফারেন্স করতে পারবেন? জয়কে আমরা সামনাসামনি রেখে আপনার সাথে কথা বলবো, আপনি পারবেন জয়ের সাথে কথা বলতে, কনফারেন্স করতে?
ওর সাথে কন্ট্যাক্ট করতে কি কেসে সিট করবে, এরপর আর ওরা আসে না আমার সাথে যোগাযোগ করে নেই।
আপনি এখানে প্ল্যানটা তৈরি করলেন, আপনি তার কাছ থেকে 20-30 লাখ টাকা খেয়েছেন এবং তার তিনি যাকে বিয়ে করেছেন সেটা হচ্ছে তার আগের হাজবেন্ডের টাকা, মালয়েশিয়া থেকে পাঠানো টাকা, 30-20-30 লাখ টাকা। এবং আপনি টাকাটা নেওয়ার পরে আপনি বলেছেন যে কোনো ডকুমেন্টস আছে কিনা, তার বাবাকে নিয়ে সে গিয়েছিল, আপনি যে পেপারটা সাইন করেছেন সেই পেপারে সে পেপারটাও আমাদের কাছে আছে। এবং একইভাবে সাইম নামে যে ছেলেটিকে আপনি প্ল্যান করছেন যে কিভাবে আপনি টাকাটা আদায় করবেন, কিভাবে কি করবেন, সেই প্ল্যানের সাথে এই প্ল্যান হুবহু মিলে যায়। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন সে আপনাকে ফাঁসাতে চাচ্ছে? সে তো আপনার আপনার সে তো আপনার ঘরানার কেউ না, সে তার একটা চলচ্চিত্র পরিচালক না, বা সে অন্য কেউ না যে আপনাকে ফাঁসিয়ে দিয়ে আপনার ছবি মার্কেটে ইয়ে করলে আপনার কম্পিটিটর না, তাহলে সে আপনাকে কেন ফাঁসাতে যাবে?
আমার সামনে কথা বলছে, সমস্ত কথাগুলো তো শুনছেন।
হ্যাঁ, সমস্ত কথাগুলো শুনেই আপনাকে আমরা সুযোগ
দিই, কিভাবে কেউ আমাকে কথাটা নিতে চাইছে, কিভাবে কিভাবে বল করবে?
আপনার গত রাতের ফোন রেকর্ডও ফোন ট্র্যাকও আমাদের কাছে আছে, আপনি কিন্তু এখানে স্বীকার করেছেন যে পুরো জিনিসটা কিভাবে হবে, প্রথমে 2-3 থেকে 3 লাখ টাকা আপনি কিভাবে নেবেন, তারপরে কিভাবে কি সাইনিং করাবেন, সাইনিং করানোর পরে পুরো টাকাটা আপনি কিভাবে আদায় করবেন এবং শেষে ছবির রিলিজ দিবেন ঠিকই, রিলিজ দেওয়ার পরে টাকাটা ওই সেলের কাছে যাবে না কারণ এটার কোনো ডকুমেন্টস তার কাছে নাই। ঠিক একইভাবে আপনি তার কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছেন। পুরো প্ল্যানিং তো আপনি অনেক আগে থেকেই করছেন, আপনি পুরো আগে থেকেই করছেন। আমরা কাগজগুলো দেখেছি, সেখানে আপনার সাইন পর্যন্ত আছে। আপনি এর আগে টেলিফিল্ম বানানোর কথা বলে খুব বিখ্যাত একটা চ্যানেলের নাম বলেছেন, কালান্তর বা কোন একটা স্টুডিও বা কোন একটা কিছু, ওখানে আপনার সাইন পর্যন্ত আছে। আপনি এরকম ভাবে কত ছেলের কাছ থেকে টাকা দিয়ে নিয়েছেন যাদের স্বপ্ন থাকে বাংলা সিনেমার নায়ক হবে বা বাংলা সিনেমার কাজ করবে বা প্রডিউসার হবে, এরা তো জানেও না আসলে আলটিমেটলি কিভাবে বাংলা সিনেমায় কি হয় না হয়, আপনাদের মতো ছেলেদের হাতে গিয়ে পড়ে।
এই পর্যন্ত কোনো কিছু হয় নাই, এই পর্যন্ত সত্যি কথা, কিন্তু এই ছেলের সাথে এরকম হবে, এই জয়ের সাথে এরকম ভাবে করছেন, আজকে ও নিজে বাঁচার জন্য আমাকে এই অবস্থাটা,
ও তো নিজে বাঁচতে চায় নাই, ও নিজে বাঁচতে চায়, আপনি কি ভুল করছেন, ও নিজে বাঁচতে চায়নি, ও সমস্ত অপরাধ স্বীকার করেছে, ও কিভাবে চিন্তায় করেছে, কেন করেছে, কার কাছ থেকে চুরি করেছে সবকিছু স্বীকার করেছে, এবং সেখানে ওর বড় অ্যামাউন্টের একটা টাকা যেটা ছিনতাইকারের উপর ছিনতাইকারী বলা চলে সে কাজটি আপনি করেছেন, আপনি ওর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ভুলিয়ে ভালিয়ে, এবং হাতিয়ে নেওয়ার পরও আপনি ওর সাথে সম্পর্ক রেখেছেন কিভাবে ক্লায়েন্ট ধরা যায়, এবং সেই ক্লায়েন্টের প্রমাণটা কিন্তু আমরা পেয়েছি আপনার কাছ থেকে। আপনি একটু আগেই সাইম নামের একটা ছেলেকে ফাঁসানোর জন্য যে প্ল্যানটা আপনারা দুজনে মিলে করছিলেন সেটা কিন্তু আমরা শুনেছি এবং পুরো ঢাকা শহর শুনেছে। আপনার এই ব্যাপারে প্ল্যান কি? আপনি তো না বলক না, আপনি জেনে শুনে এটা করেছেন।
কোন ধরনের প্ল্যানিং এটা? কি আমার সাথে কি আমার পাঁচ জন্য তো এই কাজ করলি নাকি? বান্ন সালের ঘটনা তুই জয়ের টাকা নিচ্ছে 10-15 হাজার টাকা, এটা নিয়ে আবার তুই এখন কেন তুই আমার এই ধরনের করলি?
10-15 হাজার টাকা একদিনই তো 50,000 টাকা দিছিলাম, পরে আপনি কি কইছিলেন যে আমার ওই প্যানেলে টাকা গুলা দিছিলাম, কইছিলেন ওই প্যানেলের মালিক মারা গেছে। আপনি কি করছেন? আমি না সিটারি, আমি তো আমি ভাই খারাপ
সিটারি বাকরি করতেছি।
আপনি আপনি কি করছেন? আমি তো করছি, আপনি কি করছেন এটা বলেন? আমি তো সিটারি বাকরি করে আছি।
জেনারেলভাবে কোনো কাজ করছেন না, জেনারেলভাবে কোনো কাজ করছেন না।
আমার তো মনে হয় কি যে আমার
আমার তো মনে সিটারি করেন,
আমি সিটারি বাকরি করে চুরি চিন্তা করে আমার তো মনে হয় যে একটা কুত করে হয় কি
সাহেব?
সাহেব আপনি একজন চলচ্চিত্র পরিচালক, আপনি এভাবে একজন মানুষের সাথে কথা বলতে পারেন না। আমরা এখনো শুনছি, ও পুরো ঢাকা শহর শুনছে। আপনি যদি আপনার জায়গা থেকে কনফেস করতে চান, আপনি যদি চান যে না সত্যি সত্যি আমরা আমি আমি যেটা করেছি আমার জায়গা থেকে, হ্যাঁ আমি ভুল করেছি কিংবা আমি কোনো ভুল করিনি, তাহলে আপনার সুযোগ আছে কথা বলার জন্য। কিন্তু আপনি যে স্টাইলে তার সাথে কথা বলছেন, গালি দিচ্ছেন, এটা তো আসলে একজন চলচ্চিত্র পরিচালক হয়ে আপনি সমাজের বিবেক, আপনি ছবি তৈরি করেন, তো আপনি যদি এভাবে একজন মানুষের সাথে গালাগালি করে কথা বলেন তাহলে কিভাবে হবে? আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব আপনার সঙ্গে।
ওকে, ফোন থেকে আমরা আবারও ফিরে আসলাম স্টুডিও মঞ্চে। প্রিয় শ্রোতা, আপনারা তো পুরোটুকুই শুনলেন, আমরা ফোনের মাঝখানে এই ব্যক্তিটির নাম ব্যবহার করেছি। তিনি আসলে কাউকে চেনা যাবে না, কারণ নামটি চলচ্চিত্র জগতের অনেকেরই রয়েছে। আমরা নামটি নিয়ে তেমন বেশি চিন্তিত ছিলাম না বলি এখানে ব্যবহার করেছি, কিন্তু পুরো গল্পে পুরো সত্য উদ্ঘাটনে যে পরিচালককে নিয়ে এখানে কথা বলা হয়েছে সবগুলো ক্ষেত্রে, সব নামের ক্ষেত্রে আমরা নামগুলোকে মিউট করে দিয়েছি। প্রশ্ন হতে পারে, অনেকেই প্রশ্ন করছেন যে কেন মিউট করা হলো। দেখুন, যাহা বলিব সত্য বলিব মোটোটা কিন্তু একজন অপরাধীকে ধরিয়ে দেয়া নয়। যাহা বলিব সত্য বলিবতে কোনো মানুষকে বিপদে ফেলা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে অপরাধ সংগঠিত হয় এবং সে অপরাধ সংগঠিত হলে কি ধরনের ভয়াবহ ফলাফল দাঁড়ায় সেটা আপনার সামনে তুলে ধরা। আজকে যে ব্যক্তিটির সাথে আমি ফোনে কথা বললাম তাকে ধরিয়ে দিলেই সমাজের এই চিত্রটি পাল্টে যাবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করতে চাই যে এটা একটা স্যাম্পল ছিল মাত্র, এই স্যাম্পলটি দেখে আপনি সতর্ক হন, এবং সেখানে তাকে ধরিয়ে দেয়া, তাকে বিপদে ফেলা কিংবা তার জন্য একটা অনভিপ্রেত পরিবেশ তৈরি করা সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। তবে হ্যাঁ, আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের কাছ থেকে তার সম্পর্কে তথ্য আদায় করতে আসেন এবং তার সম্পর্কে তথ্য চান, সেক্ষেত্রে যে অংশটুকু এডিট করে বা যে অংশটুকু মিউট করে প্রচার করা হয়েছে সেই অংশটুকু একেবারে র ফাইল, একেবারে যার সাথে কথা হয়েছে সেই ব্যক্তিটির পরিচয় এবং যাবতীয় তথ্যাবলী আমরা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেব। আমরা আবারও ফিরতে চাই রুহুল আপনার কাছে। আমরা গল্পের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলাম। টাকা তো আপনি পরিশোধ করতে পারছিলেন না, কারণ টাকা আপনি অলরেডি এই পরিচালককে দিয়ে দিয়েছেন। তো তখন আপনি আপনার বর্তমান যে স্ত্রী হয়েছেন তাকে কি বলছিলেন?
পরে আর কি যেটা হইলো যে ওই আমার আমার স্ত্রীর টাকাটার ব্যাপারে আমি তারা বললাম, আমার একটাই কথা লাস্ট পর্যন্ত যে তুমি চলে আসো আমার কাছে, আমি তো দেখতে শুনতে কি তোমার স্বামী, তার স্বামীটা একটু কালো ছিল, বয়স্ক ছিল, আমি দেখো ইয়াং।
আপনি তো তাকে মন থেকে ভালোবাসেননি, বাধ্য হয়ে এটা করছেন, কারণ টাকা তো রিটার্ন দিতে পারবেন না।
টাকা রিটার্ন দিতে পারবো না, এটা তো সম্ভবই না। এখন একটা চিন্তা করলাম যে তার সংসারটা যেহেতু ভেঙে যেতেছে, আমি তো বিয়ে একদিন করাই লাগবে, আসুক আমার কাছে, আসুক জীবনে আর কি, আমার জীবনে এমনিও শেষ অমনিও শেষ, এটা জীবন বলার, এটা মানুষের জীবন না, আসুক, তার বিয়ে করলে সমস্যা কি? বললো আমার মেয়েটা কি করবো আমি, আমার ছোট মেয়ে, বলছি সমস্যা কি, মেয়ে শহর চলে আসো তুমি, মেয়ে আমার আব্বু ডাকবো, কি সমস্যা? যাই হোক, সে একবার যে বাধ্য হয়ে চলে আসে, কিছু করার ছিল না, তারও চলে আসে, আসলাম। পরে আমার এক লোক বন্ধু মানুষ, নাম ছিল ফারুক, তার মাধ্যমে মানে তার বিয়ে টিয়ে করলাম, করার পরে আমরা রায়েরবাগ এলাকায় বাসা নিলাম।
আপনাদের পাঁচ বছরের সংসার সেটা আমরা প্রথমেই জেনেছি। এ পর্যায়ে আমি আপনার স্ত্রীর সাথে কানেক্টেড হচ্ছি আমরা। হ্যাঁ সাজেদা বেগম, আপনার কাছ থেকে জানতে চাই যে ও যখন টাকা পয়সা গুলো পরিশোধ করতে পারছিল না, প্রায় 40 লাখ টাকা আপনার কাছ থেকে সে এক ধরনের হাতিয়ে নিয়েছে এবং চুরি করেছে, আপনি সেটা জানেন না, তো যখন আপনার আগের স্বামী আপনাকে চাপ দিচ্ছিল যে টাকা নিয়ে অথবা সংসার থেকে চলে যায় এরকম একটা অবস্থা, তাই তো? কি করছিল তখন আপনার আগের স্বামী আপনার সাথে, কি কি ধরনের বিহেভ করছিল?
আমার স্বামী তো জানতো না, স্বামী তো জানার আগে শাশুড়ি জানতে, শাশুড়ি একটা ননদ, ননদ বাসা থাকে। তখন আমার শাশুড়ি কইতেছে তোমার টাকা পয়সা কই, টাকা পয়সা আনো, টাকা পয়সা আনার দরকার, টাকা পয়সা আনো। তখন আমি হারে বললাম, রুহুল টাকা পয়সা কি করছো, তুমি তো আমার টাকা পয়সা উঠাই দাও। কইলো কি, হ্যাঁ টাকা পয়সা এখন দেওয়া সম্ভব না, আমি এই টাকা দিতে পারবো না, টাকা পয়সা আমার কাছে নাই। আমি তো, তুমি কি বলো এসে, তুমি আমার টাকা পয়সা দিবা না, আমার টাকা পয়সা তোলো, টাকা পয়সা আমি তোমার বিশ্বাস করে রাখলাম, তুমি আমার টাকা পয়সা এখন দিবা না, একটা কথা বলো। কই যে কি করবেন, আমার এখন মায়েরা ভালো না, যা করেন আমি টাকা পয়সা দিতে পারবো না, দিতে পারবো না। এই জন্য কথা নিয়ে এখন তর্ক তর্ক হয়েছে, ওখানে আমার হরিয়া সবাই জানতে পারছে যে টাকা দাবেন ওরা তো ফেরা গেছে, ওরাও দিতেছে না। পরে এখন আমার স্বামীরে জানাইছে বিদেশি, জানানোর পরে তখন আমার স্বামী বললো যে তুমি এতগুলো টাকা আমার মাইসেরে খাওয়াইছো, তুমি আমার ছেলে মেয়েরে খাওয়াও নাই, কিছু করো না, এতগুলো টাকা মাইসেরে খাওয়াইছো, তুমি এখন কি করবা, তোমার পর তুমি যাইছো না, তোমার কাছে তুমি আর আমার কাছে থাকতে পারবো না, তুমি যত আমার টাকা দেয় তুই টাকা মাইসেরে খাওয়াইছো।
ওটা উনি বিদেশ থেকে বলছিলেন?
হ্যাঁ বিদেশ থেকে বলছিল। তুমি রাইখা খাইতে পারো না, আমার ছেলে মেয়েরে খাওয়াও নাই, তুমি মানুষেরে খাওয়াইছো, তুমি আমার কাছে আর থাকতে পারবো না, তোমার পর তুমি যাইছো না। আমি তো, আমি কই যাবো এই মুহূর্তে, আমার পর তুমি যাইছো না, আমি তো ভুল করছি, মানুষ তো ভুল করে, আমি কই যাবো, কই কই যাবো মানে আমি জানি না কই যাবা তুমি। তখন আমার আব্বা আম্মা বাবা সাহেব অন্য আমার জায়গা দেয় না, আমি কোনাহানি জায়গা দেয় না, আমি কোনাহানি যে দাঁড়ামো ওই জায়গাটা আমার নাই, কারণ ওখানে আমি একেবারে নিরুপায় হয়ে গেছি। তখন আমার কোন এই শ্বশুরবাড়িও জায়গা দেয় না, অন্য জায়গা দেয় না, আমি কই যায় দাঁড়ামো, কোনো জায়গায় দাঁড়ানোর মতন জায়গা আমার নাই। তখন ওরা আমি কইলাম, তুমি এমনি করে আমার টাকাটা দিল না, আমি তোমার বিশ্বাস করে টাকাটা দিছিলাম, তুমি আমার টাকাটা এমনি খাইয়ে নিছ, ওখান তো আমার কোনাহানি জায়গা নাই, আমি কি করবো ওখানে, আমি কই যাবো। ও বললো যে তুমি কই যাবা, তোমার যদি কেউ জায়গা নাই দেয়, তোমার টাকা আমি চাইছি, তুমি আমার কাছে আইসা করো। আমি তো, তুমি এটা একটা কথা বললা, তোমার কাছে আমি যাই এতদিন পরে আমি এই স্বামীর ঘরে সংসার করছি, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, এখন তুমি আমার টাকাটা মায়েরা খাই, এখন এই কথা বললা তুমি, করতে কি করবো, এখন আমার কিছুই করার নাই, কারণ আমি মায়েরা খালাও যদি তাও আমি তোমার টাকা দিতে পারবো না, তো একটাই কথা আছে তুমি আমার কাছে আইসা করো। তারপর অনেক আমি চেষ্টা করছি আমার আব্বা আমার কাছে থাকতে, আমার শ্বশুর বাড়ি থাকতে, কিন্তু আর আমার জায়গা দেয় নাই, জায়গা না দেওয়ার কারণে আমার কাছে চলে গেছে।
এর আগে কি আপনি মন থেকে ওকে হাজবেন্ড হিসেবে বা ওকে স্বামী হিসেবে চিন্তা করতে পারতেন?
না না, ওইসব চিন্তাই করতাম না কোনো সময়, ওইসব মনে করতাম না, কারণ আমি মনে করতাম আমার স্বামী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সংসার আছে।
আগের ঘরে আপনার কয় সন্তান?
দুইটা,
এক ছেলে এক মেয়ে। তাদের সাথে আপনার বর্তমানে কোনো যোগাযোগ আছে?
মেয়ের সাথে আছে কিন্তু ছেলের সাথে নাই।
ছেলে কি বলে, ছেলে কি বড়?
ছেলে বড়, ছেলের সাথে কোনো যোগাযোগ নাই, মেয়ে বুঝলো না, মেয়ের সাথে আছে, মেয়ে আমার কাছে এক বছর ছিল।
তা আপনি এই যে ওকে তো বিয়ে করলেন, আজকে পাঁচ বছর যাবৎ সংসার, বিয়ে করার পরে ওকে কি হাজবেন্ড হিসেবে মানতে পারতেন প্রথম দিকে?
প্রথম থেকে ঘৃণা লাগতো, কারণ এতগুলো টাকা পয়সা মায়েরা খেলো, আমার নাকি খারাপ ব্যবহার দিয়ে করলো, আমার স্বামীর সংসার সবকিছু ফালাইতো, ওর কাছে আহা লাগলো, প্রথম দিক দিয়ে ভালো লাগে নাই, কারণ ভালো লাগবে কি করে, আমার মা বাপ ভাই বোন সব ত্যাগ করে আমার কাছে আইসা করছে, আইসে পর্যন্ত আমি আমার আব্বা আমার কাছে যা দাঁড়াইতে পারি না, আইসে পর্যন্ত কেউ আমার নাকি ফোনে কোনো যোগাযোগ করে না। আচ্ছা 6 বছর ধরে ওর কাছে, এই 6 বছরের মধ্যে আমার আম্মা যদি মরেও যায় তারপরও মনে হয় না যে আমার কাছে জানাই ফোন করে জানাইবো।
এই সহজ সরল মানুষটি হচ্ছে আজকে রুহুল আমিনের সারা জীবনের ভুলের শিকার, এবং এই সহজ সরল মানুষটি তার জায়গাটা থেকে স্বীকার করেছে যে 5 বছর একটা মানুষের সাথে থাকছি, তাকে তখন স্বামী হিসেবে মেনে নিয়েছে। তার সম্পর্কে কতটুকুই বা বলতে যাব, ঘৃণা বলেন, ক্ষোভ বলেন, শ্লাঘা বলেন, যেটাই বলেন না কেন, তার সেটা আছে তার প্রতি, এবং সে কষ্টবোধটা তার অবশ্যই আছে, কারণ মা যাই করুক না কেন তার সন্তানকে কখনো ছাড়তে পারে না, সবকিছু সে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আগের দুটো সন্তান, আগের দুটো সন্তানের কথা যখন আপনার মনে হয় আপনি একটু বলবেন, আগের দুটো সন্তান যখন আপনার কাছে আসে না এবং এটার জন্য তো আপনার বর্তমান স্বামী দায়ী, তখন আপনার মনে কেমন লাগে?
তখন কেমন লাগবে, আমার কষ্ট লাগে, খারাপ লাগে, তখন যখন মনে হয় তখন ফোন করে মেয়েদের সাথে কথা বলি, ছেলেদের সাথে তো কথা বলতে পারি না, কারণ ছেলেরা আমার সাথে কথা বলে না, ওই মেয়েদের কাছে জিজ্ঞাসা করি তোমার বাইয়া কেমন আছে, বাইয়া খাওয়া দাওয়া করছে নাকি, তখন ছেলে মেয়েদের সাথে কথা বলি, যখনই খারাপ লাগে তখনই মেয়েদের সাথে কথা বলি।
এই মানুষটিকে আপনি বিয়ে করেছেন এবং আপনি তো আপনার জীবনটাকে জীবনই মনে করেন না, আপনি এই যে কথাগুলো আজকে শুনলেন, আপনি ঘরে নিশ্চয়ই শুনেছেন, মানুষটাকে কান্নাকাটি করতে দেখেন নিশ্চয়ই?
হ্যাঁ।
আপনার ফিলটা কি হয় সেই মুহূর্তে?
তখন আমার কষ্ট লাগে, কষ্ট লাগে, এখন বেশি লাগে, আগে এতটা ই করতাম না, এখন মনে হয় যে আমার কারণে আসলে তারই অবস্থা। তখন আমি আসলে কি, আমি একটু অন্য ধরনের মানুষ, রাগ দেখাই, তার প্রতি রাগ দেখাই, হ্যাঁ চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, আর কোনো ই পাইছে না, উজাত পাইছে না, খালি মানে এইরকম রাগ করি। কিন্তু আসলে আমার ব্যক্তিগত ভাবে আমি তার চেয়ে বেশি কষ্ট পাই, অনেক বেশি কষ্ট পাই, কারণ মা ছাড়া ছেলে সন্তান থাকাটা সেটা আমি জানি।
সাজেদা বেগম, আপনার যে আগে স্বামী রয়েছে সে স্বামীকে আপনাকে ডিভোর্স দিয়েছে নাকি আপনি তাকে ডিভোর্স দিয়েছেন?
সে দেন আমি দিয়েছি, এখন কি করবো, এখন তো কিছু করার নাই, কারণ ওর কাছে বিয়ে হয়ে গেছে। এখন তো আমি, ও এখন আমার ডিভোর্স দিবে না, তা আমি কি দিব না নাকি আমি তো দিব।
সেই স্বামী কি এখন দেশে ফিরেছে আপনার যত জানেন? উনি কি বিয়ে করেছেন এরপরে আর?
হ্যাঁ আমি বলি সেটা, ফিরেছে, আমার সাথে কথা হয়েছে।
কি বলেছে আপনাকে?
সে শুধু বলেছে ঠিক আছে, যাই কষ্ট না করছ, বিয়ে জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহর হাত, হয়তো আল্লাহ কোন একভাবে লিখছিল তোমার কাছে তার রিজিক, যার কারণে তোমার সাথে বিয়ে হয়েছে। এটা আমি কোনো খারাপ ভাবে নিচ্ছি না, এটা আমার ভাগ্য ছিলাম, ভাগ্য হিসেবে ধরে নিলাম। তবে তুমি একটা জিনিস দেখো, সে জীবনে কখনো কষ্ট করে নাই, তার কখনো কষ্ট দিও না আর তার ফালাই দিও না, তার নিয়ে খাই।
অদ্ভুত ব্যাপার, দেখুন একটা মানুষের মধ্যে ভালো মন্দ সত্তা কিভাবে থাকে। এই লোকটি এতই যদি ভালো হবে তাহলে প্রথম স্ত্রীকে কেন 40 লাখ টাকার জন্য আরেকজন মানুষের কাছে তুলে দিবে? ক্ষমা করে দিতে নিজের কাছে রাখতে পারতো, আবার যখন দিয়েই দিল তখন আবার তাকে আবার উপদেশ দিচ্ছে যে প্লিজ নিয়েছো যেহেতু সে তো ভালো করে রাখো, এবং সে কিন্তু এগুলো পছন্দ করে, এগুলো পছন্দ করে না। এইটাই হচ্ছে মানুষ, এই মানুষের বিবেক বোধ বা মানবিক সত্তা আসলেই অনেক বেশি বহুরূপী। আমরা আসলে সত্য স্বীকারের একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার জীবনের শেষ খারাপ কাজটা আপনি কবে করেছেন?
শেষ খারাপ কাজ বলতে অনেক আগে, প্রায় 2-3 বছর আগে খারাপ কাজ করছি, তারপরে আমি 2-3 বছর না আরো বেশি হবে।
আপনার সংসার কিভাবে চলে এখন?
এখন সংসার চলে বলতে আমার সংসার চলে, আমার আব্বা আম্মা চালায়, তবে এখন সংসারটা খুব কষ্ট চলে, কারণ বাবা, আমার বাবা আবার একটা ঘটনাক্রমে জেলে, এখন জেলে আছে। তো আমার কাছে কিছু টাকা পয়সা ক্যাশ ছিল, ওইগুলো আমি নষ্ট করে ফেলেছি। এখন পকেটে আর টাকা নাই যে বাবার জামিন চাওয়ার জন্য টাকা দেবো, ওই টাকাও নাই। এবং অনেক মানে ঘরে চাকরি করে বলতে একমাত্র আমার ছোট মাটা, এছাড়া আর চাকরিজীবী কেউ নাই, সে কিভাবে অনেক কষ্টে সংসার চালাইতেছে। যাই হোক, সব মিলে মানে এই মুহূর্তটা খুব মানবতর জীবনযাপন করতেছে।
এই যে মাঝে মাঝে আপনারা ছোট বাচ্চাটা শব্দ পাচ্ছেন, ওনাদের একটা ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট একটা বেবি আছে। আমি বলেছিলাম যে ওনাদেরকে ওকে বাসায় রেখে আসার জন্য, কিন্তু ওদের আসলে রেখে আসার জায়গা নেই। আমরা মাঝখানে গল্প বলাতে এক পর্যায়ে ঘুমিয়েও গিয়েছিল, ওর বয়স এখন অনেক ছোট, ওকে আমরা নিব না এই জায়গাটাতে। মাঝে মাঝে ছোট ছোট শব্দ বলাচ্ছে, ও কখনো একটু চিপস খাচ্ছে, কখনো একটু সফট ড্রিঙ্কস খাচ্ছে, এবং এই স্টুডিওটার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং ওর দিকে যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে এই সমাজ যে যে বাবা যে বাবাকে ও উপহার দিয়েছে, বা ও যে বাবার কাছ থেকে আজকে রুহুল আমিন যে বাবাকে পেয়েছে, এবং ও যে আপনার সন্তানের নামটা কি জানি?
আমার সন্তানের নাম মোহাম্মদ রাকিবুল আমিন।
রাকিবুল আমিন যে রুহুল আমিনকে পেল বাবা হিসেবে, কি অপেক্ষা করছে রাকিবুল আমিনের জন্য? এই সমাজ কিংবা এই পরিবার কিংবা এই সোসাইটি আসলে কি দেবে? আপনি বলেন তো আপনার সন্তানকে আপনি কি স্বপ্ন দেখেন? আপনি তো আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, পরিবারের কাছ থেকে পেয়েছেন, সমাজের কাছ থেকে, আপনি খারাপ জগৎটা জানেন, আপনার সন্তানকে আপনি কি স্বপ্ন দেখেন?
আমার সন্তানকে নিয়ে আমি স্বপ্ন একটাই দেখি, যে আমার ছেলেটাকে আমি বড় করব। এবং আমার একটা সময় খুব ইচ্ছা ছিল আমি একজন ক্রিকেটার হব, ইভেন আমি ক্রিকেট খুব ভালো খেলতাম, সবারে আমার ডাকনাম আছে ক্রিকেটে। এখন যদি ততটা পারি না, কারণ তোর জানাই তো আমার ডাকনাম আছে ক্রিকেটে, তো আমি ক্রিকেটার হইতে পারি নাই, সবচেয়ে দুর্ভাগ্যজনক আমার জন্য। আমি বলবো আমার স্বপ্ন আছে, আমি যেভাবে হোক যদি নিজেকে বিক্রি করে দিতে হয়, আমার ছেলেকে আমি একজন ক্রিকেটার হিসেবে দেখতে চাই, টাকার জন্য নয়, শুধু এদেশের হইয়া যে ওর বাপ দেশ রাষ্ট্র বিরোধী সব কাজ করছে, আর আমার ছেলেটা এদেশের পতাকাটা বুকে নিয়ে সবার সামনে খেলবে, একদিন আমার ছেলে দেশের পতাকা উড়াবে ক্রিকেট দিয়ে। আমার শুধু একটাই স্বপ্ন, আর কোনো স্বপ্ন নাই। আমি আমার ছেলে মূর্খ থাকুক, আমার ছেলে ম্যান অফ দ্য ম্যাচ হবে, পুরস্কার আনতে পারবে না, বাংলা কথা বলতে পারবে, ইংলিশ বলতে পারবে না, আমি মানবো, বাট আমার একটাই কথা, আমার ছেলে ক্রিকেটার হওয়া লাগবে।
অনেক দোয়া থাকবে নিঃসন্দেহে, কিন্তু একটা জিনিস আমাকে বলেন, আপনি একটু আগে বলছিলেন আমাকে নিজেকে বিক্রি করে দিয়ে হলো আপনি এটা করবো, আপনি কি খারাপ পথে গিয়ে হলো এটা করবেন?
না, আমি আর খারাপ পথে যাবো না। নিজেকে বিক্রি বলতে আমি এটুকু বলতে চাই, আমি একটা জিনিস জানি যে আগে দেখতাম, আগে যখন খারাপ ছিলাম, মানুষের কিডনি অনেক কিছু এগুলো বিক্রি করা যায়, আমি চলার মতো রাইখা যেটুকু থাকে, যদি আমার প্রয়োজন পড়ে কেউ আমাকে সাহায্য না করে, আমার জন্য না গায়ে আসে, আমার আত্মীয় স্বজন বা কেউ, তখন আমার ছেলের দরকার যদি হয় আমি দেবো, বিক্রি করে দেবো, সমস্যা কি?
সৎ পথে থাকার এই সাহসটাকে অনেক অনেক বেশি স্বাগত এবং সুস্বাগতম জানাই। আমরা আর খারাপ কিছু ভাবতে চাই না এই জায়গাটা থেকে, আমরা শুধু একটা ওয়াদা চেয়েছিলাম তার কাছে যে সে যেন ভালোভাবে তার সন্তানকে বড় করে, সন্তানের সামনে যেন উঁচু হয়ে বলতে পারে যে তোর জন্য সমস্ত কিছু করেছি এবং সেটা খারাপ পথে করিনি। সন্তানের যখন যাত্রা শুরু হচ্ছে তখন সন্তান অনেক কিছুই বোঝে না, অনেক ছোট সন্তান, কিন্তু সন্তানকে নিয়ে যে স্বপ্ন, সে স্বপ্নের পথে অনেক বাধা আছে, কিন্তু স্বপ্নটা অনেক বড়, স্বপ্নের জন্য শুভকামনা থাকবে। শেষ প্রশ্নটি আপনার জন্য, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আপনি কেন আসলেন?
এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য আমার একটাই, আমি এই দেশের সব মা বাবাদেরকে বলবো যে সন্তানের প্রতি কখনো অবহেলা পোষণ করবেন না, যে কোনো কারণেই হোক, পড়াশোনা হোক, যে কোনো কারণেই হোক, তাদেরকে বুঝায় শোনায় সুন্দরভাবে বড় করার চেষ্টা করেন। আপনার যে স্বপ্নটা তাকে দিয়ে বিকশিত করতে চান ওইভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বিকশিত করেন। আর দ্বিতীয় যেটা, এই পত্রিকার বিজ্ঞাপন যেগুলো এগুলো দেখা বাড়িতে রাগ করা, কেউ চাকরি নিতে আসবে না ভাই, আসবেন না প্লিজ, কারণ এটার পরিস্থিতি আমি জানি এবং আপনারা আজকে শুনলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এদেশের বিচার বিভাগ বা বিচার লেভেলের ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছেন তাদেরকে একটা জিনিস আমি অনুরোধ করে বলবো, তাদের দুটো পায়ে ধরে বলবো যে আপনারা আমাদের বিচার তো অবশ্যই করবেন, কঠিন বিচার করবেন, কিন্তু তার আগে সেই সব লোকদের বিচার করেন প্লিজ, সেই সব লোকদের বিচার করেন যেসব লোকেরা আমার মতো বাবুলকে একজন ছিনতাইকারী বাবুল বানায়। প্লিজ আপনারা আমার বিচার ফাঁসি দেন, কোন সমস্যা নাই, কিন্তু তার আগে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরে দেখান যে না আমরা ওদের জন্য কিছু করেছি, আমি অনেক শান্তি পাবো, ফাঁসির রশি গলায় নিও। আর দ্বিতীয় যেটা বলবো, এ সমাজের অনেক মানুষ সিনেমার প্রতি দুর্বল, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষেরা, তারা সিনেমার লোকজন দেখলে কি ভাবে সেটা আমি জানি, কারণ আমি গ্রামের ছেলে। ভাই তোমাদের দুটা পায়ে ধরে বলি, আর কখনো একটা টাকা দেয়া এই সিনেমায় আসার চিন্তা ভাবনা করবা না। আর আমি যাদের কাছে ভুলগুলো করেছি অনেক ভুল করেছি, আমি এক রিক্সাওয়ালা রিক্সা চুরি করে নিয়েছি এবং আমি স্মৃতিসৌধে অনেক মানুষের উপর কুপাইছি, অনেক রক্ত দেখছি আমি। আপনারা আমার বিচার করবেন, আমি একশো বার বিচারের কাজ ধরা দাঁড়াবো। আমাকে একটু বলেন যে আমার এই মাসুম বাচ্চাটির ভবিষ্যৎ আপনারা দেখবেন, আমার এই মাসুম বাচ্চাটিকে আপনারা বড় করে নেবেন, তার সমস্ত ভার আপনারা নেবেন, আমি নিজে বিচারের কাজ ধরা দাঁড়াবো। আর যদি না হয় তাহলে অবশ্যই আমি তারপরেও দাঁড়াবো, তবে সেই সমস্ত লোকদের বিচার আগে করে দেখান।
আমরা পুরো সত্য উদ্ঘাটনের ব্যাপারটা আজকে দেখিয়েছি কিরকম, ও ওর কথা হচ্ছে যেটা, হ্যাঁ যে আমি তো চাই, আমার চাই আমার ফাঁসি হোক বা আমি চাই আমার বিচার হোক, হোয়াট এভার ইট ইজ, বিচার বিভাগ যেটা বিচার দেবে আমাকে সেটা আমি মেনে নিব, কিন্তু আমাকে যারা আজকে এই জায়গাটায় নিয়ে এসছে, যেটা করেছে সেই জায়গাটা থেকে, যারা এটা করেছে তাদেরও বিচার হোক, নইলে আসলে এরকম রুহুল আমিন হতেই থাকবে সমাজে। তবে আজকে রুহুল আমিনকে নিয়ে এসে যাহা বলিব সত্য বলিব, যে দায়িত্বটা পালন করছে সেটা হচ্ছে যে হ্যাঁ ভুল বা ফাঁদ বা কাঁটা যেটাই বলো না কেন সেটা সমাজের চারপাশে রয়েছে, সেই কাঁটার মধ্যে থেকেও তুমি একজন রুহুল আমিন হয়ে উঠবে কিনা সেই সিদ্ধান্তটা তুমি আজকে যাহা বলিব সত্য বলিব শোনার পরে সিদ্ধান্তটা নাও। এটাই ছিল যাহা বলিব সত্য বলিব মোটো। আমরা যাহা বলিব সত্য বলিব এখানেই শেষ করব। ওকে, আপনার কি আর কিছু বলার আছে?
আমার বলার বলতে এটুকু যে আমি সারা জীবন এত কিছু করলাম, সবকিছু তো বলা সম্ভব হয় নাই সময় স্বল্পতার কারণে, তবে এত কিছুর পরেও আমাকে সবসময় সাহায্য রাখতো আমার মা। সে আমার জন্য অনেক মাইকেছে, অনেক কথা শুনছে, আমি তার জন্য জীবনে কিছুই করতে পারি নাই। আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, মা তোমার প্রতি আমি যত ভুল করছি তোমার দুইটা পায়ে ধরে ক্ষমা চাই, তুমি ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি একটা সেলিউট জানাই মা, তোমার মতো মায়ের পেটে আমি জন্ম নিয়েছি, এরকম মা আমার মনে হয় আর পৃথিবীতে নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমি এই দেশবাসী সবার কাছে খারাপ কর্মগুলোর জন্য ক্ষমা চাচ্ছি, ইভেন আমার ওয়াইফের কাছে, আমি আজকে লাখ লাখ শ্রোতার সামনে, আমি জানি লাখ লাখ শ্রোতা অনুষ্ঠানটি শুনছেন, তাদের সামনে আমার ওয়াইফের কাছেও, আমি ওয়াইফ তথা তার শ্বশুর বাড়ির সমস্ত লোকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, তার দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে তাদের কাছেও ক্ষমা চাচ্ছি, এবং এই দেশের সব মানুষের কাছে আমার অপকর্মের জন্য আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন।
আপনার কাছে আসতে চাই, আপনার সহধর্মিনীর কাছে, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন, উনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি কিছু বলতে চান?
আমার আর কিছু বলার না, আমি কি বলবো।
ওকে, ক্ষমা তিনি করেছেন কি করেননি সে প্রশ্ন আমরা তাকে করবো না, তিনি বলেছেন তার কিছু বলার নেই, এই যা বলেছেন এতটুকুই থাকুক। আমি আপনার কাছ থেকে একটা কথা আদায় করতে চাই রুহুল আমিন, সেটা হচ্ছে আপনি যে জায়গাটাই রয়েছেন এখন, আপনার বয়স খুব বেশি না, আপনার বাকি সামনের জীবনটা অনেক লম্বা সময়, আপনার বিচার হোক, আপনার আইনের লোক আপনাকে ধরুক, সে বিষয়ে আমাদের কোনো সে নেই, আপনি নিজেও আপনার চান বিচার হোক যেভাবেই হোক না কেন, সেই বিবেক আপনার জেগেছে। আর বিবেক যে শাস্তি, আপনার যদি বিচার কোনোদিন না হয়, আপনাকে যদি কেউ ধরেন পুলিশে যদি আপনাকে না ধরে বা যদি বিচার কোনো না হয়, বিবেক আপনাকে যে শাস্তি দিচ্ছে সে শাস্তি ভয়াবহ, সেই জায়গাটা থেকে আপনার বাকি জীবনে আপনার এই ভুল শোধরানোর জন্য বা ভুলের ভুল তো আপনি করেছেন, এখন আপনাকে অনেক ভালো ভালো কাজ করতে হবে, সেই চিন্তা ভাবনা কি আপনার মাথার মধ্যে আছে যে বাকি জীবনটা আপনি কিভাবে ব্যয় করবেন?
হ্যাঁ, ওই চিন্তাটা আমার আছে। এখন আমি যেটা চাইতেছি, আমার কাছে আর টাকা পয়সা নাই, আমি চাইতেছি যে একটা অটো কিনা আমাদের এলাকায় চালাবো আর কি, অটোর টাকাটা দিয়ে আমি আমার সংসারের যে এখন যে মানে করুণ অবস্থা, এই করুণ অবস্থা সংসারের পেছনে দাঁড়াইতে চাই, তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করেছে, প্লাস আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে চাই, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি সৎভাবে বাঁচতে চাই, যেটাই হোক সৎভাবে বাঁচতে চাই, আমাকে দিয়ে আর কখনো কোনো খারাপ কাজ অবশ্যই হবে না ইনশাল্লাহ, আমি সবাইকে কথা দিলাম, এবং আমি সৎভাবে বাঁচতে চাই, আর বাঁচার জন্য আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ রুহুল। আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের জায়গা থেকে আপনার জন্য ক্ষমা করবে কি করবে না মানুষ, এবং আপনার স্ত্রী আপনাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা, বা যে মানুষগুলোর সাথে আপনি অপরাধ করেছেন তারা কখনো আপনাকে ক্ষমা করতে পারবে কিনা, সেটা তাদের উপরেই আমি ছেড়ে দিলাম। কিন্তু আপনি যে অপরাধ স্বীকার করেছেন এবং আপনি আপনার সন্তানকে নিয়ে যে স্বপ্নটুকু দেখেন, সেই স্বপ্নের জন্য সবসময়ই যাহা বলিব সত্য বলিব থেকে শুভকামনা থাকছে। যাবার বেলায় মানে রুহুলের সত্য স্বীকার পর্বটি শেষ করার সময় শুধু একটি কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, ওর মতো করে যে বাংলা সিনেমার প্রতি পাগল এরকম বহুত সহজ সরল ছেলে মেয়ে আমাদের সমাজে আছে, তারা যেন রুহুলের মতো কোনো ভুল না করেন, সেটার জন্যই আজকের যাহা বলিব সত্য বলিব। আপনিও আসতে পারেন আমাদের অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে বেশ কয়েকটি। আপনি চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদেরকে টেক্সট করার নিয়ম হচ্ছে JBSB স্পেস কনফেস CONFESS স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নাম্বারে। আপনি চাইলে মেইলও করতে পারেন, আমাদেরকে মেইল করার ঠিকানাটি হচ্ছে jbsb8920@gmail.com। আপনি চাইলে চিঠিও লিখতে পারেন, আমাদেরকে চিঠি লিখবার ঠিকানাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এবং সবচাইতে বহুল প্রচলিত পদ্ধতি ফেসবুক, আপনি চাইলে আমাদের ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে ABC রেডিও FM 89.2 এর ফ্যান পেজ এর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি অনুষ্ঠানের বাকি সেগমেন্ট গুলো নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.